This track was downloaded from FusionBD.com.
বুধবারের রাতে 11:11 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। কিবরিয়া আছে আপনার সঙ্গে আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920-র আজকে 19তম পর্ব, যদিও আমরা গত পর্বকে ভুল করে 19তম পর্ব বলে ফেলেছিলাম, আমি সেজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের 19তম পর্ব, আমরা 19টা দিন হ্যালো 8920-র গল্প বলার দিন, জীবনের গল্প বলার দিন আপনাদের সাথে পার করেছি, নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্বের। এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এটি হচ্ছে আপনার গল্প বলার অনুষ্ঠান। আপনার জীবনের বিভিন্ন ঘটনা, গল্পগুলো, বিভিন্ন অনুভূতিগুলো আপনারা এবিসির এই প্ল্যাটফর্মে এসে তুলে ধরতে পারেন। নিয়মটা হচ্ছে আমাদের একটি ফোন নাম্বার দেওয়া থাকে আপনাদের জন্য 24 ঘন্টা, আপনারা 24 ঘন্টার যে কোনো সময় এখানে ফোন করতে পারেন, ফোন করে বলতে পারেন। নিয়ম কিছু নিয়ম মানতে হয়, প্রথমে আপনার নামটা বলতে হয়, তারপরে আপনার সেল নাম্বারটিও স্পষ্ট করে বলতে হয় এবং তারপরে বলবেন আপনি যা বলার আছে। এবং আপনি যদি আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান সেটাও আপনি ওখানে বলতে পারেন, আপনার জীবনের ঘটনার খুব অল্প করে বলে বলুন আপনি ঘটনাগুলো আপনি আমাদের এখানে এসে বলতে চান। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, দিন রাত 24 ঘন্টা খোলা রয়েছে এই নির্দিষ্ট নাম্বারটি আপনার জন্য। আর অনুষ্ঠান চলাকালীন আপনি যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের অনুষ্ঠানের ফেসবুক পেজে, ওখানে আপনি নিজেকে যোগ করতে পারেন এবং ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, আজকে আপনি ঢুকলেই দেখবেন আজকের অতিথির নামে, ওই স্ট্যাটাসে আপনি কমেন্টস করতে পারেন। আপনার যদি অতিথির গল্প শোনার সময় যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্ন যদি লজিক্যাল এবং যুক্তিযুক্ত হয় তার গল্পের সাথে, অবশ্যই আপনার নাম উল্লেখ করে সেই প্রশ্ন আমরা আমাদের অতিথিকে করব। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, hello8920, ঠিক আছে। এবং এই ফেসবুক পেজে ইচ্ছে করলে আপনি আপনার গল্প আমাদের ইনবক্সে পাঠাতে পারেন, আমরা এখান থেকে অনেক সময় আমাদের অতিথি নির্বাচন করে থাকি। এছাড়া অতিথির সাথে সরাসরি যোগাযোগ এবং অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য আপনি এখানে করতে পারেন এবং আমাদের এখানে প্রচারিত অনুষ্ঠানগুলো এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন ডলি, ডলি তার জীবনের গল্প বলেছেন, ডলি তার সন্তানকে সাথে করে নিয়ে এসেছিলেন, মিম এবং রাহুল। আমার কেন জানি আমি মানুষের নাম মনে রাখতে পারি না, কিন্তু এই দুইজনের নাম আমার মনে আছে, মিম এবং রাহুলকে সাথে করে নিয়ে এসে ডলি তার জীবনের গল্প বলেছিল। এবং সেই গল্প বলার পর আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি ডলির ওপরে, ডলিকে নিয়ে কে কি বলেছেন চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নেই।
আমি আসাদল থেকে, আমার ছেলে নাম্বার গতকালকে ডলিয়াপুর যে জীবন কাহিনী শুনলাম সত্যি খুব দুঃখজনক, কারণ কালকে শোনার পরে খুব খারাপ লাগছে। ওনার জন্য কিছু একটা যদি করতে পারতাম আমরা, ও নিজে কান্না করছে, আমারও সাথে কান্না আসছে এবং কি সব লেসেন্দেরই বেশি সম্ভবত ওনার কান্না আসছে। তো আমি একটা কথা বলবো কি, ওনার তো দুইটা সন্তান, তাই না? ওনার দুইটা সন্তান তো ভাতাতে হবে, তো সামনে ওনার আগাতে হবে অনেক, তাই না? আর একটা জিনিস যদি থাকতো, সব বড় জিনিস হলো টাকা, টাকাটা যদি থাকতো তাহলে কিন্তু ওনার অনেকটা হেল্প হতো। তো আমরা কি সেই পারি না যে আমরা যত এবিসি যত লেসন গুলো আছি, আমার দেশে সম্ভবত যে 8-10 লাখ আমার লেসন আছে, আমরা তো সবাই মিলে আমরা যদি একটু একটু করে আমরা যদি ওনার হাত সাহায্যের হাত দিয়ে আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখেন অনেকটা ওনার উপকার হয়।
আমার নাম মোহাম্মদ জুবার আহমদ, আমি সাভার থেকে বলতেছি। আমার সেলফোন নাম্বার, আমি আসলে খুবই আনন্দিত যে হ্যালো 8920-র মতো একটি প্রোগ্রাম পেয়ে আমি এই হ্যালো 8920 কে একটা স্লোগানের মাধ্যমে বা একটা কবিতার মাধ্যমে তুলতে চাচ্ছি। সেটা হলো এরকম, যদি তোমরা জীবনের কিছু জ্ঞান শিখতে চাও হ্যালো 8920 তে কান দাও। আমি জানাই এবিসি রেডিওর কর্তৃপক্ষ এবং কিভিয়া বাইকে হ্যালো 8920 যেন সবসময় আমাদের পাশে থাকে। এবিসি রেডিও কে দিতে পারেনি কিছু, আর সুনজরে দেখবেন আমার এই ছোট্ট উপহার। এবং আমি এই সপ্তাহের যে গেস্ট ওনাকে নিয়ে বলতে চাই যে আপনি জীবনে অনেক কষ্ট করেছেন এবং আপনার সন্তানদের যেন মঙ্গল হয় সেই দোয়াই সবসময় করি। আরেকটা জিনিস আমার এই হ্যালো 8920 যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো যে আপনারা ঘটনাটা শোনার পরে এটাতে কোন বিচার বিশ্লেষণ নেন না। আসলে এই জীবনের লাইফ গুলো নিয়ে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো বিচার বিশ্লেষণ করা খুবই কঠিন, সহনভাবে বিচার করাও যায় না বা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনারা সেটা থেকে বিরত থাকার জন্য আমি খুবই আনন্দিত, এবং আপনারা যে সিস্টেমটা করছেন যে সবাই মোবাইলে বলে রেকর্ড করার পরে আপনারা বুধবারে যে শুনেন, এটাও অনেক ভালো যে দেখা যায় অনেক রকমের মত আমরা শুনতে পারি। আমিও এটাতে অনেক জ্ঞান পেয়েছি। সবসময় আমরা আশা রাখবো যেন হ্যালো 8920 টা আমাদের পাশেই থাকে সবসময়।
জামানবাড়ি থেকে নীরব বলছি। দরিয়াপাকে 8920 টা আনা হয়েছিল, ওনের কথা শুনে খুব মনে দুঃখ প্রকাশ করছি, খুব কষ্ট লাগছে ভাইয়া। বিয়ে ভাইকে প্রথম ইসলাম আলাইকুম জানাই যে উনি সুন্দর একটা অনুষ্ঠান আমরা কে পোহা দেখে গল্প শুনে বুঝলাম ওনার কোন দোষ নাই। আমাদের মতো পুরুষের জন্য আজকে ওনার কি অবস্থা, একমাত্র উনিটা দায়িত্বে প্রথম যাকে বিয়ে করছিল উনি। আর দরিয়াপাড়ের কথা শুনে আমি মনে করবো অনেক নারী সতর্ক হয়ে যাবে জীবনে দুর্পাতি না করে।
আমি প্রবীর ঢাকা থেকে, আমার মোবাইল নাম্বার দলিয়াপা মনে করে ওনার জীবনে প্রথম যে বিয়েটা উনি ডিভোর্স দিচ্ছেন ভেঙে দিচ্ছেন ওটা ভুল করছেন। আমি ওনাকে বলতে চাই যে ওটা ওনার সঠিক সিদ্ধান্ত ছিল, এবং পরবর্তীতে উনি যা করছে সবই ওনার ঠিক আছে। ওনার একটা সংগ্রামী জীবন, উনি পরবর্তীতে যে অবস্থা আছে এর জন্য উনি কোন রকমই দায়ী না, দায়ী আমাদের এই সমাজ, সমাজের ব্যবস্থা, সমাজের মানুষেরা। ওনার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাই, এই কথাটা বলার জন্য ফোন করলাম।
থেকে বলছি রাজীব আহমেদ, আমার ফোন নম্বর আছে। গত সপ্তাহ যে প্রোগ্রামটা ছিল দলিয়াপুর, আসলে জীবনটা আসলে ট্র্যাজিক, তার জীবন কাহিনী থেকে বুঝতে পারলাম নিজের ভিতরে এতটাই চিন্তা ভাবনা আছে, এবং মনে পড়ে যে আমার ডেল কার্নেগি কথা, তার একটা উপদেশ মনে পড়ে যায়। তিনি বলছিলেন, ডেল কার্নেগি বলছিলেন যে আমাকে তো আমি পরিচালনা করি না, আমাকে পরিচালনা করে সৃষ্টিকর্তা। তো যাই হোক, তার জন্য দোয়া থাকবে, তার জীবন আরো ভালো থাকুক, সে সুখে থাকুক, এই কামনাই করি।
আমি সাইদ বলছিলাম, আমার সেল নাম্বার হচ্ছে ডলিয়াবু আসছিল গতকাল, তো ওনার ছেলেটি যখন আবেগ আপ্লুত হয়ে এবং কান্নাবি জড়িত কণ্ঠে বলেছিল যে বাবা কেমন হয় আমি জানি না, আমার চোখেও পানি এসে গিয়েছিল, ওই ছেলেটিকে কমসে কম হলেও মামা হিসেবে দেখতে চাই। যদি সম্ভবপর হয় তাহলে ডলিয়াবুর এই ছেলেটির সঙ্গে আমাকে একটু কানেক্ট করার মতো যদি কোনো সিস্টেম থাকে, আমি ওকে একটি বারের জন্য হলেও একটু আদর করতে চাই।
সোহেল আহমেদ তৌফিক, এই অনুষ্ঠান সম্পর্কে কিচ্ছু বলার নাই, জাস্ট অসম। আর গতকাল যে আপু আসছিল সেই আপুর ঘটনা শুনে আমি মর্মাহত, এতটুকুই বলতে চাই যে সে জীবনে যাই করেছে শুধু তার বাচ্চাদের জন্য করেছে, তার বাচ্চাদের তিনি অনেক ভালোবাসেন, তার বাচ্চাদের দুমুঠ ভাতের জন্য সে করেছেন, অন্যের জন্য করেছে, খাদ্যের জন্য করেছে। যে মা তার সন্তানকে এত ভালোবাসে সেই মাকে উদ্দেশ্য করে বলছি, মা তোমাকে সালাম সালাম সালাম, হাজার সালাম মা, তোমাকে অনেক ভালোবাসি মা, তোমাদের মতো মা পৃথিবীতে বেঁচে থাক অনন্তকাল অনন্তকাল।
সাগর সঙ্গমে সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত, সাগরের উর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে
দলে নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো আমাদের শ্রোতারা বলেই দিয়েছে। শুধু একটা কথাই বলার আছে, ভূপেন হাজারিকার এই গানের মতো আপনি কখনোই ক্লান্ত হবেন না, আপনি হননি আপনার সন্তানের জন্য। সামনের দিনগুলোতে আপনি যে সাগরই সাঁতার কাটেন না কেন, আপনার সন্তানের মুখের দিকে চেয়ে আপনি যেন কখনো ক্লান্ত না হন। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি।
শান্ত পারের কত মা জীবনের শান্তি আজি আক্রান্ত, নব নব সৃষ্টিতে দৈত্য দানবে করে নিষ্ঠুরাঘাত বিশ্রান্ত, তাই তো মনের মুখ প্রশান্ত, সাগরের কুর্মিমালা শান্ত। সাগর সঙ্গমে ং দুঃখের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত। সৃষ্টির সেনানি অনন্ত সেই সঙ্গ।
হ্যালো, 8920 চলছে, কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। এটি হচ্ছে আপনার কথা বলার অনুষ্ঠান। আপনি আপনার জীবনের সেরা গল্পটা এখানে করতে পারেন, এবং যারা আসেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, যথেষ্ট ভালোবাসা। জীবনের যে কোনো গল্প আপনি এখানে করতে পারেন, তা হতে পারে ভালোবাসার, হতে পারে কষ্টের, হতে পারে দুঃখের, হতে পারে আনন্দের, যে কোনো বিষয়। এবং আমরা বিশ্বাস করি যারা এখানে আসেন তারা তাদের জীবনের সেরা গল্পটাই আমাদের সাথে এখানে শেয়ার করেন। আপনিও আসতে পারেন 9115668। আবারও বলছি 9115668 হচ্ছে ফোন নম্বর, ফোন করুন এবং বলুন আপনার কি বলার আছে। প্রথমে নামটা বলবেন, তারপরে সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর বলুন আপনার যা বলার আছে। ফেসবুক পেজও আপনি যোগ করতে পারেন নিজেকে। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, HELLO8920। চলুন আজকে যিনি অতিথি তার ফোন কলটা আমরা আগে শুনি।
অনুষ্ঠানে আমি শুনি এবং আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমার এক মেয়ের সাথে ছোট থেকে ক্লাস সিক্সে যখন পড়ি ওখান থেকেই তার সাথে আমার সম্পর্ক হয়। আমার নানির বাড়ির পাশেই থাকতো সে, অনেক কষ্টের পরে তারা বিয়ে করি, কিন্তু বিয়ে করার পরে চলে যায়। বলতে এর মাঝে আমি দুবার সুইসাইড করি, আল্লাহ তালা আমার এখনো রাখছে আপনাদের মাঝে। আমার একটাই কথা যে আমি যে কষ্ট করছি এরকম যাতে আর কেউ আর না পার পথে পারা না দেয়। আমার এই কষ্টের কথা আমি সবাইকে বলতে চাই।
আমরা আগেই বলেছি যে জীবনের যে কোনো কথা আপনি আমাদের অনুষ্ঠানে এসে বলতে পারেন। আজকে আমাদের যিনি অতিথি তিনি তার নামটা ফোন কলে বলেননি, যদিও আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার নামটা আমরা জানি, তারপরেও আমরা তার মুখ থেকেই আপনাদেরকে নামটা জানিয়ে দিচ্ছি। আমার সাথে এই মুহূর্তে রয়েছে ফোন কলে যিনি কথা বলছিলেন, আপনি আপনার নামটা প্রথমে আমাদের অতিথিকে, মানে আমাদের যারা এই মুহূর্তে শুনছে তাদেরকে বলুন, আপনার নামটা বলুন।
মোহাম্মদ আনোয়ার হোসেন।
এবার ডাক নাম হচ্ছে আনোয়ার, তাই তো? আচ্ছা, তো আজকের অতিথির নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার থাকবে আমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আনোয়ার তার জীবনের গল্প আজকে আমাদেরকে শোনাবে। আনোয়ার, কিছুটা নার্ভাস, মানে ভয় লাগছে? কোনো নার্ভাস না, জাস্ট আপনি মনে করেন আমি আর আপনি গল্প করছি বা আমরা দুজন মিলে গল্প করবো, দুজন বন্ধু মানুষ, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকেই শুরু করতে চাই, তবে তার আগে আপনার একটু বেসিক কিছু জিনিস আমাদের শ্রোতাদের জানিয়ে দেওয়া দরকার। আপনার এজটা বলবেন, আপনার বয়সটা এখন কত আনুমানিক?
আনুমানিক 25 চলতেছে।
25 চলছে। আপনি কিছু করেন, মানে জব টব কিছু করেন বা পড়াশোনা?
করি।
জব করেন?
জব করি।
আচ্ছা, কি জব করেন আপনি?
আমি এয়ারলাইন্সে আছি।
আপনি একটা এয়ারলাইন্সে কাজ করেন? ওকে। আপনি ঢাকাতেই থাকেন নাকি ঢাকার বাইরে থাকেন?
না, ঢাকাতেই থাকি।
ঢাকাতেই থাকেন। এমনি আপনাদের গ্রামের বাড়ি কোথায়?
ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়াতে। ওকে, চলেন শুরু করা যাক আপনার গল্প আমরা শোনার জন্য। দেখা যাক, আমাদের শ্রোতারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমিও খুব মনোযোগ দিয়ে শুনতে চাই।
আমার আব্বা যেসব অসুস্থ হয়ে পড়ে, চাকরি করতো, সরকারি চাকরি করতো, সে চকের চাকরি করার পরে সে মানে নিজের প্রতি সে অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
কেন? মানে
হঠাৎ করে সে শ্বাসকষ্ট থাকে, সে মানে অফিস কোনো মতেই করতে পারে না। সে কারণে আমাকে বলে যে আমার আম্মুকে বলে অনেক সময় যে আমার আর এখানে থাকা কোনো পক্ষে সম্ভব না।
এমনি হাঁপানি আপনার বাবা কি স্মোক করতেন বা
সিগারেট পান করতেন?
সিগারেট খেতেন না? আচ্ছা আচ্ছা,
সিগারেট খেতেন। আমরা অনেক সময় বারণ করি যে এটা কেন খাও, এটা না খেলে তোমার ভালো হইব বা এরকম, সে কোনো কথাই শোনে না। আমাদের সামনে খাইতো না, সে দোকানে গিয়ে ঠিকই স্মোক করতো।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিন বোন, আমি একাই, আমি এক বাবার এক ছেলে।
আচ্ছা, মানে আপনারা চার ভাই বোন, তার মধ্যে তিনজন হচ্ছে বোন এবং আপনি হচ্ছেন এক বাবার এক ছেলে। ওকে, গর্ব রাখবেন, এক বাবার এক ছেলে। ওকে, যান বলেন।
তারপর আমার আব্বা নিজেই মানে চাকরি রিটায়ার করে সে গ্রামের বাড়িতে চলে যায় আমাকে নিয়ে। চলে যাওয়ার পরে
তার আগে কোথায় থাকতেন?
তার আগে বাউনিয়াতে থাকতাম।
আচ্ছা,
সেখান থেকে চলে যায় আমার আব্বু আমাকে গ্রামের বাড়িতে নিয়ে। ওই গ্রামের বাড়ি থেকে এখান থেকে যে আমার আব্বু চলে যায়, এই সময়টা মানে এটা একটা ভাঙ্গা মানে অর্ধেক বছর থাকে আর কি, যে এখান থেকে আমি আর ওখানে গিয়ে আর ভর্তি করতে পারি না আমার স্কুলে।
কোন ক্লাসে পড়তেন তখন?
ক্লাস আমি পড়তাম ফোরে।
ফোরে পড়তেন, তো ওখানে নিয়ে গিয়ে আপনাকে ভর্তি করতে
পারেনি। তারপরে আমি আমাকে আর পরের বছরে আমি চিন্তা করি যে আমি আর ফোরে পড়বো না, আমাকে যদি ভর্তি করতে হয় তাহলে আমার ক্লাস ফাইভে ভর্তি করে দাও। আমার আব্বাকে এটা বলি আমি
আর কি, মানে ওই বছরটা আপনি বাসায় বসেই কাটাবেন, পরে গিয়ে আপনি জানুয়ারির দিকে ক্লাস ফাইভে ভর্তি হবেন। হ্যাঁ,
পরে আমি জানুয়ারি থেকে ক্লাস ফাইভে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সেখান থেকে আমি পাশ করি। মানে পাশ করার পরে আমার আব্বু আরো শারীরিকভাবে আরো অনেক অসুস্থ হয়ে পড়ে। তাই মানুষ আমি বলি যে গৃহস্থী আর কি, যেটা বলে গ্রামের বাড়ি থেকে যেটা মানে আবাদ করে আর কি, যে সেটা না করলেই তো হয়, তাহলে তো আর এত দৌড়াদৌড়ি করতে হয় না। আর আমি এরকম ছিলাম যে আমি এগুলা পারতাম না। আমি তো ছোটবেলা থেকে ঢাকা রয়েছি বা বড় হয়েছি, ছোট ছিলাম। পরে আমার আব্বু বলতেছে যে যাই হোক, আমি তো আমার আম্মার সাথে আগে বলতেছে যে ওকে তো আর এখানে রাখা যাবে না, ওরে তো ঠিক মতো দেখে রাখা সম্ভব না। তাই আমি অসুস্থ বা তুমিও বাসায় কাজ করবে, তাহলে ওরে কি দেখবে, স্কুলে যাচ্ছে কিনা ঠিক মতো, ঠিক মতো কি পড়ালেখা করতেছে কিনা, এইসব।
আপনার বোন গুলো কি করতো? আপনার বোনের কি বিয়ে হয়ে গেছে?
আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার আর দুটো আর দুটা যে বোন, ওই দুটো আমার ছোট।
আপনার ছোট ছিল?
আমার ছোট ছিল। তারপর আমার মামাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলল যে, আমার মামা বলল আর কি যে দুলাভাই আপনি আমাদের বাড়িতে আসেন। ওর আব্বা একাই যায়। একাই যাওয়ার পরে আমার মামারা বলে যে ঠিক আছে, ওকে আমাদের বাড়িতেই পাঠিয়ে দিন, আর আমরা দীঘা শুই না ভালো একটা স্কুলে ভর্তি করে দিব।
আচ্ছা আচ্ছা।
তো আসার পরে আমার আব্বা ওইখান থেকে আর সবকিছু ঠিকঠাক করে।
মামার বাড়ি কোথায় ছিল?
মামার বাড়িতে ছিল উত্তরখান,
মানে ঢাকার উত্তরখান।
ঢাকা উত্তরখান।
আচ্ছা, উত্তরখান ঢাকা না টঙ্গীর মধ্যে পড়ে কোথায়?
না, এটা ঢাকা উত্তরখানে পড়ে।
আচ্ছা।
পরে ওইখান থেকে আমার আব্বা আসার পরে আমার বাসায় বলেছে যে তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। পরে আমি বললাম কেন, যে বললো যে এখান থেকে তোমার আমি ঠিক মতো দেখতে পারতেছি না, আর দ্বিতীয়ত কথা যেটা হইলো যে তুমি তো ঠিক মতো পড়াশোনা করছো কিনা, কি করতেছ না করতেছ আমি জানতেছি না, তাতে আমি তো অসুস্থ, তুমি আমাকে যা বুঝো আমি তাই বুঝি।
আচ্ছা,
ঠিক আছে। আমার আব্বা আমার ছোট থেকে খুবই আদর করত। তারপর আর কি আমি অনেক সময় মানে একটু ই করি যে না আমি ওখানে যাবো না, আমার ভালো লাগে না। আমি আসি গ্রামের বাড়ি থেকে, ঢাকা শহর থেকে আসছি, আমার গ্রামের বাড়িতে খুব ভালো লাগে।
আচ্ছা।
আমি আমার পাশের গ্রামে শিবপুর ওই জায়গায় স্কুল আছে, ওই স্কুলে আমার ভর্তি করে দাও।
আচ্ছা।
পরে আমার আব্বা জারিদা বলে যে না এখানে তোমাকে রাখা যাবে না, তুমি ওইখানে যাবে পড়ালেখা করবা। তো অনেক রাগারাগি পরে আমার এসে আমার আব্বা নিজের হাতে নিয়ে আমার নানির বাড়িতে দিয়ে আসে। তার মামার সাথে কথা হয় যে ওকে দিয়ে যান, আর মাসে মাসে কিছু টাকা আপনি দিলে সবচেয়ে ভালো হইব আর কি, যাতে চলতে। আমার মামারা এরকম একটা ইনকাম সোর্স ছিল না যে আমার সারা ঠিক মতো পড়ালেখা করাইব।
আচ্ছা।
তা আমার নানিও অনেক খুশি যে আসছে, বা আগেও থাকলে আমার নানি অনেক খুশি হইত। তারপর উইঠাও ছিল ভাঙ্গা একটা মাস, ওই মুহূর্তে আমি স্কুলে ভর্তি করতে পারি না। এটা হলো 1999 সালে। 2000 সালে আমি ক্লাস সিক্সে।
আচ্ছা।
2000 সালে ক্লাস সিক্সে যখন পড়ি,
আপনার গলায় মধ্যে একটু সমস্যা হচ্ছে না? মানে বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আসলে আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা, মানে স্টুডিওর, যে কারণে হয়তো গলায় একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে।
বাংলা ভাষায় ভর্তি করতে পারতেছি না, তা আমার নানি এখন বলে যে আরবি পড়াটা এর মধ্যে সেরা ফেলাও, স্কুলে পড়বা, কোচিং করতে হবে, বিভিন্ন জায়গায় স্কুলে যাইতে হবে, স্কুলে সকালে যাইবা, আবার সেই সন্ধ্যাবেলা দিকে আসবা বাড়িতে, আইসা দেওয়া যাওয়া, পড়তে বসতে হবে। ওই সময় তুমি আর সুযোগ পাবা না যে আরবি পড়াটার, এর মধ্যে তুমি আরবি পড়াটা সেরে নাও। তারপর আমার পাশের বাড়িতে ছিল আর কি উস্তাদজি বলতাম আর কি, মহিলা, উনি আর কি আমাদের পড়াইয়া ওই হাদিয়াটা দিয়েই উনি চলতো, চলাফেরা করতো আর কি। আর ওখানে আমরা যারা পড়তাম সবই আমার আত্মীয় স্বজন, বলতে গেলে আমার খালাতো বোন, মামাতো বোন, মানে সব বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন। ওর মধ্যে ছিল ওই আমার ওই লাভারটা, এর মধ্যে ওই ছিল একমাত্র বাইরের, আর এছাড়া সবই
আপনার লাভার চলে আসলো এর মধ্যেই। আচ্ছা, মানে আমার আমাদের শ্রোতারা কিছু জানে না, সুতরাং সেভাবে বলতে হবে। আপনি বলুন যে কার কথা আপনি বলছেন?
মানে যে রেখা,
রেখার কথা আপনি বলছেন, মানে রেখা ওই আপনার ওই মক্তবে বা যে জায়গায় আপনি পড়তেন আরবিটা, তার মধ্যেই ছিল রেখা নামের একটা মেয়ে।
রেখা নামে একটা মেয়ে ছিল। তো তাই আমি কোরআন শরীফ পড়ি, আমি কোরআন শরীফ নিছি, তো আমার উস্তাদজি আমার পড়াটি খালি নিত, আর আর যারা ছিল তাদের পড়াটা আমাকে দিয়ে নেওয়া হতো, যে বলতো যে তুমি যদি ওদের পড়াটা নাও তাহলে তোমার পড়াটা চর্চা থাকবে, তুমি পিছের পড়া গেলে আর ভুলবা না সহজে।
কেন বলতো?
এরা বলতো যে আমার পড়াটা চর্চা থাকে, যাতে
সেটা তো অন্য কাউকে বলতে পারতো, কিন্তু আপনাকে কেন বলতো?
কোরআন শরীফ পড়ার মধ্যে শুধু আমি একাই ওই জায়গায়,
মানে আপনি ওদের
সবার চেয়ে সিনিয়র
হয়ে গেলেন এবং আপনি খুব দ্রুত কোরআন শরীফ
পড়তে পারতাম।
আচ্ছা।
আমাকে দিয়ে পড়া নেওয়া হইতো, তো আমার পড়াটা নিয়ে আমি ওদের সবার পড়া নিতাম। তো আমার আমার খালতো বোন, মামাতো বোন এবং খালতো ভাইয়ারা সবাই আমার কাছে পড়া দিত, এবং অর্ডার হয়েছিল এইটাও যে যদি কেউ পড়া না পারে তাদেরকে তুমি মারালে একটা লাঠি দেয় আর কি, চাষ করবা
তখন নিজের একটা বড় বড় একটা দাম, মানে কি বলা যায় পন্ডিত ভাবতে ভালো লাগতো না, এই বয়সে যদি মাছ ধরার সুযোগ পাওয়া যায় তাহলে একটা বৈধ লাইসেন্স। যাই হোক, মেরেছিলেন কখনো?
হ্যাঁ, মাছ ধরতে অবশ্যই করছি, তারপর পড়া সবার নিতাম, কিন্তু যে রেখা নামে যে মেয়েটা ছিল সে বসতো একদম এক সাইডে, একদম সবার আলাদা সাইডে বসতো
দৃষ্টি আকর্ষণের জন্য।
তারপর সবার পড়া নেওয়ার পর লাস্ট পড়াটা ওরই নিতে হইত, কারণ ও যেহেতু সবার লাস্টেই বসছে, লাস্ট প্রথম দিকে ধরতে গেলে ওরে তো লাস্টই নিতে হবে। তারপরে নিতে গেলেও আমাকে পড়া দিত না, আমাকে দেখে পড়া ভুলতে হবে না, যার কাছে দেওয়া দিতে পারলে ভালো হয় হের কাছে দেন, আপনি কার কাছে দিবেন?
আচ্ছা,
আমার বোন আছিল একজন মামাতো বোন ফারজানা, ওর কাছে আমি দিব। ঠিক আছে ভাই, পরে আমি বলতাম ফারজানা ওর পড়াটা তুই নিয়ে নি। পরে আমার বোন গিয়া বলতো আর কি, যে কি হয়েছে ভাই, আরে দেখলে তুই এত নার্ভাস হয়ে যাস, কারণ কি
আপনি ভর্তি হননি? ও কোন ক্লাসে পড়ে? ও মানে 3-4-5
এরকম কিছু, একসাথে ভর্তি হই আমরা 2000 সালে।
আচ্ছা, 2000 সালে, এটা কত সালের ঘটনা তখন?
কি ব্যাপার তুই ভাইয়ারা দেখলে এরকম করস? আমি কি জানি, আমি নিজেও বুঝতে পারি না, তোর ভাইয়ারা দেখলে জানি কিরকম হয়ে যায়, পড়া দিতে পারি না, মানে পড়া আমি অটোমেটিক ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পড়া দিই। পরে পড়াটা নেওয়ার পরে এইভাবেই চলতে থাকে আমাদের জীবন প্রথম তো ভাবে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার মামি বলে, কিন্তু তাদের বাড়িটা আমি চিনি না, সে কোন বাসায় থাকে।
আচ্ছা,
আমি বেশিরভাগই বাসায় থাকতাম আর টিভি দেখতাম, আর আমি যেহেতু স্কুলে যাই না, আর মামা আসলেই অফিস থেকে আসার পরে আমার বই দিয়ে বসায় রাখতো, যে পড়াশোনা করো, ঠিক মন্দ মনোযোগ দিয়ে পড়াশোনা করে সামনে তোমার ভর্তি করে দিতেছি।
আচ্ছা,
বেশিরভাগই আমার চাপের মধ্যে রাখতো আর কি, খুব একটা পড়াশোনার মধ্যে খুব চাপের মধ্যে রাখতো। তারপর একদিন আমার বলতেছে যে সানজিদার, আমার মামাতো বোন ছোট, ফিটারটা ওই পারভেজদের বাসায় রাইখে আসছি, রেখার ভাই বড় নাম পারভেজ, যে ওদের বাসায় রাইখে আসছি।
আচ্ছা, কে বলছে? আপনার মামি?
আমার ছোট মামি বলতেছে যে ওই ফিটারটা তুমি নিয়ে আসো। তাই আমি বলছি, মামি আমি তো ওদের বাসা চিনি না, এরা কোন বাসা? কয় এদিক দিয়ে যাইবা, সোজা গিয়া দেখবে যে ওই ভিতরে যে একটা গুলি আছে, গুলি দিয়ে দেখবে সোজা গিয়া দেখবে তার গেট আছে, গেটে নেমে গিয়া বলবা যে পারভেজ রুমটা কোনটা, তাহলে দেখা দিব।
আচ্ছা, মানে একই মহল্লায় আপনারা থাকতেন?
একই মহল্লায় থাকতাম, পাশাপাশি বাড়ি। তাই আমি গেলাম, যাওয়ার পরে দেখি এখানে আমার মামাতো বোনরাও আর দজা টজা লাগে, তারা গান টান বাজে, মানে সবাই আনন্দ করতেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
তা আমি কই কে কি করে দেখি তো, তাদের যে একটা দজা ছিল, দজাটা একটু ফুটা ছিল আর কি।
আচ্ছা,
নিমুরা গানের যে নাচতেছে, মানে এত সুন্দর নাচলো দেখে আমি, মানে অনেক কি বলবো, আমার মুখে অনেকই ভাল লাগছে। ভাল লাগার পরে হঠাৎ করে তার যে খালা, সে আমাকে দেখে ভালাইছে, কি ব্যাপার আপনি এখানে? পরে ওরা সবাই আর কি একটা লজ্জার মধ্যে পড়ে গেছে, একটা ছেলে আমাদের এই এত কিছু দেখলো আমি নাচছি বা, ও একটা লজ্জার মধ্যে পড়ে গেছে। ওই কি করছে, খেতে নিয়ে শুয়ে পড়ছে লগে লগে।
আচ্ছা,
শুয়ে পরে আমার বলতেছে যে আপনি কি শরম করেন, লজ্জা করেন না, আপনি এতগুলো মেয়ের সামনে আপনি আমার নাচ দেখতে আসছেন? তা আমি কি, আমি কি আসলে কি আমি তো নাচ দেখতে আসিনি, আমি জানতাম না এই সময় করবেন, জানে বসে আসতাম না।
আপনি কি বলছিলেন যে ফিডার নিতে আসছি অবস্থায়?
হ্যাঁ, পরে আমি বলছি যে আমি তো জানলায় বসে আসতাম না, কিন্তু আমার তো মামি পাঠাইছে যে ওই সঞ্জিতা ফিডারটা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ফিডারটা ওই যে নিয়ে যান। পরে আমি বাইরে দাঁড়ায় থাকি, ওই ফিডারটা দিয়ে দেয়। পরে বাসায় চলে আসি। চলে আসার পরে
আপনার যদি বেশি সমস্যা হতে, আপনার সামনে পানি আছে, পানি খেয়ে নিতে পারেন,
না সমস্যা হচ্ছে না।
আচ্ছা,
পরে স্কুলে ভর্তি করার সময় হয়ে গেল, জানুয়ারি মাস আসলো। পরে মা বলতেছে যে আমার মামাতো বোন ফারজানা হয়তো ওই স্কুলে পড়ে, হারবাতি স্কুল একটা আছে, হারবাতি স্কুলে পড়ে, তুই কি হারবাতি ভর্তি হবি? আমি না, আমার যেটা ভালো স্কুলে ভর্তি করে, ঠিক আছে তোর ওই স্কুলে ভর্তি করা লাগবে না, তোর আমি ময়নাটেক স্কুলে ভর্তি করে দিয়েছি।
ময়নাটেক? হ্যাঁ আচ্ছা,
ময়নাটেক স্কুলে ভর্তি করে দিয়েছি।
ওকে।
পরে আমার মামা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ভর্তি করে নিয়ে আসে, ভর্তি করে নিয়ে আসে। আসার পরে রেখা নামে যে মেয়েটা, অয় আবার গিয়া ওর আম্মুকে বলে, উনি গিয়ে ওর আম্মুরে বলে যে আমি ওই স্কুলে ভর্তি হন। ওই কেন, সব মানুষই তো যারা আছে এখানকার সবাই তো হারবাইতি স্কুলে পড়ে, তো তুই কেন ওখানে পড়বি? কয় বলতেছে যে ওই তো ওখানে ভর্তি হইছে, তা আমি ওখানে পড়বো। যে কে পড়ে? পরে আমার নাম বলছে আর কি, যে ওই ওখানে ভর্তি হইছে, আমি ওই স্কুলে ভর্তি হন। তোর বলতেছে তাহলে পারভেজরও একসাথে ভর্তি করে দিই, তোর ভাইও আবার সিক্সে ভর্তি হয়েছে আর ওর ভাই সেভেনে ভর্তি হয়েছে।
আচ্ছা, তো আপনিও ভর্তি হলেন, আমাদের রেখাও ভর্তি হলো
এবং তার ভাইও ভর্তি হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তিনজনই ভর্তি হলেন ময়নাটেক স্কুলে।
ময়নাটেক স্কুলে
আছে নাকি স্কুলটা এখনো?
হ্যাঁ এখনো আছে স্কুলটা,
বিখ্যাত হয়ে যাবে আজকের অনুষ্ঠানের পর। ওকে, তারপর?
তারপর এভাবে যাইতে যাতায়াত করতে থাকি, একসাথে যাই। তারপর আস্তে আস্তে তার সাথে কথা কথি বলি, আমি অনেক সময় ওরা নিয়ে যেতে চাই না একসাথে স্কুলে, আমি একাই চলে যাই। তো অনেক সময় ওর আম্মাকে বলতো যে আম্মু তুমি একটু ওকে বলে দিও, যেতে পারবেস তো ঠিক মতো স্কুল করে না, তো তুমি ওকে একটু বলে দিও যে ওই যেতে মানে আমার যেতে আমাকে একসাথে স্কুলে নিয়ে যায়।
ওর আম্মুকে বলছে?
ওর আম্মুকে, ওর আম্মুকে বলছে। তো ওর আম্মু যদি রিকোয়েস্ট করে অবশ্যই আমি তাহলে নিয়ে যাবো। তো ওর আম্মু আমাকে বলে যে আনোয়ার কি ব্যাপার, তুমি যে রেখারে তুমি স্কুলে যাও, কেন রেখারে একসাথে নিয়ে যাও না, দুজন যাইবা একসাথে ভাই বোনের মতো আসবা স্কুলে, একই তো ক্লাসে।
আচ্ছা
আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা যান আমি নিয়ে যাবো। পরে আমি গিয়ে ডাক পারি, ডাকি আর কি, তারপর আসেন একসাথে, একসাথে স্কুলে যাই। এবং যাতায়াত করতে করতে, আসা যাওয়া করতে করতে, মানে আমাদের ভিতরে একটা অন্যরকম বলতে গেলে একটা, মানে আমি এতটুকুই বুঝতাম যে ভালোবাসা কি এই জিনিসটা আমাদের আমার ভিতরে খুবই কম খেলতো, কিন্তু আমি এটাই বুঝতে পারতাম যে ওরে না দেখলে আমার ভালো লাগতো না।
একটা আলাদা রকমের ফিলিংস বা অনুভূতি তার প্রতি
কাজ করতো, যে
ওই বয়সে ক্লাস
সিক্সে থাকতে, যে ওরে যদি আমি না দেখি আমার খাওয়া দাওয়া মানে কিচ্ছুই ভালো লাগে না, একমাত্র ওরে, ওর সাথে কথা বললে আমার খাওয়া দাওয়া না খাইলেও চলতো।
তিনটা চব্বিশ ঘন্টা ওই মাথার মধ্যে,
ওই মাথার মধ্যে ওই একটাই কাজ করতো,
এবং সারাদিন নিমুরা নিমুরা ডান্স। মজা করছি। ওকে বলেন। তারপর
পরে এমনি স্কুলে ওই ও একই কথা বলে যে কেন জানি আপনাকে না দেখলে আমার খুব ভালো লাগে না ভাই, মানে কিছুতেই মানে কোনো কিছুতেই মানে কাম কাজ যেটাই করি আমার কাছে কিরকম জানে মানে অন্যরকম একটা ভাব লাগে, যে কখন তোমাকে দেখবো, কখন তোমাকে সকাল।
বাড়িটা কি পাশাপাশি ছিল? একদম কাছাকাছি,
এক বাড়ির পরেই ছিল,
মোটামুটি দেখাই যেত, বাড়ির উপরে দাঁড়িয়ে দেখা
যেত, এক বাড়ির পাশে, পাশের বাড়ি ছিল ওদেরকে, ওদের বাড়ি। আমাকে বললো যে কেন জানি তোমাকে না দেখলাম, আপনাকে না দেখলে আমার খুব ভালো লাগে না।
আপনি ক্লাস সিক্স এ দুজন দুজনকে আপনি করে বলতেন?
আপনি কি বলতেন?
অদ্ভুত। আচ্ছা,
তারপরে আসা যাওয়া করতে থাকি, যাতায়াত করতে থাকি, করতে করতে এরকম একটা সম্পর্ক হয়ে যায় হঠাৎ করে, মানে আমি আর যে আব্বা আম্মা তাদের প্রতি আমি এরকম ছিলাম যে তার আম্মার স্যার আমি এক রাত্র ঘুমাতাম না, এক রাত্র ঘুমাইতাম না, শুধু কান্না করতাম। আর আম্মা বলতো তুই তো শুরু থাকতে ফিটার নিয়ে আমার পিছনে পিছনে দরপরছস, এখন কিভাবে তো নানির বাড়ি থেকে আগে যাইতে চাস নাই, এখন কিভাবে গিয়া থাকতেছস, তোর আব্বারে থুয়ে বা আমাকে থুয়ে
পুরো ভুলেই গেছিস,
পুরো ভুলেই গেছিস তুই। আর আমি তো এক বাপের এক ছেলে ছিলাম, আম্মা অনেক সময় কানতো যে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর ওর সঙ্গে তো মোবাইলের কোনো যোগ ছিল না যে আমার সাথে মোবাইলে কোনো কথা বলবে,
মানে যুগ ছিল হয়তো বা, কিন্তু আপনার মতো বা মানে ওই লেভেলের মানুষজনের মতো এক্সেস করার মতো সুযোগ ছিল না। আচ্ছা, তো বলুন।
তারপর মানে এরকম হয়ে যেতেছি যে আমার আস্তে আস্তে আমি নিজে নিজে মানে আমার আব্বা আম্মাকে যেন কিরকম যেন আমি আস্তে আস্তে করে ভুলে যেতে লাগতেছি, আমার কোনো কিছু মানে মানে হাদের কোনো কথাই আমার মনে পড়ে না, এত কিছু করছে আমার জন্য, আমার এত আদর করছে, আমার ভালো জন্য যেন এখানে দিছে।
লেখাপড়া হতো মানে লেখাপড়া পড়তে পারতেন, পরামর্শ করতে পারতেন নাকি সেই সময় মাথার মধ্যে
আসলো আর কি মোটামুটি?
আচ্ছা,
তারপর মানে কিরকম কেন ভুলে যেতে লাগলাম, খালি একটাই মাথার মধ্যে খেলে যে ওর সাথে আমি দেখা করবো, এবং রাত আটটা নাই নটা নাই আমি তাদের বাসা যাতায়াত করতাম, সবাই দেখতো ক্লাসমেট আসে যাওয়া করে,
এরকম সন্দেহ
বা ওরকম এরকম ছিল না, ওই যুগটা ছিল না।
আচ্ছা,
তেমন আসা যাওয়া করতে করতে হঠাৎ করে সে একদিন আমার তার একটা নোট বই আনতে যাই তাদের বাসায়, আমার বোন আমার এক ক্লাসমেট, আমার যে ফারজানা নাম বলছিলাম সে আমার ক্লাসমেট, একই টেবিলে পড়তাম আমরা, আমার বড় মামার মেয়ে, বড় মেয়ে,
আচ্ছা আচ্ছা,
একই ক্লাসে পড়তাম, একই টেবিলে পড়তাম বসে। তো ওই বলতেছে যে ভাইয়া কি, ওর বড় ছিলাম আবার আমি এক বছরের, ভাইয়া যে ওদের বাসায় গিয়া রেখাগো বাসায় গিয়া ওই নোট বইটা নিয়ে আস। পরে আমি কই যাব, ঠিক আছে যাই, তুই বস আমি যাইতেছি। আনতে যাই, আনতে যাওয়ার পরে দেখি ওর খালা একটা মানে আন্টি সময়না বয়সী, ওয়ও একই ক্লাসে পড়ে। তো ওই বলতেছে, আমার যতটুক ধারণা ছিল যে এটা ওই ওর খালাকে বলছে আর কি, বলার পরে সে বলতেছে যে কি ব্যাপার আনোর, তুমি রেখার সাথে এত দুষ্টামি ফাইলামি করো, তুমি কি ওরা কি মানে ডাইরেক্টলি ভাবে বলছে যে তুমি কি ওরা কি বিয়ে করবা?
আমি উত্তর দিচ্ছি, একই বয়সী ছিল,
একই বয়সের ছিল, একই বয়সের ছিল, আর আপন খালাই ছিল একদম,
একই বয়সী আপন খালা, এই জন্য হয়তো বেশি একটু ফান করে বলেছে।
তারপর আমি বললাম কেন আপনার সমস্যা কোথায়, আমি বিয়ে করতেও পারি, করলে
ক্লাস সিক্সে থাকা অবস্থায়,
হ্যাঁ এইভাবেই বলছি আমি যে বিয়ে করলে তো করতেও পারি।
আচ্ছা,
তাতে আপনার সমস্যা কি, আপনার সমস্যা থাকলে আপনি বলতে পারেন। পরে কেন আমার কোন সমস্যা নাই, এই আমি কি জন্য আসছো? পরে আমি বললাম যে একটা নোট বই,
এটা কি মনে একটা ফান ছিল বা একটা মজা ছিল, সবাই এরকম জাস্ট একটু মজা করে আপনাদের।
পরে আমি বললাম যে একটা নোট বইয়ের জন্য আসছি। পরে আমি রাখা নোট বইটা দিয়ে দিও, দিয়ে দেন। পরে দিয়েছি নোট বইটা, দেওয়ার পরে আমি বাসায় চলে আসছি। আসার পরে ওর খালা আবার আমার বাসায় আসছে যে আমার তোমার সাথে আমার কালকে একটু পার্সোনাল একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে যাবো। আমার খালা এই ধরনের কথা বলতে পারছে, তাই আমি নিজে নিজে ভাবলাম যে ওদের বাসায় যাওয়া যাবে না, ওদের
বাসায়
আমি খুব ই পেয়ে গেছি, আমি যে ওদের বাসায় যাওয়া যাবে না। তাই আমি এইভাবে কিনা তিন দিন যাইনি, না যাওয়াতে আমি জানি না যে এই তিন দিন আমার না দেখে আমার নিজেই খায় না, খায় না, সারাদিন শুয়ে থাকে, ঠিক মতো পড়াশোনা করে না। পরে আমার বললো যে কি ব্যাপার, আপনাকে তো বলছি আপনার সাথে একটু কথা ছিল, আপনি কি জানেন ও যে তিন দিন ধরে খায় না?
ওর খালা বলতেছে,
খালা আমাকে বলতেছে। ঠিক দুপুর বেলা একটা বাজে আমি ঘর থেকে বাইরিয়া রাস্তা আমার সাথে দাঁত ব্রাশ করতেছি, গোসল করবো দুপুরবেলা। আমি বলি না এটা তো আমি জানি না, ও কেন খাবে না, আপনি একটা বলছিলাম একটা কথা আছে আপনি তো শুনলেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি বিকালে দুপুরের দিকে বিকালের দিকে দেখা করবো। আমি বিকালের দিকে যাই, যাওয়ার পরে দেখি ওই শুয়ে রইছে সে একা, তার আন্টি থাকার কথা ছিল সে নাই। তা আমি মানে খেতা এইভাবে মুড় দিয়ে রাখছে যে মানে আমি ডাকও দিতে পারতেছিলাম ভয়েতে। পরে আমি পায়ে ধরলাম, বলতেছি কি ঘুমাইতেছেন নাকি? পরে ওই ঘুমটার মধ্যে ওই মানে খেতা কথা মুড় দিয়ে বলতেছে যে হ্যাঁ ঘুমাইতেছি, কেন আসছেন, কি জন্য? পরে বললাম আপনি বলে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন না, পড়তেছেন না, কেন, সমস্যাটা কোথায়? পরে কেন এমনি কোনো সমস্যা না, আমি কি আপনি ঘুমটাটা খুললেন? সে ঘুমটা খুললো না। পরে আমি ঠিক আছে, আপনি যেহেতু আমাকে আমি এখানে আসছি আর আপনাকে বলতেছি, আপনি যেহেতু ঘুমটা খুলবেন না, তাহলে আমার দিকে থাকার দরকার নেই, আমি চলে গেলাম। আমি ওই মুহূর্তে চলে যাই বাসায়, চলে যাই বাসায়। চলে যাওয়ার পরে আমার স্পষ্ট মনে আছে যে 2000 সালে যে রোজা ঈদটা পরে পহেলা রোজার দিন সে তার খালারে দেওয়া বলায় যে আপনার সাথে আজকে একটু কথা বলবে, আপনি যদি একটু সময় দেন দিতেন তাহলে ভালো হইতো। আমি কখন দিব এটা? সন্ধ্যার পরে। কোন জায়গায়? গনি বিশ্রা নামে একটা আমাদের সামনে একটা গনি বিশ্রা মানে নাম, ওই লোকের নাম একই গনি, ওটা সবাই আর কি মানে একটা চলতে বসা বলে যে গনি বিশ্রা, বিশ্রা বলতে ওই জায়গায় একটা মানে মাঠ তো খুব বড়, ওই মাঠের মধ্যে
মাঠকে বিশ্রা বলে।
হ্যাঁ বিশ্রা বলে।
আচ্ছা আচ্ছা, এখনো আছে ওটা?
হ্যাঁ আছে, এখনো আছে।
খুব
গাছ গাছালি আর কাঁঠাল গাছ আছে অনেক জায়গায়, কাঁঠাল গাছ আর আম গাছ।
ঠিক আছে,
ঠিক তারাবি নামাজ শুরু হবে হবে, আমার বলতেছে আমি আমি আগে গিয়ে দাঁড়াই রয়েছি, তোমরা দুজন আসছে, ওই সময় আমার সাথে দেখা করো একটা স্কার্ট পইরা, সেই স্কার্টটা খুবই সুন্দর লাগতো।
আচ্ছা,
লাল কালোর মধ্যে একটা স্কার্ট ছিল তার, তার খুবই ভালো লাগতো এটা পড়লে।
ওকে,
ওই মুহূর্তে সে আসে।
এবং আপনি কখনো বলেছিলেন যে এটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে?
বলেছিলাম,
এবং সেই জন্য ওইটা ওই সময় পড়ে এসছে। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা।
পরে আসার পরে আমি এক সাইডে দাঁড়াই, তারপর ওর আন্টি দাঁড়ায়, তারপর ওই দাঁড়ায়। দাঁড়ানোর পরে বলতেছে আচ্ছা বলেন কি জন্য আমাকে এখানে ডেকে আনছেন?
আপনি বললেন,
হ্যাঁ সেটা বলেন, আমি চলে যাবো।
আপনারা তখন ক্লাস সিক্সে পড়েন?
ক্লাস সিক্সে পড়ি।
ওকে,
তারপরে মানে বলতেছে আমাকে বলতেছে যে মানে রেখা বলতেছে যে আপনি তুমি ওর খালারে বলতেছে তুমি বইলে দাও, ওরে বলতেছে যে ওই আপনাকে খুবই পছন্দ করে, ওই আপনাকে প্রপোজ করতে চায় আর কি, এরকম জানা কথা বলছে যে খুবই ভালোবাসে, মানে আপনি কি বলেন, মানে আপনি মুক্তি শুনতে চাই, আপনি কি, আপনি তো বলছিলেন সেদিনকে এই কথা, বলার পরে তার কোন খোঁজ খবর নাই, আপনি আর তিন দিন বাসায় আসেন না, কিন্তু ওই তিনও দিন ওই কিন্তু না খাই রয়েছে, শুধু পানি ছাড়া অন্য কিছুই খায় নাই, মুখে দেয়নি। আমি ওই মুহূর্তে বললাম যে দেখো আপনার তো আপনার কথা বলছেন, আমার একটু তো ভাবার দরকার আছে, আমি একটু ভাইবে নেই। আমার রেখা এসে উত্তর করে যে ভাবাভাবি দরকার নাই, ভাবলে আপনি এই মুহূর্তে পাঁচ মিনিটের মধ্যে ভাইবা নেন, সরাসরি আমার বলে যে পাঁচ মিনিটের মধ্যে ভাইবা নেন, আপনি কি করবেন বা কি সিদ্ধান্ত নেবেন। আমি ঠিক পাঁচ মিনিটের সময় নিয়ে বলি যে ঠিক আছে আমি রাজি, আমি কেমন কথা বলি যে রাজি, রাজি করার পরে ও খুব খুশি, খুশি করার পরে ওখান থেকে আমার আবার ঘরে চলে যায়, আমি আমার ঘরে চলে যাই। আমার আবার বইলা দেয় আন্টিরে দিয়া যে সেরি সময় খাওয়া দাওয়া করে যাতে নামাজ টামাজ পড়ে যাতে আমার সাথে এরকম জায়গায় দেখা করে,
সেরি সময়
সেরি সময়
সাসপেন্স। ওকে,
তখন শীত,
আচ্ছা
মোটামুটি ভালোই শীত,
শীত অনুভব হতো সেই মুহূর্তে, মানে আপনার কাছে শীত লাগতো?
হ্যাঁ, তা তো অবশ্যই। তারপরে এই সেরি খাওয়ার পরে নামাজ টামাজ পড়ে যাতে ওই ওদের বাড়ির সামনে যে গলিটার সেটা তারের খাম্বা আছে, ওই খাম্বার সাথে দাঁড়ায় রয়েছি। পরে আমি গেলাম, জোর করে বললাম যে হ্যাঁ বলেন, কি কি বলবেন, কয় আপনি ডাক দিলাম, আমি কথা বলতে বলতে ভালো মন্দ এই জন্য, আর দিনে তো সুযোগ পাবো না, হয়তো দিনে কথা বললে অনেক অনেক কথা বলতে পারে, এই ধরনের কথা বলে আর কি। তা বলে বলে কে কি বলবো,
ভয় করতো না
আপনাদের, ভয় জিনিসটা আমাদের ভিতরে কোনো কাজ করতো না,
একদমই করতো না,
ভয় জিনিসটা কোনো কাজ করলো না, কি কি
ধরনের লোকজন না দিলে ভূত ধরার একটা ব্যাপার থাকে, সবাই ভূতেরও ভয় টয় থাকে,
এই ধরনের কোন ভয় আমাদের মধ্যে কাজ করতো না, এই ধরনের কোন
ভূত হয়ে গেল যে আপনাদের দেখার পরে লোকজন ভয় পেয়ে গেছে এরকম একটা অবস্থা।
তারপরে সে আমার হাত ধরে, হাত ধরার পরে মানে
আপনার কাপা কাপি আর দেখে কি,
হাত ধরে আমি তার হাত ধরি, হাত ধরার পরে কতক্ষণ এমনি আড়াআড়ি করি, এইভাবেই দুজনে একা এক দুজনে আর কি রাস্তাতে হাঁটতেছি, মাটির রাস্তা হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে আমি ভুলে বুঝাইতে পারলাম না,
দ্য বেস্ট ফিলিংস এভার।
পরে হাঁটতে হাঁটতে মানে
এটাই তো জীবনের প্রথম ছিল, রাইট? এটাই
দুজনের জন্যই প্রথম,
ওকে, আমরা নিশ্চিত হয়ে নিলাম, কারণ ক্লাস সিক্সে আমরা ধরে নিয়েছিলাম এটাই প্রথম হওয়ার কথা। তারপরে আসলে বয়সটা যেভাবে কমে যাচ্ছে লোকজনের, প্রেমে পড়ার বয়স, দেখা গেল কেউ থ্রিতে টুতেও পড়ে যেতে পারে, সেজন্য আমরা একটু প্রশ্নটা করলাম আর কি। ওকে,
তারপর এরকম চলছে শুনতে হঠাৎ করে আমার বোন আমার দেশের বাড়ি থেকে আমার ছোটটা যেটা চলে আসে, আমি তো মুহূর্ত মানে এত ওর প্রতি এত মানে দুর্বল হয়ে পড়ছি যে আমি ওরা ছাড়া কিচ্ছু বুঝি না, মানে এক কথা বলতে গেলে তিন বেলা যেমন ভাত খাইতে হয় আমার ওরও তিন বেলা দেখতে হইব, আমার একটাই আমার ভিতরে কাজ করতো।
ওর জন্য কি ব্যাপারটা একইরকম ছিল, ও কি আপনাকে এইভাবেই ফিল করতো?
হ্যাঁ, এরকমই ফিল করতো।
আচ্ছা,
তাই দেখার পরে এভাবে চলতে গেলে আমার বোন আসলো, বোনের দিকেলাম কি কেমন আছো, হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা আব্বার হচ্ছে আব্বার শরীর শারীরিক অবস্থা কিরকম? যে ভালো, কিন্তু আমার আব্বা যে ওরে কুইয়া পাঠাইছে যে আমার তো আর বেশি দিন আমি হয়তো বাঁচবো না, ওরে নিয়ে তোমার মামারে নিয়ে তুমি একসাথে চলে আসো, লাস্ট মরার আগে
আব্বার তো হাঁপানি রোগ ছিল আপনি বলেছিলেন প্রথমে।
হ্যাঁ, তাই দেখার জন্য খুবই করছিল, আমার আব্বা বলতো যে আমার যে অবস্থা মানে হয়েছে আমি হয়তো আমার ছেলেরে ঢাকা গিয়ে আমি আর দেখতে পারবো না, যদি আমার ছেলে নিজে না আসে
বিছানায় পড়ে গিয়েছিল,
বিছানায় পড়ে গেছিল। অবশ্য আমার বোন এই কথাটা আর বলে নাই আমাকে, আমার বোনও মোটামুটি দশ পনেরো দিন থাকছে, থাকার পরে আমার এক চাস্তো ভাই চাকরি করতো গার্মেন্টসে, ওর সঙ্গে তার মোবাইলের যুগ ছিল না, যে সাথে সাথে ফোন দিল জানাজানি হয়ে গেল তাড়াতাড়ি চলে গেলাম, এরকম ধরনের কোনো কিছু ছিল না। তাই আমার চাস্তবাই খবরটা পাইছে যে ওই অফিসের একটা টিএনটি নম্বর ছিল, ওই নম্বরটা তাদের বাড়িতে ছিল, ওই নম্বরটা তারা জানাই দিছে, সে এসে আমাদের এখান থেকে নিয়ে যায়। তে আমার আব্বা মারা গেছে রাত নটার দিকে, নটার মতো বাজে মারা গেছে, কিন্তু খবর আমি খবর পাইছি, আমার ভাইয়া খবর পাইছি প্রায় দশটার মতো, দশটার মতো পাওয়ার পর সে দৌড়ে আসতে আসতে আমরা যাইতে যাইতে প্রায় এগারোটার মধ্যে আমি আর আমার নানু আর আমার ছোট বোন, আমার ভাইয়া এসব বলে যে তাড়াতাড়ি রেডি টেডি হয়ে নাও বাড়িতে যেতে খুব দরকার। আমি বলি কেন, যে এত উত্তর কৈফত চাও না, আগে বাসায় চলো সবই দেখতে পারো বুঝতে পারবো যে কি জন্য।
আচ্ছা,
তাই আমি চিন্তা করলাম যে আমি এখান থেকে ওরে থুয়ে যাবো, ওরে আমি আবার আমার ভিতরে এই জিনিসটা কাজ করে আমি ওরা পামো তো, মানে মনে করি কি আমার ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি এক ঘন্টা লেগে চলে যাই, এক ঘন্টার ভিতরে হয়তো অন্য কিছু একটা করে ফেলে বা অন্য হয়তো আমি দুই তিন দিন কিভাবে থাকবো, আমি যেভাবে থাকার দরকার ওইভাবে থাকো। আমি আসতেছি, আসার পরে সব বলবো বাড়িতে কি হয়েছে, চাই যাই নি। পরে আমার নানি চলেছিল, বলতেছে কোথায় গেছিলি, আসছি
তাড়াতাড়ি।
আমার আব্বা মারা গেছে তো রাত্রে বেলা,
জি,
হঠাৎ কইরা মারা গেছে, আর আমাদের যাইতে যাইতে অনেকটা লেট হয়ে যায়। আমার চাচারা বলে যে ছেলে তো একটাই, ছেলেটা তো একটাই, তার তো দেখা দরকার, আর তার না দেখে কিভাবে মাটি দেই, এরকম ধরনের একটা ই করে তারা। তারা আমার লেগে লাস্ট লাগতে রাখতে চারটা বেজে যায়। তারপর আমার চাচা বলে আর সম্ভব না, মাটি দেওয়ার ব্যবস্থা করেন। তাই আমার সবাই ইহারা নিয়ে মাটি দিয়ে আমি এইসব টলারে নৌকায়, তাই আমাদের যে পারিবারিক কবরস্থানটা এটা হলো আপনার খালের সাথে, যে খালে দাঁড়া করে নৌকাটা এর থেকে একটু দূরত্ব। তাই আমি ওই জায়গাতে নামার পরে দেখি যে আমার আব্বারে মাটি দিয়া আসতেছে। এই সময় আমি বুঝতে পারছি যে আমার আব্বা দুনিয়াতে নাই। তো আমার চাস্ত ভাইটা বাইরে, আমার চাচারা আসলো, আইসা বলতেছে যে কি আর দেখবি, তোরে তো দেখার লেগে অনেক কথা কইছে, অনেক কইছে যে আমার পোলারের একবার লাশ রাখতে একবার দেখা, আর আমি তো ওর প্রেমে পইরা মুগ্ধ, কিচ্ছুই বুঝি না। তা আমার বাপে অনেক দেখার লেগে, আমার আম্মা বা আর মোবাইলের যুগ ছিল না, বিদায় আমার লোক কোন যোগাযোগ করতে পারে নাই। তো আমার চাচা খাইন্দা বলে যে তো দাদা মূল্য ওই সময় দুইটা কথা বলতে চাইছিল, কথা বলতে পারি নাই। তোর আব্বা মূল্য আমার বড়, আমার ব্যবসা যারা চাই ভাই সবার বড়ই আমার আব্বা। তো ভাইও মূল্য বললাম যে ডাক্তার নিয়ে আসি, পরে বলছিল আমার কাকার নাম গোলাম রসুল আর আমার আব্বা নাম গোলাম আহাত। বলতে চাই গোলাম রসুল যাইস না তোর লোক আছে। পরে আমার চাচা বলে যে ভাই সাহেব আমি বোন, আমি ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তার আনিস না তোর লোক দুটা কথা বল। হুমোর টানা চাচা আমার আব্বারে থেয়েই ডাক্তার আনতে যায়। ডাক্তার আনতে গিয়ে এই আমার আব্বা নাই। ওর মুহূর্তে আমার এক চাস্ত ভাই জিয়া কয় আমার চাচা রে আব্বা আর ডাক্তারদের কি হবে, বড় কাকা তো আর নাই। আমার কাকা ওইখানে মাথা ঘুরে পড়ে যায়, সবাই আবার গিয়া দৌড়াদৌড়ি করে নিয়ে আসে। পরে আর কি আমার খালি একটুকু ছিল যে আমার লাশ মূর্তিটা সে একবার দেখবে, এছাড়া আর কোনো কিছুই বলে নাই। আর সে আমি খুব লুঙ্গি কিন্তু অনেকবার বলতাম আমার আব্বারা যে তুমি আমার জন্য লুঙ্গি কিনে আনো না কেন। আমরা বলতো যে ছোটবেলা যদি লুঙ্গি বেরো তাহলে তোমার কোমরটা চিকা মানে চিপা হয়ে যাবো, খারাপ দেখা দেবো, আর তো বড় হেন আমি তোমার লুঙ্গি কিনে দিব। ওই সময় আমি হাফ প্যান্ট পরতাম। তা আমরা বলে লাস্ট মুহূর্তে আমার জন্য নতুন একটা লুঙ্গি কিনা হয়ে গেছিল। ওইটুকুই,
ওটা কি আপনার কাছে আসে এখনো?
না ওইটা নাই।
পড়েছেন কখনো ওটা?
হ্যাঁ এটা পড়ছি, পইরা ওর সাথে প্রথমেই ওইটা লুঙ্গিটা পইরা আমি দেখা করছি ওর সাথে।
পরবর্তীতে যখন দেখা করছেন তখন ওই লুঙ্গিটা পরে ওর সাথে
দেখা করছি, বলছিলাম এটা আমার আব্বার দেওয়া বা লাস্ট ইয়ে আমার আব্বাই জন্য লুঙ্গিটা কিনে দিয়েছিল। পরে ভাই ও খুব মানে সান্ত্বনা দিয়েছে আমার যে ট্রুক দেওয়ার, খুব আফসোস করছে। আবার আমার সাথে
কতদিন পরে আপনি ওখান থেকে গ্রামের বাড়িতে গেলেন, বাবাকে তো পেলেন না, এবং ওই জায়গাটা থেকে আপনি ফিরলেন কবে?
ওই জায়গা থেকে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় বছর ছিলাম, দেড় বছর পর আমি বাড়িতে যাই।
না, দেড় বছর পরে আপনি গেলেন, বাবার তো কবর দেখলেন, বাবাকে দেখতে পেলেন না। তারপরে কতদিন ছিলেন বাড়িতে?
বাড়িতে আমি চার দিন ছিলাম, আমার চার দিন, মাত্র চার দিন ছিলাম। মানে আমার বাবার মাটি দেওয়ার পরে সবকিছু পরে চার দিনের যে খরচটা করে ওই খরচটা করেই আমি চলে আসি। তারপর নানু বলে যে তুই কিছুদিন থাক, তোর মা তো একা, ঠিক আছে, তোর মায় হয়তো তোরা দেখলে অনেকটা একটু ভালো লাগবো। আমি বলি না, কিন্তু ওই পরে ওই ওই জায়গায় গিয়ে আমার ওর কথা আরো বেশি মনে পড়ে যায়, ওই কি করতেছে কি খাইতেছে, মানে এরকম ধরনের একটা দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে আবার নতুন করে জাগতে শুরু করে।
রেখার কথা বলছিলাম,
রেখার কথা বলতেছি। পরে ওই মুহূর্তে আমি চলে আসি আমার নানুর সাথে। তো আমার নানু বলে আমার খালাদেরকে, আমার মামাদেরকে বলে যে ওরা আর কিছু বলিস না, ওর মতো ওরা কিছুদিন চলতে যে বাপ মরা ছেলে, হয়তো অনেক কিছু একটা বললে কোন আবার কোন জায়গায় রাগ করে আবার কিছু একটা করে ফেলাইবো, আর কোথায় যাইব গা, আর কিছু একটা বলিস না। তাই আমি, আমার প্রথমত কাজ ছিল যে আমি বাড়িতে গিয়েই আমি প্যান্টটা খুলেই তার সাথে দেখা করব, আর সেই আব্বার লুঙ্গিটা পরেই আমি তার সাথে দেখা করতে যাই।
মানে আপনি ওই যেখানে থাকতেন উত্তরখান, সেখানে আপনি আসলেন চার দিন পরে, আসার পরে আপনি প্রথমেই যেটা করলেন ওর সাথে দেখা করে, বাবার লুঙ্গিটা পরে,
বাবার লুঙ্গিটা পরে।
This track was downloaded from fusionbd.com.
Okay, গিয়া আপনি কি বললেন?
গিয়া বললাম যে, প্রথমে গিয়া বললাম যে কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বলে পরে অরাম্মা বলে শুনছি, পরে অরাম্মা আমার মাথায় হাতে দেয় আমার খুব খারাপ লাগছে, তোমার বাবাটা মারা গেছে। অরাম্মা খুবই ই করে, তো ওই বলে খুব খারাপ লাগছে যে হঠাৎ করে মারা যায়।
তখন আপনি ক্লাস সিক্সে পড়েন?
হ্যাঁ, ক্লাস সিক্সে।
আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই গল্পের। আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানেন রাত বারোটার সংবাদ রয়েছে, এবং সংবাদের পর এই গল্পের আসলে আমরা 1% কভার করিনি, আমরা গল্পের শুরুর দিকেই আছি এখনো, এবং গল্পের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে চাই, এবং আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা রাত বারোটার সংবাদের পরপরই ফিরে আসছি আনোয়ারকে সাথে নিয়ে। আনোয়ারের জীবনের গল্প আজকে আমরা শোনাচ্ছি এবিসি রেডিওর হ্যালো 8920-তে। আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO 8920। ওখানে গিয়ে আপনি আজকের এই অতিথিকে কোন প্রশ্ন করার থাকলে, অনুষ্ঠানে কোনো মন্তব্য করার থাকলে আপনি অবশ্যই সেটা মন্তব্য করতে পারেন। বারোটা সংবাদের পরপরই ফিরে আসছি। আর যারা ইন্টারনেটে শুনছেন আমাদেরকে, www.abcradiobd.fm এই ঠিকানায় শুনতে পাবেন। সংবাদের পরপরই ফিরে আসছি, আশা করছি সাথে থাকবেন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও, কিবরিয়া আপনার সঙ্গে আছি। আর হ্যালো 8920, যারা নিয়মিত শোনেন তাদেরকে তো নতুন করে বলার কিছুই নেই, যারা আজকে প্রথম যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম হচ্ছে হ্যালো 8920। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভালো লাগা মন্দ লাগা, ভালোবাসা সাকসেস কিংবা ফেইলার, যাই বলি না কেন, যে কোনো বিষয়ে আপনি আপনার গল্প এখানে আমাদের সাথে, আমাদের লাখো শ্রোতার সাথে ভাগাভাগি করতে পারেন। তেমনটাই হচ্ছে আজকে। আজকে আমাদের সাথে রয়েছেন আনোয়ার। আনোয়ারের গল্প আমরা শুনছিলাম, মাঝপথে সংবাদের বিরতি নিয়েছিলাম, এবং বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বরটা 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে প্রথমে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর বলুন আপনার কি বলার আছে। এবং আপনি যদি অতিথি হতে চান তাহলে আপনার গল্পটি খুব অল্প করে বলে বলুন যে আপনার সাথে যোগাযোগ করতে, এবং অবশ্যই আমরা আমাদের এই হ্যালো 8920 বিশেষ টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনাকে এমনও হতে পারে সামনের সপ্তাহেই হবেন আপনি আমাদের অতিথি। আর ফেসবুকে যারা কমেন্টস করছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া আছে আমাদের হ্যালো 8920 ফেসবুক পেজে, সেখানে আপনি বিভিন্ন মন্তব্য করতে পারেন, এবং একই সাথে যদি আমাদের অতিথিকে কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে চাইলে সেখানে কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই সেই কমেন্টস এবং প্রশ্নগুলো তাকে দিয়ে দিই অনুষ্ঠান শেষে। এবং একই সাথে যদি কোনো প্রশ্ন যুক্তিযুক্ত হয় তাহলে অনুষ্ঠানে আপনার নাম উল্লেখ করে আমরা প্রশ্নটি করি। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920 মানটি হচ্ছে HELLO8920। আনোয়ার, আমরা একটা মাঝে একটা বিরতি পেয়েছি প্রায় 25 মিনিটের মতো, এবং গলার কাশি ঠান্ডার কারণে আসলে, মানে পরিবেশটা এখন এরকম হয়ে গিয়েছে, সবারই সর্দি কাশি হচ্ছে। যাই হোক, আমরা গল্পের এমন জায়গাটাই ছিলাম যে আপনার বাবা মারা যাবার পর আপনি আবারও উত্তরখানে ফিরে আসলেন চার দিনের মাথায়, এবং ফিরে আসার পরে বাবার দেয়া লুঙ্গিটা পরে আপনি আপনার কি বলে যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেন রেখার সাথে, ঠিক আছে, ওই জায়গাটা আমরা ছিলাম, তো ওখান থেকে সামনের দিকে চলেছি, বলেন তারপরে কি হলো?
তারপর ওর সাথে দেখা করলাম, দেখা করে কথা বললাম, জিজ্ঞাসা করলাম কেমন আছো, বললাম যে কেমন আছো, জিজ্ঞাসা করলাম, তো বলতেছে ভালো আছি, তুমি কেমন আছো?
আচ্ছা,
তা আমি আছি ভালো। তো বলছে যে বুঝি, যেহেতু বাবা চলে গেছে কতটুকু আর ভালো থাকতে পারো। তো যাই হোক, ও আমার একটা সান্ত্বনা দেয় আর কি, যে যা হবার তো হয়ে গেছে, চিরদিন তো কেউ বাপ মা বেঁচে থাকে না, সবাই একদিন যেতে হবে, তা ওটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক মতো পড়াশোনা করো, সব আশেষ ঠিক হয়ে যাবে। তো ওর আম্মাও খুব আফসোস করে, বলে যে ছেলেটা এই বয়সে তার আব্বা মারা গেল, সব একটা কষ্ট, মানে এই এত অল্প বয়সে বাবা মারা যায়। তো এইভাবে চলতে থাকে আমাদের ভালোবাসা, ভালোবাসা করতে করে চলতে থাকে। চলতে থাকার পর হঠাৎ করে মানে তাদের বাড়ির পাশে এক লোক মালয়েশিয়া থাকত আর কি, উনি হঠাৎ করে চলে আসে। তো ওদের আত্মীয়ই, চলে আসার পরে ওদের বাসায় যাওয়া করে, যাওয়া যাতায়াত করে, তা আমি জানতাম ওদের বাসায় যাতায়াত করতেছে, আসতেছে এরকম। তারপর আস্তে আস্তে এরকম করতে করতে আমি বেশিরভাগই তাদের বাড়িতে যাইতাম কিছুক্ষণ পর পর, যতক্ষণই বাসায় থাকতাম তাদের বাসায় বেশিক্ষণ থাকতাম
ওই সময়টাতে,
ওই সময়টাতে। তা আমি প্রায় প্রায় যাই দেখতাম আর কি, ওই লোকটার জুতা বাহিরে বাহিরে দেখে আমি চলে আসতাম। যে আমি ভাবতাম যে এরা কথা বলতেছে, যে এর মাঝে আমি কেন যাই, আমি চলে আসি, আমি চলে আসতাম।
আপনাদের চেয়ে কি বয়সে বড় ছিল সেই লোকটা?
অনেক, অবশ্যই অনেক, মানে সে যদি তার সময় মতো সে যদি বিবাহ করত তাহলে আমাদের ছেলেই থাকতো, আমার চেয়ে বড় থাকতো, আমার মতো না, আমার চেয়ে বড়ই থাকতো।
এরকম বড় লোকদেরকে দেখে এরকম একটা সম্মান দেখানো খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, যদি দেখলে ভিতরে যাচ্ছেন না। ওকে, তারপর কি হলো?
এইভাবে যাতায়াত করে থাকি, কথাবার্তা বলতে থাকি। তো দেখি আস্তে আস্তে ওই লোকের সাথে কথা বলতে বলতে মানে অনেকটাই আমার একটু এড়ায় চলতেছে। আমিও
কি এরাই চলতেছে, রেখা আপনাকে এড়িয়ে চলছে ওই লোকের সাথে কথা বলে, বাপের বয়সী লোকের সাথে কথা বলতে গিয়ে আপনাকে এড়িয়ে চলছে, ভয়াবহ ব্যাপার। ওকে, স্মার্ট।
তো এরাই চলতেছে। তা আমি বললাম, ও যদি আমাকে এত ভালোবাসে, আমি ওর এত ভালোবাসি, ও যদি আমাকে দেখা মানে ও যদি পারে আমার সাথে কথা না বললে থাকতে, তা আমি পারবো না কেন? আচ্ছা ঠিক আছে, আমিও একটা মানে জিতবে যা, আমি দুদিন ওদের বাসায় আর যাই না, বসে থাকি।
আচ্ছা,
তবে হঠাৎ করে একদিন দুপুর বেলা আসে, আসা কেউ বলে কি ব্যাপার, এখন দিয়ে তুমি আমাদের বাসায় যাও টাও না। আমি কই কিভাবে যাবো, যে ওই লোকটা বসে থাকে, ওনার সাথে কথা বলার কোনো কিছু আছে যে কথা বলবো, বা বলার মতো কিছুই তো নাই, ওনার যেহেতু থাকে বাসায়, তোমাদের বাসায় সবসময়, কারণ উনি তো মুরবি মানুষ, উনি বসে থাকে, ওনার মতো উনি বসে থাকে, তুমি তো যাইতে পারো, যে বসে টিভি টিভি দেখতে পারো আমাদের বাসায়। আমি কই আচ্ছা, এতটা ভালো লাগে না, এই জন্য যাই না।
আচ্ছা,
পরে এভাবে চলতে থাকে, থাকতে থাকতে হঠাৎ করে আমার মানে ওই লোকটা মানে আমার শাশুড়ি, আমার শাশুড়ি আর কি,
শাশুড়ি তো অনেক পরের ব্যাপার, মানে সেই মুহূর্তে আপনার গার্লফ্রেন্ডের মা,
মানে আমার গার্লফ্রেন্ডের মা বলতেছে আর কি, যে লোকটা এদের বাসায় যায়, ওই লোকটার বোনের কাছে বলতেছে যে কি ব্যাপার, আপনার ভাই গিয়ে বসে থাকে, ঠিক মতো আমরা কাম কাজ করতে পারতেছি না, আসলে তার নিয়োগটা কি, এটা তো জানি না, আচ্ছা আমি জিগা মনে আসলে জিগাইল, পরে জিগানোর পরে উনি উত্তর দিল যে আমি ওরে বিয়ে করতে চাই। পরে আর বোন,
ওই লোকটার নাম কি ছিল?
লোকটার নাম না বললে,
আচ্ছা নাম বললে ভালো, তাহলে ওই বড় লোকটা মানে যিনি বয়সে বড়, উনি বলল যে ওই রেখাকে মানে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। আচ্ছা,
পরে ওনার বোন বলল যে এটা কিভাবে সম্ভব, তো অনেক ছোট আপনার বয়স, ক এটা কোনো কিছুই হবে না, এটা ওর, আমি তো বিয়ে করে বিদেশ চলে যাবো, আমি বিদেশ চলে গিয়ে আবার আস্তে আস্তে উপযুক্ত আরো পুরোপুরি উপযুক্ত হয়ে উঠবে আর কি, এরকম একটা কথা বলে আর কি। তো বলার পরে যে আচ্ছা ঠিক আছে, আমার মার সাথে কথা বলে দেখি কি বলে তার মা। তো আমি এদিকে রাস্তা দিয়ে হাঁটতেছি, দুপুরের দিকে কি লাঞ্চের সময় তার মা লাঞ্চ করতে আসছে অফিস থেকে, আবার অফিসে চলে দেব। পরে মুহূর্তে আর কি ওই ইয়ের বোনটা আর কি ওই লোকটার বোনটা ডাক দিছে যে শুনে যান। পরে শুনতেছে, আমি আবার রাস্তাতে হাঁটতেছি, পরে বলতেছে যে রেখার বয়স কিরকম কতটুকু, এটা তো আমি বলতে পারতেছি না, ওর বাবা বলতে পারবে।
কাকে ডাক দিয়েছে?
মানে
আপনাকে? তাহলে
আমার লাভারের আম্মাকে ডাক দিছে।
আচ্ছা আচ্ছা।
পরে ডাক দেওয়ার পরে বলতেছে যে ওর বয়স কিরকম হবে, বয়সটা জিজ্ঞেসে। পরে আমি সঠিক বলতে পারবো না, এটা তো ওর বাবা বলতে পারবে বা লেখা রাখছে ওর বাবা। আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস। পরে জিজ্ঞেস পরে বলি কেন, একটু দরকার আছে, আমি তাহলে পরে কথা বলবো। পরে গিয়া কথা বলে, পরে এলা ওর আম্মা বলে এটা কিভাবে কি কথা বললেন যে আমার মেয়ে এত ছোট, এর সাথে কিভাবে আমি বিয়ে দিব। এই কথাটা আবার তার আম্মা বলে কিভাবে আমি বিয়ে দিব, এটা অসম্ভব। ওর পরে ওর ভের বোনটা আর কি অনেক ইয়া করে যে আমার ভাই যদি এবার চলে যায়, ওই অনেকদিন পর আসছে এবং আগে একটা মেয়ের সাথে তো সম্পর্ক ছিল, পরে ওই মেয়েটাকে তার আম্মা বিয়া করে নেই, বিদেশে মানে সুইসাইড করতে যায়, ওই কারণে সুইসাইড করতে পারে না সে। পরে জায়গা জমিন বিক্রি করে তার বিদেশ পাঠায় দেয়। বিদেশ যাওয়ার পরে তার আম্মা তার সাথে ওই লোকটার সাথে 12 বছর কথা বলে না, আসার পরেও সে কথা বলে না।
ওই লোকটাকে আমরা স্পেশাল ইনভাইট করতে পারি আমাদের এটার জন্য, যে পরবর্তী এপিসোডে বা পরবর্তী পর্বে ওই লোক আসবে তার ভালোবাসা টাইমি বলার জন্য, ভালোই হবে। আর যাই হোক, আপনি জানলেন কিভাবে এই ঘটনা?
এই তারা কথা বলতেছে, আমি শুনতেছি, আমি এদিক দিয়ে সব খবরই রাখতেছি মোটামুটি, মানে আমি সবই শুনতেছি আর কি। আমার খালতো বোন এবং মামাতো বোনের সবাই জানে। তো ওই মুহূর্তে বললো যে আপনি যেভাবে হোক এটা সম্ভব করেন,
আচ্ছা
যেভাবে হোক যে কোনো ইয়ে হোক। তো ওই লোকটাও আর কি অনেক কিছু দেয়, দিয়ে বলতে গেলে সিডি টিভি মোটামুটি টাকা পয়সা মানে এমনি অনেক কিছুই করে। এগুলো আমার ওই লাভার আম্মাকে দেয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
দেওয়ার পরে টাকা পয়সাও দেয়, দেওয়ার পরে এগুলো কথা বলে, এরকম কথাও বলে যে আপনি ছেলেকে আমি বিদেশ নিব, ঠিক আছে
রেখার ভাইকে,
হ্যাঁ রেখার ভাইকে বিদেশ নিব, এরকম ধরনের একটা কথা বলে তাদের সাথে। বলার পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলো, দেখার পরে তারপরে সে রাজি হয় না।
আচ্ছা কে রাজি হয় না?
মানে আমার লাভার।
ওকে,
আমার লাভার আমার বলতেছে যে এই লোকটা আসতো ভালো কথা, কিন্তু এই লোকটা এই কথা বলছে, তুমি কি জানো? আমি হ্যাঁ আমি শুনছি। তারপরে তুমি কিছু আমার বলো না কেন? আমি আমার কি বলার আছে এখানে? তোমার আম্মার সাথে কথা বলতেছে ওনার বোন, আমি এখানে কি বলবো?
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
সেভেনে।
সেভেনে। আর আপনার লাভার?
সেভেনে পড়ে, ও এইটি পড়ে।
আপনার একই সাথে ক্লাস সিক্সে ভর্তি হলেন, তো এইটে চলে গেল আপনি সেভেনে, কাহিনী কি?
আমি তো ওই তার সাথে পড়তে মানে তার কথা অনেক চিন্তা ভাবনা করতে করতে মানে তার কথা সবসময় আমি ভাবতাম, তো ভাবতে ভাবতে মানে ঠিক মতো পড়াশোনার মধ্যে মনোযোগ দিতাম না, তারপর আমি পরীক্ষা পাশ করতে পারি না, আবার আরেক বছর থাকতে হয় আর কি। এই কারণে আমি আর কি অনেক ক্লাস নিচে
ফেল করলেন, সে পাশ করে গেল,
পাশ করছে।
ওকে, আপনি জুনিয়র হয়ে গেলেন, এক ক্লাস জুনিয়র হয়ে গেলেন। তো যখন ক্লাস এইটে তখন ওর বিয়ের কথা হচ্ছে, আপনি তখন ক্লাস
সেভেনে।
ওকে,
তারপরে কথাবার্তা চলতেছে, পরে আমার বলছে এই কথা বলার পরে আমি এত একটা গ্রাহ্য দিইনি, আমি বলছি যে না, যা এতটা সোজা আর যে লোক এত বয়স্কর তার সাথে বিয়ে দিবে তার আমার মানে অসম্ভব ধরনের একটা কথাবার্তি, মানে অসম্ভব মনে হচ্ছে আমার ওই কথাটা, যে এটা কোনোদিনও সম্ভব না। তুমি যাই বলো কেন, জানি না বলো কেন, কিন্তু তোমার আম্মা এখানে তোমার দিবে না। পরে অনেক কিছু বলার পরে হয় আমার সম্পর্কটা আমি আবার বলে দিই যে ওই লোকটা যে আমার সাথে তোমার যে সম্পর্ক এটা যাতে উনি না জানে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, ওটা আমি বলবো না, বললে তো জানবে।
জি,
কিভাবে জানে বলে যে আমি তো তোর একদিন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমি আবার তার পিছপিছ যাই।
আচ্ছা,
পিছে পিছে যাওয়ার পরে তাদের বাড়ির যে ওয়ালটা, ওয়ালার পাশে যে একটা ইয়া থাকে, একটা মানে ওয়ালের একটা ফাঁকার মতো থাকে, আমি আবার ওই ফাঁকে তাদের দরজাটা পুরো বরাবরই দেখা যায়।
আচ্ছা আচ্ছা,
ওই পরে ওই জায়গায় যাই, দেখি উনি কি করে, অয়ও কি করে,
মানে আপনার গার্লফ্রেন্ডও কি করে এবং ওই লোকও কি করে,
কি করে।
আচ্ছা,
পরে উনি গিয়ে বলতেছে আমি তো তোর বিয়ে করতে চাই ডাইরেক্টলি,
তরে তরে
তুই করে বলতো, কারণ অনেক ছোট তো আমরা, তো অনেক ছোট।
আচ্ছা আচ্ছা,
তার অনেক ছোট, তা আমি বললাম তো সে যে সময়কালে বিয়ে করতো আমার বড় তার ছেলেই থাকে।
জি,
তাই বলতেছে তোর তো আমি বিয়ে করতে চাই, তুই কি বলিস? তাহলে ওই উত্তর দিয়ে দেখেন এসব ধরনের কথাবার্তি আমার সামনে আপনি বলবেন না, আপনার আমি আপনার মেয়ের মতো আমি, আপনি কিভাবে এসব ধরনের কথাবার্তি বলেন, আপনার মুখে এসব ধরনের কথা মানায় না, সো আপনি এই ধরনের কথা আর কোনদিন বলবেন না।
আচ্ছা,
তারপর বলে যে তুই কেন আমার বিয়ে করতে চাস না, আপনার অনেক বয়স, দ্বিতীয়ত কথা আমি একজনকে পছন্দ করি। সে উত্তর করে আমি তো জানি সে ছেলেটা কে, আমি কিন্তু দেখতেছি এবং কথা শুনতেছি, আর ওই যে বই বসছে ওই আমার দেখে ফেলাইছে, দেখে ফেলানোর পর আমি আর দিয়ে ইশারা দিই
চুপ থাকো
চুপ থাকো, কথা বলো না আমি শুনতেছি। পরে বলে ওই লোকটার নাম লেখ তো, পরে বলে তুই ছেলেটা পছন্দ করিস নাম লেখ, কই কেন কই নাম লেখ, পরে নাম লেখে আমার নামটা লেখে আমার বইলা দেয় যে এই ছেলেটা তো আমি চিনি আনোয়ার, ওই পাশের আমাদের পাশের বাড়ি, তো তুই যত কথাই বল তুই আর পাবি না, তুই যত কথাই বল যত চেষ্টাই করিস তুই আর পাবি না। পরে ওই সময় একটু নার্ভাস হয়ে যায়, বলে যে না আপনি কথা বলেন না, আমি বরং আপনি আরো বলতে চাচ্ছি যে আপনি আমাদের দুজনের যে জোড়াটা এটা আরো কিভাবে আপনি মিলিয়ে দিবেন সেই কথাটা আপনার জন্য বলতে চাচ্ছি, কিন্তু সুযোগটা আর আমার হয়নি আর এই মুহূর্তে আপনি আমার এই কথা বলছেন। তারপরে সে আমার নামটা লিখতে বললো, পরে নামটা লিখছে, লেখার পরে জিজ্ঞেসেছে যে নামের অক্ষর কয়টা, ক চারটা, এতটুকুই বুঝলা, সে চলে আসছে ও বাসা থেকে ওই মুহূর্তে চলে আসছে, তা আমি তো সবই শুনছি।
আপনার মনের মধ্যে ভয় ঢুকলো যে নামের অক্ষর জিগুলো চারটা?
হ্যাঁ, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছিল। কেন মানে কিরকম একটা ভয় ঢুকছে যে মানুষ তো তাবিজ তোমাদের অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, এরকম ধরনের একটা ভয় ঢুকছিল যে আর তার ভিতরে এরকম ধরনের একটা কাজ করতো আমি শুনছি যে সে এরকম করে বা করতো, এরকম ধরনের একটা কাজ আমার ভিতরে করছিল যে সে নাকি এরকম ধরনের কিছু করে। পরে আমাকে আবার ওই বললো যে কেউ কিছু এগুলা করে বিশ্বাস করো না, এগুলা করে কেউ কিছু করতে পারে না
সেটাই,
আর যত কথা বলো থাকলে তিন মাসে থাকবে, তার বেশি আর ওই অ্যাকশনটা থাকবে না, যদি কইরা থাকে উনি যদি করে।
আচ্ছা,
তার দুদিন পরেই শুনি যে তার বিয়ের কথা চলতেছে, মানে পুরোপুরি
একদম ফ্যামিলি থেকে,
হ্যাঁ একদম ফ্যামিলি থেকে, পর ফ্যামিলির আম্মাকে আর কি ওই লোকটা বলে যে তোর মেয়ে এরকম এরকম কাজ করতেছে, এরকম এরকম তোর মা তোর মেয়ে তো খারাপ হয়ে গেছে অনেক কিছু, মানে বিভিন্ন ধরনের ভাই অনেক ইচ্ছা মচ্ছে বলে, বলার পর তার মা পুরো সিদ্ধান্ত নেয় আমি এই লোকের কাছে মেয়ে বিয়ে দিব, পুরোপুরি সিদ্ধান্তই নেয় যে আমি এই লোকের কাছে বিয়ে দিব। তো ওই মুহূর্তে রাত্রেবেলা অনেক বাজে, তা রাত্রেবেলা ওরা জিজ্ঞাসা করে ওর মা, পরবর্তী আমি তার মুখ থেকেই শুনি এগুলা কথা, সেই আমাকে বলছে, তাহলে আমি কথাগুলো পাইলাম মানে শুনলাম কোথা থেকে, সে যদি না বলতো তো বলতেছে যে তুমি যদি তুই রেখা শোন তুই এখানেই বিয়ে কর খুব ভালো হইব, খুব সুখে শান্তিতে থাকবি, এমনি অনেক কিছু পিনবি, কোনো কিছু অভাব থাকবো না, ঠিক আছে, এরকম ধরনের কথাবার্তি বলে, আর তুই নাকি ওরা পছন্দ করস এটা ভুলা যা, দরকার নাই এরকম ধরনের কোনো কিছু করার, আমাদের তো একটা মান সম্মান আছে। পরে বলে যে না মা আমি ওকে কোনোদিনও বলতে পারবো না বা এরকম ধরনের কিছু কথা বলে, যে তুই যদি এখানে বিয়ে করতে রাজি না হস তাহলে আমি হয়তো বিষ খামু, তোরা ঘুমাই থাকলে আমি ফাঁস লেটকে আমি মারা যাবো। পরে অনেকক্ষণ কান্দা এটা বলে যে ঠিক আছে যদি আমার দিয়ে তোমার সুখ তোমাদের সুখটা হয় তা আমি আমার ভালোবাসাকে আমি নিজেই কুরবানি দিব, তোমাদের সুখটাই আমি সুখ মনোবিরা দেখবো, মুহূর্তে সে রাজি হয় ঠিক আছে তোমরা যা করো আমি তাতেই আছি। তারপরের দিনই তারা তারপরের দিন গ্যাপ যায়, তারপরের দিনই তারা বিয়ের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলায় যে ফ্যামিলিগত ভাবে। তা আমি সকালবেলা ঘর থেকে বাইরেছি, ঘর থেকে বাইরানোর পরে দাঁত ব্রাশ করতেছি সকালে, সকালে দাঁত ব্রাশ করতেছি করতে করতে আমি আমার একটা ফুল গাছ আছে আমাদের নানির বাড়িতে, ওই ফুল গাছের এই জায়গায় বৈশা বৈশা দাঁত ব্রাশ করতেছি আম গাছের নিচে বৈশা বৈশা। ওই মুহূর্তে দেখি কি তার আব্বা এবং আম্মা দুজনই বাড়িতে, আমার ভিতরে যেন কিরকম একটা ওই যে ভালোবাসার টান ছিল মানে কিরকম একটা মানে ভিতরে একটা চিপ দিয়ে উঠলো যে কি ব্যাপার আজকে তারা দুজনই বাড়িতে, হয়তো মনে হয় আজকে বিয়ে শিদি হয় কিনা না কি জন্য রইল। পরে ওই মুহূর্তে তার আব্বা আম্মা ঘরে ঢুকতে যায় আর ওই মতে সেও বাড়ির থেকে ওই তাদের ইয়ের থেকে বাড়ির থেকে গলির থেকে বাইর হয় বাইরে সরাসরি সে আমার কাছে চলে আসে। আসার পরে আমার বলতেছে যে আমার তো আজকে বিয়ে, তোমাকে কিছু করার আছে তুমি কি আমাকে চলো আমরা চলে যাই। আমি বললাম যে আমি এই মুহূর্তে আমি এত পরিস্থিতি হবে না, আর আমার বাপ মারা গেছে বেশি দিন হয়ও নাই, আর এখন এই মুহূর্তে যদি আমি কিছু একটা করতে চাই, আমি করি না কোনো চাকরি বাকরি, মানে কোনো কিছুই করি না আদাস, আর আমাকে কেউ চাকরিতে নিব না ওই সময়, তা আমি কিভাবে তোমাকে কি খাওয়াবো, কিভাবে কি করবো, আমার পক্ষে এখন এত তাড়াতাড়ি কোনো কিছু করা সম্ভব না। আমি ওই মুহূর্তে তারা বলে দিলাম সত্য কথা যে আমি পারবো না। এই কথাটা প্রায় প্রায় আমার বলতো যে আমি তো আমার উই বিয়ার আগে তোমাকে বলছিলাম, তুমি কেন আগে সময় রাজি হইল না, কেন তুমি উমরতে আমার বিয়ে করলে না, তুমি যদি উমরতে বিয়ে করতে তাহলে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতো না।
কি ঘটনা ঘটেছে সেটা তো জানবোই আমরা, তো তারপরে আপনি যখন না করলেন তারপরে কি হলো?
না করার পরে সে চলে গেল, তাহলে চলে গিয়ে চলে যাওয়ার আগে আমার সে বলতেছে যে আমি তাহলে তোমার কিছু যেহেতু করার নাই আর কি করবো, আমার বাপ মার সিদ্ধান্ত মেনে নিতে হবে। পরে চলে যায়, চলে যাওয়ার পরে আমি আমার ঘরে শুয়ে থাকি। আমাকে পরে বলে, লেখা আমাকে বলে যে মিথ্যা কথা কয়ে নিয়ে নাকি বিয়েটা করে, জানি না বাকিটা আল্লাহ জানে, আর ওই কইতে পারবো যে আসলে কতটুকু মিথ্যা কতটুকু সত্য। তারা বলে যায় যেন বলতে যাবো, এরকম ধরনের একটা কথা বলে, বলতে যাওয়ার কথা বইয়া তারা ওই জায়গাতে বিয়ে করে নিয়ে আসে। নিয়ে আসার পর আমি যে ঘরে শুয়ে রয়েছি সেই ঘরের দরজার সামনে বেনারসি মানে লাল একটা শাড়ি পরিয়া মাথায় ঘোমটা দিয়া, তা আমি আবার টিভি দেখতেছি, মাথাটা পশ্চিম দিকে পাটা পূর্ব দিকে দিয়ে টিভি দেখতেছি, কিন্তু আমার দরজাটা হইল পূর্ব দিকে। তাই সে আমার দরজার সামনে আইসা দাঁড়ায় যে মানে কাঁদতেছে এটা আমি খেয়াল করি নাই, মানে কাঁদতেছে কোনো শব্দ নাই, চোখের অটোমেটিক সে আমার দেখতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে ফারজানে আসলো, আইসা বলতেছে ভাইয়া দেখ কে আসছে।
ফারজানাটাকে
আমার মামতো বোন,
বড় বোন
যে কে আসছে দেখ, চায় দেখি শাড়ি পরানো, শাড়ি পরানো, সে কাঁদতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে আসো, পরে ভিতরে আসলো না, সে ওইখানে দাঁড়াই রয়েছে প্রায় পাঁচ মিনিটের মতো, সে এখানে দাঁড়াই রয়েছে আরো। পরে তার ওই ননাস এবং তার হিবারি মানুষ হয় না, তারা টাইনা করে নিয়ে বসায়, বসার পরে সে অনেক চিৎকার করে কান্দাকাটি করে, অনেক চিৎকার করে কান্দাকাটি করে। তাই আমিও আমার রুমে গিয়ে আমি কান্দাকাটি করি, আমার কান্দাকাটি অনেকে দেখছে, দেখে না যে এরকম কোনো কথা না, সবাই দেখছে মোটামুটি, তাও বেশিরভাগ করে আমার মামি দেখছে, আমার ছোট মামিটা। ছোট মামি বললো যে কি হয়েছে তোমার, কিছুই হয়নি, যাওয়াবার তো হয়ে গেছে।
ওই দিনে মোটামুটি পুরো মহল্লার লোক জেনে গেল যে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন,
ওখানে প্রত্যেকে সবাই জানে দাও, কিছু কিছু মানুষ জানতো যে ওর সাথে এত চলাফেরা, এত দুষ্টামি, যে এদের মধ্যে কোন একটা সম্পর্ক আছে, এই জন্য এত মিল, এত ঘনিষ্ঠতা, একসাথে খেলাধুলা সবকিছু করতাম তার সাথে। তারপর আমার মামি বললো যে কিছু হয় নাই আর এগুলা নিয়ে কোনো টেনশন করো না, বাট মানুষ যাতে আমাদেরকে কোনো কিছু খারাপ না বলে, যে তুমি এরকম করতেছ, হয়তো তুমি যেরকম করো তাহলে মানুষ বলবে যে ওই যে বেটার বউর জন্য ওই নিজে কাঁদতেছে, কি দরকার আছে, যে ওই যদি ওর ভালোটা বুঝে নিয়ে থাকতে পারে তুমি কেন পারবা না, মামি আমার সান্ত্বনা দেয় আর কি।
এটা তো মূলত রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, এবং যিনি করেছেন এটা,
আবার ও আমার এই কথাও বলে যে কাজী বসে নিয়ে ওরা দাঁড়া করায় বিয়েটা যাতে না হয়, এই কারণে অনেকে পাও ভাঙ্গা দাঁড়ায় যাতে বলে যে মেয়েটা অনেক ছোট, পাও ভাঙ্গা দাঁড়ায়। তো ও আবার কি একটু হাতে পায়ে লম্বা ছিল, তো শরীরের গঠনটা তো ভালো ছিল,
গ্রোথটা ভালো ছিল, বড় বড়
ছোট বড় বড় মনে হতো,
মানে বয়স লুকিয়ে কাজটা করা হয়েছে।
হ্যাঁ, বয়সটা লুকিয়ে, কিন্তু আমার বলে যে আমার দাঁড়া করায় তুমি জানো, ওই সময় আমি পাও ভাঙ্গা দাঁড়াই, তারপরও মনে করো একটু টাকা পয়সা দিয়া কাজে বুঝে কাজে দিয়ে কাজটা করায়।
খুব বেশি হলো 14 থেকে 15 বছর বয়স।
আমার এটাও মনে আছে, আমি আর জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের সাথে কে কি গেছিল, ওই সময় বলছিল যে লাল মিয়া মাতবরের ছেলে শামীম আর দবির নামে একটা লোক ছিল, দবির ছিল তার উকিল বাপ,
মোটামুটি সিনিয়র লোকজনই গিয়েছিল,
বিয়েটা হয় না, তারা গিয়েছিল যে তোমার উকিল বাপকে কয় দবিরে, কোন দবির, যে ওই যে লালবাগ থাকে ওই দবির। আচ্ছা ঠিক আছে। তারপর ওর লগের বাসায় এক মেয়ে ওরা বলে যে রেখাটা তুই কি করলি, তুই তো জানতি তোর এত পছন্দ করতো, এতই করতো, আমার কান্দাকাটি থামা যাওয়ার পরে সন্ধ্যা সন্ধ্যা হবে ওই টাইমে তুই কি করলি, কাজটা তুই মোটেও ঠিক করিস না, কয় দেখো এটা আমি ওকে বলছিলাম যে তুমি আমার নিয়ে চলে যাও বা এরকম, ওই আমার ডাইরেক্ট অস্বীকার করছে যে আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না। আমি বলছি প্রভাবে বলছে যে ঠিকই তো বলছে ওই ওই কে এই মুহূর্তে কিছু করতে বল, তুই যদি নিজে রাজি না হইতি তোর কি আর এইখানে বিয়ে দিতে পারে? জোর করে যা তুই কিছু কোক, বিয়ে তো দিতে পারে না। তোর ইচ্ছা ছিল তুই বিয়ে বসার, বিয়ে বসছিস, তোর কাজটা খুবই খারাপ করছিস। পরে হয় দেখলাম যে মোটামুটি কান্দাকাটি করার পরে মোটামুটি ভালো সুস্থ, মানে বলতে গেলে কি যে সে আমার যত সব ভোলার চেষ্টা করতেছে অনেকটা, আমি যা আমি যেটা মনে করতেছি আর কি, আমি যা দেখছি আর কি, যেটা চলতে থাকা। তাদের যেদিন প্রথম রাতটা যে যায় ওই রাতে আমি সারা রাত ঘুমাইনি, আমার খালি মনের মধ্যে একটা কথাই জাগছে, মনের মধ্যে সবসময় মনের মধ্যে জাগছে যে হয়তো একটা সরল সুযোগ মেয়ে, আসলে একটা সরল সুযোগ মেয়ে, সে এবারে কিভাবে বিয়ে দিল এইভাবে হঠাৎ?
আপনি আমাকে একটা, আমি জানি না ফিলিংসটার কথা জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা, আপনি তো আপনাদের যখন বয়সটা একেবারেই অল্প, ক্লাস সিক্স এর কথা বলছেন যখন, সেই মুহূর্তে আপনারা বুঝতেন, আপনি কখনো হাত ধরেছেন? হাত ধরে হাঁটাহাঁটি করেছেন? সাধারণত পূর্ণবয়স্ক প্রেম বলতে আমরা যেটা বুঝে থাকি একটা অন্য ধরনের সম্পর্ক হয়, শরীরের সম্পর্ক। এমনিতেই ওকে কখনো আপনি আদর করেছেন?
জি আদর করছি।
আপনার কি রাতের বেলা যখন এই ফিলিংসটা কি কখনো হয়েছিল যে আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে এবং আজকে ওকে অন্য কেউ হাত দিয়ে ছোবে বা এরকম, ওই ফিলিংসটা কি ওই মুহূর্তে কাজ করেছে এবং ওটা কি মাথার মধ্যে কখনো কাজ করত?
জি হ্যাঁ, এটা কাজ করত যে আজকে তো এতদিন সে আমার সাথে হয়তো এক দ্বারা হাত ধরে ঘুরছি, একসাথে চলাফেরা করছি, হয়তো আজকের পরের থেকে আর আমি কোনোদিন আর হাত ধরতে পারবো না, আজকের থেকে অন্য কেউ আর শৈলে।
কি করতেন আপনি তখন ওই মুহূর্তে, কি করতেন মানে এই ফিলিংসটা আসার পর আপনি কি করতেন?
মানে আমি খুবই মানে কি করতাম মানে বলতে গেলে আমি কোনো খাওয়া দাওয়া করতাম না, ঠিক মতো ঘুমাইতাম না, মানে কিচ্ছুই খাইতাম না। এইভাবে চলতে থাকে আমার জীবন, আমি খুব শুকায় যাই। শুকায় যাওয়ার পর আমার নানি বলে যে ওরা মনে কেউ মানে শুকনা বানটান মারছে, তো ওরা কোনো কিছু বলিস না। আমার নানিও জানতো, পছন্দ করতাম, খুবই পছন্দ করতাম।
আপনার মা তো জানতো না আপনার বাড়িতে?
আমার বাড়িতে কেউ জানতো না।
আপনাদের বাড়ি তো খুব পাশাপাশি ছিল, তো ও মেয়েটাকে বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায় নাকি ওখানেই থাকে?
ওখানেই থাকে, শ্বশুর বাড়ি তুই জায়গায় ওইখানেই থাকে।
মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার না, মানে
আমার চোখের সামনেই সবকিছু, সবকিছু আমার চোখের সামনেই ঘটে। আর সবচেয়ে মজার ব্যাপার হইল যে সে আমার কাছে দেখা করতো বা আমার বাড়িতে আসতো, কিভাবে আসতো সে আমার, আমি একদিন বলছিলাম আর কি আমার বোনকে যে হয়তো আজকে আমাদের বাড়িতে আসবো, পরে বলতেছে ভাইয়া তুই জানোস কিভাবে তো আমাদের বাসায় আসে? আমার তানিয়া যে বোনটা ছোট বোনটা বলতেছে যে কিভাবে আসে, তোমার মাছ বাইচা মাছের তেলগুলো আছে না, এটি মনে করো তোমার নিচে তোরা নিচে থাকে ফলরে, ওই ফলরে ছিটাই দিত, ছিটাই দিলে ফলরে ছিটাই দিলে কি হইব যে পিঁপড়া চলে আসে, তোর আব্বাকে বলে যে আব্বা আমি এখানে কিভাবে ঘুমাবো, এখন তো পিঁপড়া এসে বলে গেছে সারা রাত তো পিঁপড়া কামড়ে তো ঘুমাইতে পারবো না, আমি তো ওই ফালানাকে বাসায় জায়গা
আপনাদের ওইখানে আপনার সাথে দেখা করার জন্য
আমার কাছে সারা রাত কথা বলার জন্য সে আমাদের বাসায় আসতো। আমি নিচে শুয়ে থাকতাম, সে উপরে থাকতো, সারা রাত এইভাবে কথা বলতে থাকতাম। তখন নানি অনেক সময় চিলাচিলি করতো যে কি ব্যাপার অনেক রাত তো হয়েছে, তুই এখন ঘুমাস না, সকালবেলা তো ওই আরবি পড়তে যাবি, এই সময় যাইতে যাবি না। ওরাও বলতো এই ঘুমা, তোমরা সবাই ঘুমাও, সকালবেলা তো পড়তে যাবা, আস্তে আস্তে ঘুমাই থাকতাম আর কি। সবচেয়ে খারাপ লাগতো আমার কাছে যে সে আমার কাছে এত কিছু কইরা সে আমার কাছে চলে আসছে, আর তাকে আমি মানে মানে অনেক সময় আমি ভাবতাম যেটা আমি কি করলাম, ওই সময় যদি আমি কিছু একটা করতাম হয়তো ওই মুহূর্তে আমি তাকে বিয়ে করতাম, যেহেতু কি আমার বয়স ছিল ওই মুহূর্তে তাকে আমি বিয়ে করতাম, কিন্তু ওই মুহূর্তে তো আমার কোনো কিছু করার ছিল না যে আমি ওই মুহূর্তে তার কিছু একটা
করলাম।
তার থেকে তার যে শৈলগত বা যে উচালাম্বা ছিল তার থেকে আমার একটু আমি একটু হ্যাংলা পাতি ছিলাম ছোটবেলা থেকে।
ছোট ভাই, ছোট ভাই লাগতো?
ছোট ছোট ভাই বলতে গেলে কি মানে এত এত বোঝা যাইতো না, কিন্তু তার থেকে আমার থেকে একটু লম্বা ছিল।
ঠিক আছে, একটা জিনিস জিজ্ঞাসা হচ্ছে যে আপনি তো ওর সাথে প্রেম করে ক্লাসে একবার ডাব্বা খাওয়া বা যেটাই বলি না কেন খেলেন, এরপরে এইরকম একটা বয়সে যখন নিজের চোখের সামনে দেখলেন যে আপনার যার জন্য আপনার মানে পুরা দুনিয়াটা একদিকে সাইড হয়ে গেছে সে মানুষটা অন্যের ঘরে চলে গেছে, তারপরে লেখাপড়া টেখাপড়ার কি অবস্থা ছিল, পড়তে পারতেন?
যে তারপরে আর আমি ইচ্ছাকৃত ভাবে লেখাপড়া করি না, স্কুলে যাই না, তা আমার মামা অনেক সময় বকে আমাকে, অনেক বোঝায় যে তো নানা আমাকে পড়াইতে চায় নাই বা টাকা পয়সা ছিল না কিভাবে পড়াইব, তাই আমি খুব কষ্ট করে আমি পড়ি, যেটুকু করছি মোটামুটি পড়াশোনা হয় না, আমি নিজে ইচ্ছাকৃত ভাবেই পড়ালাম, ছেড়ে দিই শুধু ওর চিন্তা করতে করতে আমার পড়ালেখা কোনো মতেই আমি মন বসাইতে পারি না, যতই চেষ্টা করি আমি খালি একটা একটাই আমার মনের মধ্যে জাগতো যে সে কি করতেছে, তার ওই জামার বাড়ি থেকে, সে রাঁধতেছে না খাইতেছে কি করতেছে, অনেক সময় আমি যাইতাম তাদের বাড়িতে আশেপাশে ঘোরাঘুরি করতাম। তাই আমাকে অনেক সন্দেহ করতো ওই লোকটা, যে কি ব্যাপার তুমি এদিক দিয়ে ঘুরতেছো কেন, বা আরেক লোকের দিয়া বা আমার বাড়িতে বিচার দিত, এরকম ধরনের কিছু করতো আর কি। পরে আমাকে বলতো তুই ওদিকে দিয়া কেন ঘোরাঘুরি করস, আমার বলতো বা আমার মামা অনেক সময় আমার মামিদেরকে বলতো যে তোমাদের লাইফাই আজকে ও এতটুকু করতে পারছে, তোমরা যদি আমার কাছে সব কথাটা বলতে আজকে ওই কি করে না করে তাহলে কিন্তু এত সাহস ওই পায় না। তারপর আমার মামা চিন্তা করে যে আমি আরে আমার বাড়িতে পাঠাই দিব।
আচ্ছা আচ্ছা।
আমি কোন মতে আমি বাড়ির যাওয়ার নাম শুনলেই আমি উল্টা পাল্টা করা শুরু করতাম, বলতে গেলে ঠিক মতো খাইতাম না, ঠিক মতো করতাম না, মানে ঘোরাঘুরি করতাম। তো মামাই বলতো ঠিক আছে তুই এনে যদি ভালো হয়ে থাকস তাহলে তোর এনেই রাখবো, কিন্তু আমি যাতে দ্বিতীয়বার ওই কোন ওদের ওই বাড়ির মানুষকে নিয়ে যাতে কোনো কাহিনী না শুনি।
আচ্ছা আচ্ছা।
এরকম ধরনের কথা বলে তো এরকম চলতে চলতে ওই লোকটা দুই মাস থাকে বিয়ে করার পরে, দুই মাস পরে। আর এই দুই মাসের ভিতরে ওই একদিন ফট করে ওই লোকটারে বলে যে আমাকে আমার হাতে তুলে দেন, আমার আর ভালো লাগে না কিছু, আমার কোনো কিছুই ভালো লাগে না।
আপনার
ডাইরেক্ট বলে
আপনার গার্লফ্রেন্ড মানে ওর বউ ওকে বলতেছে আমাকে
আমার হাতে তুলে দেন। তো সে আমার একদিন ডাকে, ডাইকে নিয়ে সে আমি তার বুঝি না কিভাবে ডিভোর্স দিতে হয় কিভাবে কি করে। তো সে ডাইকে সে একদিন খালি পেজে কি জানি লেখালা কি করে আরকি, তো আমি ওর ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স দিয়া তোমার হাতে আমার উড়াই দিব, তুমি কি বলো?
দুই মাস পরে?
হ্যাঁ, দুই মাসের মধ্যে দুই মাস পরে সে তো চলে যায়।
আচ্ছা আচ্ছা।
বিয়ে করার পর দুই মাসেই থাকে দেশে থাকে আর কি। সে লেখালেখি করে, তা আমি অনেক সময় থুম দিয়ে থাকি, মানে বিয়ে হয়ে গেছে এমন কেন ওই পাগলামিগুলো করতে যাইতেছ, আগে ভাবো নাই? ওর আমি অনেক বকাবুকি করছি যে কেন ওইগুলো করতে যাইতেছ, মানে অনেক মানে বকাবুকি সে কাঁদছে।
সাদা পেজে যে সাইনটা নিতেছ এটা কি আপনার গার্লফ্রেন্ড নিতে যাচ্ছে
না? না,
ওই বড়
ওই ভদ্রলোকটা।
আচ্ছা আচ্ছা।
তো বলতেছে যে আমি আমার কথা জিজ্ঞাসা কর তুই ওরে, ওই আমাকে সাথে কি ব্যবহার করার কি বলে,
কি বলতেছে এটা?
ওটা ওই লোকে বলতেছে, মানে ওর হাজবেন্ড বলতেছে
যে খুব বাজে বিহেভিয়ার করে,
মানে খুব বাজেই করে, ঠিক মতো আমার সাথে কথা বলে না, ঠিক মতো মানে কোনো কিছুই বলে না। বলতে গেলে কি সে রাত্রে বেলা তারা দুজনে যদি শুইত তাহলে মাঝখানে সে একটা ইচ্ছিকৃত ভাবে একটা কুলবালি দিয়ে রাখত, মানে এরকম ধরনের কথা বলছে। তাহলে আমাকে আমার বলছে ডাইরেক্ট তুমি জিজ্ঞাসা কর, তুই জিজ্ঞাসা কর যে ওই কি বলে আর ও এরকম করে কেন, আর এরকম করার ই মানেই সে তুই যদি এই জায়গাতে চলে যাস তাহলে ও এরকম তোর দেখতেও পারবো না, এরকম নাটক সৃষ্টি করতে পারবো না, বাড়িতে চলে যাওয়া। তা আমার মামা কিন্তু এই বিষয়ে কিছু জানত না, আমার ছোট মামা কিছুই জানতো না, তারা জানাইতাম না, আর মামি আবার মোটামুটি জানতো সবই, কিন্তু মামি জানাইতো না যে আমার যদি জানায় সে আমাকে মারধর করবে, এই বয়েতে জানাইতো না। তারপর একদিন শুনে ফেলার পরে আর আম্মা আমাকে অনেক গালাগালি করে যে কি চাস তুই, আর এরকম করতেছ দেখতেছ তুই কেন, আর এই জন্য রয়েছিস তুমি তোমার বাড়িতে চলে যাও, কিছুদিন তুমি বাইরের দিকে থাকো তারপরে আসো, অস্তে আস্তে ঠিক হয়ে যাবো, তুমি যদি কাছাকাছি থাকো বা এদিকে ঘোরাঘুরি করো তবে তো তোমার হ্যাঁ কোনোদিনও বলতে পারবো না। তাই আমি বলছি আমি তো আগেই না করে দিছি যে আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, সো সে এখন কেন এরকম করতেছে? আর আমি ওরা বলছি দেখো আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার এদের কাছে আর ছোট বানাও না, এদের কাছে আর এত কথা শোনায় না, আমার খুবই খারাপ লাগে, আমি এমনিই অসুস্থতা আছি, শারীরিকভাবে খুবই অসুস্থ, আর এগুলা তুমি কিছু নাটক করো, আর যদি নেক্সট টাইমে কোনো কিছু করো তাহলে আমি নিজেই তোমাকে জবাই করে ফেলবো, এরকম ধরনের একটা ঠেট করি তার আমি। সেই ঠেটটা হওয়ার পরে আমার সে বলে ঠিক আছে যা, এই সময় তুই কেন একটা কথা বলে ঠিক আছে যা, আমি আর কখনো বলবো না। তারপর আমি চলে আসি, চলে আসার পরে আমার মামা আমাকে ডাকে, ডাকার পর আমার শুনছে, ওনার পর ডাকে বলতেছে যে মানে সংক্ষিপে দুটা কথা বলে যে এই কাহিনী তোমার যেটা আমি আর না দেখি নেক্সট টাইম এরকম ধরনের কিছু, ওরা যা মানছে তা বলুক, তুমি ওদের আশেপাশে বা দ্বারের কাছে তুমি যাবে না, তোমার মতো তুমি থাকবা আর ওদের মতো ওদেরকে থাকতে দাও, তুমি কেন তাদের সংসারে তুমি অশান্তি হয়ে দাঁড়াবা। তা আমার অনেক এই ধরনের কথাবার্তা বলে মতো আমি নিজে অনেক সময় বলি যে আসলে তো কথাটা ঠিক, আমি কেন তাদের সংসারে অশান্তি হয়ে দাঁড়াবো,
সেটাই
নিজের মনেকে খুব মানে একটা সাহস আনি, আমি না বলি যে ঠিক আছে আস্তে আস্তে দেখি আল্লাহ তাআলা কি করে আমাকে কতদিন নেই, কিন্তু আসলে কথা সত্যি কথা বলতে কি আমি তারা খুবই ভালোবাসতাম, আর তার আমি কখনো ভুলতে পারিনি, সে আমার যতই কষ্ট দিছে তার আমি ভুলতে পারিনি। সে আমাকে দেখা দেখা অনেক তার জামার সাথে এটা করছে সেটা করছে, এদিকে ঘুরতে গেছে আমাকে মানে কষ্ট দেওয়ার জন্য, তা আমি নিজে নিজে ওই সময় আর কি ওই সময়টা আর কি আমি গান শুনতাম খুব, আর বেশিরভাগ আমার প্রিয় শিল্পী ছিল ওই সময়টার কালে আসিফ।
আচ্ছা,
তোমার গানটা আমি খুবই শুনতাম।
প্রিয়া তুমি কোথায়,
এটা আরো অনেক গান আছে যা বিরহর গান, অনেক গান শুনতাম, শোনার পরে এভাবে শুনতে থাকে। তাই দুই মাস পরে ওই লোক চলে যায়, বিদেশে চলে যায়। চলে যাওয়ার পরে আমার মামার কাছে ওই লোকটা বইলা যায় যে এর জীবাবি হোক ওরা বাড়িতে পাঠাই দিও, ও যদি জায়গায় থাকে তো নতুন করে আবার ওদের মধ্যে একটা জিনিস আবার সৃষ্টি হতে থাকবে। পরে সে আমাকেও বইলা যায় চেষ্টা করো যে বাড়িতে চলে যাওয়ার জন্য।
কখনো খারাপ ব্যবহার করে, মানে গায়ে হাত টাত তোলে না
কখনো? সেরকম ধরনের তার ওই দেখেছি ছিল না। আর সে আমার বুঝাইতো যে যত ভালো হয়ে চলা যায়, এত ভালোভাবে লেখাপড়া করা যায়, ওই চিন্তা করো তোমার জীবনে এখন কিছুই না, সামনে আর বহুত সময় আছে।
আচ্ছা আচ্ছা,
আমি তার সামনে একটু কান্না করি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি চলে যাব। তারপর আমি সে বিদায় চলে যাওয়ার পর আমি আর কোথাও যাই না তার সাথে। আবার একদিন আমি নিজে ইচ্ছা মানে কিরকম জানি লাগতেছে সে তার নানির বাড়িতে যায়। নানির বাড়িতে যাওয়ার পর এই বাসা আর এই বাসা নানির বাড়ি, তারা এদিকে ভাড়া থাকে আর ওদিকে গেল তার নানির বাড়ি, এলাকাটা তার নানির বাড়ি। তা নানির বাড়িতে যাওয়ার পর আমি যাই, তার নানি আমাকে বলে যে তুমি আর আমাদের বাড়িতে আর আসবো না, কারণ ও যতদিন থাকবে তুমি আর এদিকে আসবো না। ঠিক আছে আসবো না। আমি চলে আসি, চলে আসার পরে আমাদের বাড়ির পাশে আরি নামে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তার ভাই আবার পছন্দ করত।
আপনার গার্লফ্রেন্ডের ভাই?
হ্যাঁ, গার্লফ্রেন্ডের ভাই পছন্দ করত। তা আমার দিয়ে অনেক কথা আদান প্রদান করাইতো পারবেস, যে আমার গার্লফ্রেন্ডের ভাই আদান প্রদান করাইতো, আমি করতাম। করতে করতে আমি ওরা রিকোয়েস্ট করি যে আমার একটু সুযোগ করে দেস না, আমি ওর সাথে কথা বলবো।
আচ্ছা আচ্ছা,
আমি কিন্তু ওগুলা ভুলে গেছি, সবই ভুলে
গেছি,
সব কথা ভুলে গেছি গে, অটোমেটিক সবকিছু ভুলে গেছি।
আপনার ইচ্ছা মতো করে ভুলতে হয়নি, অটোমেটিক ভুলে গেছি।
পরে ভুলে যাওয়ার পরে সে আবার ওই আরিন জি নাম মেয়েটা, ওই মেয়েটার সাথে ওরে দিয়ে অনেক কথা কথা বলতাম, বলতে পরে একদিন কিভাবে জানে পারবেজ বুঝে ফেলেছে। বুঝে ফেলানোর পরে ওই মেয়েটাকে আইরিনকে ও চার্জ করছে অনেক, যে দেখো এরকম এরকম, এটা যাতে আমি না শুনি বা তুমি এই বিষয়ে কোনো সাহায্য যাতে না করো, এটা যাতে আমি না শুনি। পরে আবার স্বীকার যায় যে না তো আমি তো কিছুই জানি না, মানে অনেক কথাই বলে যে না আমার তো এরকম না, এরকম ছেলেও না।
আচ্ছা,
আর আমাকে এরকম ধরনের কোনো কথা কথা সে বলেও নাই বা আমি বলবো ওকে, অথচ বলছে সে, অথচ সে অস্বীকার গেছে তার সাথে। পরে আমি তার বাসায় তার কথা বলি না, রাগ করে বলেছি যে তুমি এত দুঃখ বলতে পারছো তো আমি তোমার সাথে কথা কথা বলবো না। তো অনেক ওর ভাই অনেক আমার বাসায় এসে মানে অনেক দুষ্টামি ফাইজলামি করে আমার যেভাবে আমার মনটারে আবার সে ভালো করে,
কারণ না হলে তো আইরিনের সাথে কথা
কথা বলা যাবে না, যে বুঝতে পারছে যে আমি তো তাহলে কারে দিয়ে আর কথা বললাম।
ইহা একটি জটিল অবস্থা যাকে বলে। আচ্ছা, আমরা সংবাদের জন্য ছোট্ট একটা বিরতি নিই 4 মিনিটের, তারপরে ফিরে এসে আপনার এই বাকি পার্টে কি হলো, যেহেতু ওর হাজবেন্ড এখন বিদেশে আছে আপনি কি করলেন এই অবস্থায় আমরা জানবো সংবাদের পরপরই। আর প্রিয় শ্রোতা, আপনাকে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা শুনছি হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2, এখানে জীবনের গল্প বলা হয়, সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে। আজকে আমাদের সঙ্গে আছেন আনোয়ার, আনোয়ার তার জীবনের গল্প বলছে। আনোয়ার কোন একটি এয়ারলাইন্সের ট্রাফিক লাইনে কাজ করেন, এবং আনোয়ার তার জীবনের গল্পের কোন জায়গাটায় আছে ঠিক জানি না, তবে শেষ পর্যন্ত আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে গল্পের শেষটা কোথায়। আমাদের সঙ্গেই থাকুন, আমরা সংবাদের পরপরই ফিরব। আর এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনি জানেন নিয়মটা খুবই সহজ, আমাদের একটি ফোন নাম্বার একেবারে নির্ধারণ করা আছে এই অনুষ্ঠানটার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। ফোন করার পর আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর বলতে হবে আপনি কি বলতে চান। আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনার জীবনের ঘটনাটি ছোট্ট করে বলুন এবং বলুন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়া যারা ফেসবুকে এই মুহূর্তে বিভিন্ন রকমের কমেন্টস করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন, তাদের কমেন্টস এবং প্রশ্নগুলো আমরা আনোয়ারকে অনুষ্ঠানের একেবারে গল্পের শেষের দিকে অবশ্যই করব। আপনি ইচ্ছে করলে আমাদের ফেসবুকে যোগ দিতে পারেন, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন, এবং একই সাথে এই অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য থাকলে কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে জানাতে পারেন, কিংবা আমাদের অতিথির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সরাসরি তাও জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। hello8920 মানেটা হচ্ছে HELLO8920। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন।
হ্যালো 8920 তে আরো একবার স্বাগতম। সংবাদের পর কিপটি আপনাদের সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা সংবাদের আগে গল্পের যে জায়গাটাতে ছিলাম আনোয়ার, যে আমরা বলছিলাম যে ওনার হাজবেন্ড চলে গেল এবং আপনি যে কোনোভাবেই হোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, সবকিছু ভুলে গেছেন। চলেন সামনের দিকে যাই এবং আপনাকে শ্রোতারা সবাই অনুরোধ করেছে আপনি একটু যেন একটু জোরে বলেন, কারণ তাদের শুনতে সমস্যা হচ্ছে।
তারপর ওই আইরিন দিয়া, আইরিন যে বোনটা ছিল যে পারভেজের যে লাভার, ওই লাভারের দিয়া অনেক কথাবার্তা মানে আদান প্রদান করাইতাম। করানোর পরে এইভাবেই চলতে থাকে। থাকার পরে হঠাৎ করে আমি যেহেতু পড়ালেখা করি না, সব ঘোরাঘুরি করি আর খাওয়া দাওয়া করি, তা আমার এক চাস্ত ভাই থাকে তার মামার বেকারি থেকে, বেকারি নিজের বেকারি আছে, তা আমার চাস্ত ভাইটা থাকে বেকারির হকার। ওই বলতেছে যে এখানে থেকে কি করবি, আমাদের ওখানে একটা ম্যানেজার লাগে, তুই ম্যানেজার হিসাবে তুই হিসাব টিসাব করতে পারবি না? ওকে হ্যাঁ পারবো। চল ওই জায়গায় তাহলে তুই থাকিস, ওই জায়গায় থাকা লাগবো না, চল ওই জায়গায় যাই। ওই জায়গায় সময় বেতন দিব কত, 600 টাকা বেতন, খাওয়া দাওয়া সবকিছু করে 600 টাকা বেতন, মানে বেতনে চাকরি ম্যানেজার। তাই আমার মামারে বলে, মামারে বলে ওই যদি যায় আমিও চাই, ওই দূরে থাকুক, থাকলে ভালো হইব। পরে আমার চাস্ত ভাই বলতেছে যে তাহলে আমি কবে যাবো, আজকে আইসি আজকেই তোর নিয়ে যাবো আমাকে এই মুহূর্তে, কাহা আসছে একটা দুটার দিকে। পরে বলতেছে আমি ঠিক আছে, পরে নানির বললাম, নানিও বললো ঠিক আছে দূরে থাক, যত কষ্ট হোক দূরে থাক, দূরে থাকারই ভালো, ওই কাছে থাকলে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে আর এই জায়গায় থাকার দরকার নাই। পরে আমি ওই দিন আমার লাভার আর কিছু বলতে পারি না, না বললেই আমি চলে যাই। মানে আমি আর মানে অনেক ধরনের অনেক কথাবার্তি শোনার পরে আমার আর মানে কোনো কিছুই ভালো লাগলো না, তাই আমিও চাচ্ছি যে আমি দূরেই চলে যাই, দূরে চলে গেলে যাতে হ্যাঁ ভালো থাকবো, আমিও যাতে ভালো থাকি। পরে আমি দূরে চলে যাই আমার ভাইয়ের সাথে, আমি যাই বাউল মির্জাপুর সেলিম বেকারি।
এত ডিটেল বললাম না, দেখা যাবে পরে সেলিম বেকারি দিকে সবাই বসে আছে।
তো ওই বেকারিতে আমি এক মাসের মতো আর কি থাকি, এক মাস পুরো হয় নাই, থাকার পরে আমার দিয়ে ভালো লাগে না। আর এর মধ্যে আমি যে ফোন করছি আমার মামার কাছে, মামা ফোন করছে, এর মধ্যে আমার বলছে যে ওই লোক আবার চলে আসছে, যে লোক বিদেশ গেছিল
চলে
আসছে,
সেও আপনার যন্ত্রণায়
কিনা কিনা কইরা ফেলায়, তা আমার দেশে থাকার ঠিক হইব না, আমি চলে যাই। সেও চলে আসে, আমার বলতেছে যে এত আসতেছে, কি আসতেছে যে এরকম কয় তারিখে আসবে, যে এত তারিখে আসবে, ঠিক আছে আসুক। পরে আসার পরে আমিও আর ভেনা বেশি দিন থাকতে পারি না, মানে থাকতে পারি না এই জন্যই যে খুব কষ্ট, আর এত কষ্ট আমি করি না, আমার লাইফের প্রথম চাকরি ওইটা বেকারিতে, আমার লাইফের প্রথম চাকরি ওই বেকারিতে। তাই দেখা যাচ্ছে কি ওই টাকা পয়সা হিসাব টিসাব করতে গেলে করতে করতে রাতের একটা বাজে সবকিছু, তাতে তাদের আবার মাল বুঝাই দিতে হয়, কেক বিস্কিট বুঝাই দিতে, আবার সকাল 6টার মধ্যে 5টার মধ্যে আজানের পরে উঠতে হয়, উঠলে সব হকাররা আসে, তাদেরকে আবার ওই রুটি গুলা ওই আবার কারে কত রোগ দিতে হবে এটা তো লিখে রাখি, ওইটা আবার ওই বনে ওই অনুযায়ী তাদের ওই ভাগ করে ভাগ করে দিতে হবে।
সত্যি কথা বলেন, সেটা হচ্ছে আমরা যারা বেকারি জিনিসপত্র খাই তাদের জন্য, এই যে অনেকেই আমরা শুনে থাকি যে বেকারিতে জিনিসপত্র যেভাবে বানায় এগুলো আসলে খাবার মতো না, চোখে দেখলে নাকি খাইতো না লোকজন, মানে এত বেশি অস্বাস্থ্যকর আসলে ব্যাপারটা,
বাস্তব
আসলে ওরকম,
আসলে ওরকম দেখুন তারা ওই যে রুটির জন্য যে মানে খাইটা করে ওটা থাকে একটা কাঠের, মানে বিশাল একটা বড় ধরনের একটা কাঠের মতো থাকে, ওটার মধ্যে ছোট ছোট মানে পোলাফান আছে, যেগুলো মানে পড়ালেখা করে নাই, মানে বাপ মার অভাব অনটনে এত চাকরি করতে দিয়েছে, এরা ওটার ভিতরে উপর ওইটা ওরা পাড়ায় বা আড্ডাই করে, মানে নিজের ঘাম শরীরের ঘাম সবটাই ওর ওটার মধ্যে যাচ্ছে পড়তেছে, ওটাই কিছু করে ওরকম কিছু। আর সবচেয়ে ভালো জিনিস যদি খাইতে চান, কেকটা যে তৈরি করে অনেকে দেওয়া যায়, ডিম তো আর এক ডজন কিনে না, তারা শ হিসাবে কিনে, অনেক সময় যে 100 এর মধ্যে ডিম তো অনেক নষ্ট থাকতেই পারে,
ওগুলোর কোন
বাসাবাসি আর করে না, ওগুলো শুদ্ধই মানে ভেঙে দিয়ে
দেয়, তারপরে নাচানাচি শুরু হওয়ার পরে বাচ্চাদের দিয়া,
না না ওটা নাচানাচি করে না, ওটা একটা মেশিন আছে, মেশিনের হাত দিয়া ডিমটা ইয়া করে,
এগুলো পরিষ্কার করে কখনো, মানে দিনের বেলা সাত দিন পর এক সপ্তাহ পর পরিষ্কার করে নাকি ওরকমই ফলানো থাকে?
পরিষ্কার করে পোলাপন যা করতে পারে, ছোট পোলাপন যে দুধ করতে পারে ওদের কি, আর আপনি আমরা রুটির ভিতরে যে একটা মাখন থাকে, আমরা ছোটবেলা বলতাম যে এটা দুধ, বাটার বনের ভিতরে যে দুধ দেওয়ার মতো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা একটা ডালডা,
আচ্ছা
ডালডা এটা মেশিনে পলে, পলার পরে অল্প কিছু প্যাকেটের দুধ দিয়ে আর চিনি দিয়ে ওটারে
মামাকে
বলি যে আমি এখানে থাকতে পারছি না, আর ওই মুহূর্তে আমার ভাইয়া আবার দেশের বাড়িতে যায়, আমার চাষ ভাই দুইটাই থাকে, ওর বড়টা যে নিয়ে যায় ওই যায় দেশের বাড়িতে, আর ছোটটা আমার সাথেই থাকে, তাই বলেছি এত সকাল আমার, আমি তো ঘুমাই রাত্রে একটা বাজে শুয়া, আবার এত সকালে উঠা আমার পক্ষে সম্ভব না, আর এনার খানা দানা আমার একদম ভালো লাগে না, মানে আমি এরকম খানা কোনোদিনও খাই নাই, আমি এনে থাকতে পারবো না।
ওই রুটি খেয়েছেন কখনো, যে রুটি আপনি বানাতে দেখেছেন এইভাবে?
না আমি খাইনি।
এখন খান বা রাস্তায় কি?
না আমি এখনো কিছু খাই না, বেকারি কোনো জিনিস আমি খাই না।
ওকে ঠিক আছে।
তারপর অনেক কান্দাকাটি করি, পর আমার ভাই বলে বুঝায় আর কি, যে যাইস না এনে থাকলে অনেক কিছু করতে হবে, তো ওই যে ম্যানেজারটা ছিল আমি ছিলাম, আমার উপর আর একটা ম্যানেজার ছিল, ওই ম্যানেজারও বলে যে তুমি এখানে থাকো, থাকলে আমি চলে যাবো বিদেশ, তুমি থাকলে পরে আমার দায়িত্বটা তুমি পুরাই পাবে, তারপর তোমার জায়গায় আরো দুইটা লোক নিয়ে নিবে, তখন তোমার এত কষ্ট আর করতে হবে না, তুমি যেহেতু আস্তে আস্তে বুঝা ফেলেছো কিভাবে কি করতে হয়। মালিক আমার অনেক রিকোয়েস্ট করে, কেন তুমি চলে যাবা, আমি আমার তোমার আমি টিভি কিনে দিতেছি, তোমার রুম আলাদা করে দিতেছি, তোমার সিডিও কিনে দিব, তাও তুমি থাকো, আমি কই না আমি থাকবই না, আমি থাকি না, পরে আমি তো 23 দিনের মতো থাকি ওই জায়গায়, তারপরে মামারে বলি, আমার মামা বলে তোর ভাইয়ারে বল যে এই সমস্যা তোর, তারা দেখবে জিনিসটা, আর মামা চাই নাই যে আমি যে আবার যাই, চাই না এই জন্যই, কারণ ওই লোকটা আবার ফিরে আসছে, উনি যদি আবার নতুন করে কোনো কিছু সৃষ্টি করে বা ঝগড়া কাজা ঝগড়া সৃষ্টি করে, এই জন্য উনি আর সাহস পাইতেছে না যে আমার যে কোনো ইয়ে হোক, পরে আমি আমার অনেক কিছুই বলি যে আমি এখানে আমার কোনো পক্ষে থাকা সম্ভব না, আমি বাড়িতে চলে আসবো, পরে মামা বলে যে ঠিক আছে কি করবি তুই চলে আস, পরে আমার 300 টাকা দিয়ে দেয়, দিয়ে তারপর আমি কোনো গাড়ি ভাড়া দা চলে আসি, ও সময় আমার বেকারি থেকে আমার আবার অনেকে বলছে তুই তো অনেক মোটা হয়ে গেছিস বেকারি রুটি খেয়ে, আসলে আমি রুটি খাই নাই,
বেকারের ভাপে আপনি আসলে মোটা হয়ে গেছেন, যে আগুনের ভাপ ছিল সে ভাপে মোটা রুটির মতো ফেপে গিয়েছেন আর কি, বোঝা গেছে। ওকে আসলেন, আরেকটা সাসপেন্স, আসার পরে কি দেখলেন যে তার জামাই ফিরে আসছে?
তার জামাই ফিরে আসছে,
তারপর কি হলো?
তারপর আমি তো জানি যে জামাই আসছে, ওখান থেকে শুনছি যে আসছে উনি, আসার পরে তার আমার মামা চিন্তা করলো যে ও যদি এখানে থাকে তাহলে ওইদিকে ঘোরাঘুরি করবো, তাহলে ওরে আমার আমি যে অফিসে চাকরি করি, যে ফ্যাক্টরিতে চাকরি করি, আর ওই ফ্যাক্টরিতে আমি আর চাকরি নিয়ে দিই, মামা আর মামি খুবই তাড়াতাড়ি করে আমার চাকরি আমার ম্যানেজ করে দেয়, পরে আমার মামা নিয়ে যায়, আমি যাওয়ার 3 দিন পরেই আমার ওই চাকরি ঠিক হয়ে যায়, পরে ওই চাকরিতে যাই, পরে আমার স্যার বলে আর কি যে তো অনেক ইয়া ছোট এবং সে কি করবে, তা আমার মামা প্রশ্ন করে যদি এই চাকরি করে না খাইতে পারে তাহলে রিস্কা চালায় খাইব, মানে এরকম একটা জোরে একটা কথা বলে যে আমার আমি চাকরিটা যেভাবে একটা করি, পরে আমি ওই চাকরি করি,
আচ্ছা
ওই চাকরি আমি অনেকদিনই চাকরিটা করছিলাম, ওই চাকরি করছিলাম আমি হেল্পার হিসাবে, হেল্পার থেকে আমি পরে অপারেটর হইয়া এবং আমি নিজেই মেশিন চালাই, না এটা বেকারি না, এটা হলো ডাইং,
ডাইং আচ্ছা
কাপড়ের, ওটা মধ্যে আমি প্যান্টের কাপড়, তারপরে বেডশিট, তারপরে বিভিন্ন কাপড় তৈরি হয়, তুই মতো আমার মামা চাকরি দিয়ে দেয়, চাকরি করতে থাকি, তা মামা বলে কি এই টাকা দেয় তোর আমি বিদেশ পাঠাই দিব, তোর টাকা কেউ দিতে হবে না, তোর টাকা তুই অ্যাকাউন্ট করে রাখবি, তোর অ্যাকাউন্টে তোর টাকা তুই যাবি, ওই টাকাটা তোর বাইরে পাঠাই দিব, এরকম ধরনের একটা চিন্তা আমার মামা করে, তো তারা তো খুব ভালোই আছে, খুবই ভালো, দেখি না মানে খুবই কম দেখি, হঠাৎ হঠাৎ দেখা সামনে পরে, তো একদিন হঠাৎ করে শুনি কি সে তাদের দম্পত্য জীবনে নতুন একটা মানুষ আসতেছে,
ওকে কংগ্রেচুলেশন,
পরে আমার শোনার পরে আমার মানে খুবই মনটা খারাপ হয়ে গেল, এত খারাপ হইল, কেন খারাপ হইল, তারা তো আমি ওই তখনও ভালোবাসি, এত ভালোবাসি যে আমি বইলা বুঝাইতে পারবো না, তারা দেখি বা না দেখি কিন্তু আমার মনটা যে তার কথা সবসময় বলে, তার দেখি বা না করি সবসময় তার আমার আমি যেমন ঘুরতাম আমার খালি
আপনার ব্যাপারটা এরকম ছিল যে আপনার মনের মধ্যে তখনও সম্ভাবনা ছিল যে না যদি ফিরে আসে
আমি তার গ্রহণ করবো
কিন্তু যখন শুনলেন যে না সে মা হতে যাচ্ছে
তখন আর কোন আমার সম্ভাবনা নাই।
ওকে,
পরে একদিন তার নানা অসুস্থ হয়ে পড়ে, তার নানা অসুস্থ হয়ে পড়ে খুবই মারা যাওয়ার মতো, সবাই যায় পর আমিও রাত্রেবেলা দেখতে যাই। যাওয়ার পর ওদিনই তার আমি দেখি একটু, তো অনেকদিন পর প্রায় এক মাস পর একটু দেখি, দেখার পরে আমি দেখি আর দেরি করি নাই, আমি জানি এখানে থাকলে আবার হয়তো কিছু হবে, কেউ না কেউ কিছু বলা বলি করবে, তা আমি চলে যাওয়াটাই আমার সবচেয়ে উত্তম। পরে আমি চলে আসি বাসায়, বাসায় চলে আসার পরে তার বড় বোন তার তার বাপের সংসার দুটো আর কি, তার বাপ দুই বিয়ে করছে, ওই ঘরে তিন বোন, তার সেই বড় বোন আবার এখানেই থাকতো, তাই চাকরি টাকরি করতো আর কি, তার আমার সাথেই চাকরি করতো। তার বড় বোন আমার বলছে, তার বড় বোন দিয়া সে একটা চিঠি লেখে, একটা পাখির একটা উদাহরণ দিয়ে সে চিঠি লেখে, যে আমি খুব মানে এরকম আমার কতটি সঠিক মনে নাই, কিছুটা মনে আছে যে সে বলছিল যে আমি এক বন্দী জীবনে এক পাখি, মানে একইরকম ভাবে লিখছিল যে আমার এই বন্দী জীবন থেকে আমার তুমি নিয়ে যাও, এরকম ধরনের কয়েকটা কথা লিখছিল। মানে ওই কথাটা লেখার পর আমার ভিতরে পুরোপুরি একটা ইয়ে আসলো যে না সে আমার এখনো ভালোবাসে,
সে মা হতে যাচ্ছে সেই সময়
সেই সময় সে আমার ভালোবাসে। ভালোবাসার পরে আমি বললাম এই ওর বোনকে আমি রিকোয়েস্ট করি যে ওর সাথে একটু কথা বলবো, একটু যদি আমাদের বাসায়, আমি যে রুমে থাকতাম সে প্রায় রুমে সুযোগ করে সে আমার কাছে আসতো, আসার পরে সে আমার বুকে মাথা দিয়ে রাখতো আইসেই, বা আমাকে ডাকতো কিভাবে আমি ঘুমাই থাকতাম অনেক সময়, সে পানি নিয়ে যেত হাতে করে নিয়ে আমার চোখের মধ্যে ছিটা দিত, আমি সব মানে চমকে উঠতাম যে তুমি ওসময় হাত ধইরা তার আমার কাছে আইনা বসাইতাম, বসানোর বলে
সে যখন মা হতে যাচ্ছে তখন এই অবস্থা।
তখন
আর ওই ভদ্রলোকটা উনি কোথায় ছিলেন?
উনি হয়তো কোন জায়গায় দৌড়াদৌড়ি করে, ওরকম সময় আসতো যে উনি বাসা থাকে না।
আচ্ছা,
ওরকম সময় আসতো যে উনি এখন বাসা থাকে না। আর ওই সময় তো মনে করেন তিন মাস না চার মাস মানে মা হতে চলছে, মানে এরকম একটা বোঝা যায় না, তো ওই সময় অনেক সুন্দর লাগতো, খুবই সুন্দর লাগতো। তো সে আমার ওই মুহূর্তে বলতেছে যে আমি বাচ্চা রাখবো না।
মাই গড,
আমি বললাম যে কেন, তুমি যদি বাচ্চা না রাখো, আমি আবার তার বুঝাই দিছি যে তুমি যদি বাচ্চা না রাখো এই তুমি হয়তো রাখতে চাচ্ছ না, এই জন্য যে তুমি আমারে আবার চাচ্ছ নতুন করে আবার তুমি এই জায়গাতে আয়সা পড়ো আমার কাছে, এরকম জিনিস একটা ভাবতেছ যে তুমি যদি বাচ্চাটা না রাখো আমার কারণে তুমি বাচ্চাটা নষ্ট করবা, সে কোনো কথা বলে না, আমি জানি তুমি আমার কারণে নষ্ট করবা যে আমার পাওয়ার জন্য বাড়িটা যাতে না হয়, এই কারণে তো তুমি বাচ্চাটা নষ্ট করতে চাও, পরে বলি যে আল্লাহ তাআলা তো এটা ইয়া করবে না, সারা জীবন আর অশান্তিতে রাখবে আমাদেরকে, তো কি দরকার আছে একটা যেই হোক যেই আসুক ছেলে হোক মেয়ে হোক এই দুনিয়ার আলোটা তার দেখানো উচিত তোমার, আর আমি মনে করি এতে আমি অখুশি না আমি খুশি। পরে আমার বাবু বলে যে তুমি তো খুশি থাকবাই, তুমি তো তুমি সুখী আছো, কিন্তু আমি যে কিসে আসি তা আমি জানি, কি যন্ত্রণার মধ্যে আছি। সো সে আমাকে বলে যে তুমি কি এটা তুমি কি আমাকে টাকা দিবা এটা আমার নষ্ট করার জন্য, আমি বলি না এটা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা আজ না হোক কাল হোক এটা জানবে, জানার পরে তোমার হাজবেন্ড আমার সারা জীবনে দোষারোপ করবে, এই ছেলেটার জন্য আমার সংসার এরকম হয়েছে, এই ছেলেটার জন্য এরকম,
মানে আপনার কাছ থেকে টাকা চাই বেবিটা
নষ্ট করার জন্য।
আচ্ছা,
তা আমি টাকা ওই মুহূর্তে দিই না যে কি দরকার। পরে সে অনেক চেষ্টা করে, সে নদীতে গোসল করতে যায়, সে নিজেই বলে যে আমি লাফাই নিজে ইচ্ছাকৃত ভাবে পেটের মধ্যে হওয়া যেতে পানিতে বাড়ি খায় যে কোনো পরিমাণ নষ্ট হয়ে যায়, সে এবার ওষুধও খাইতে চায় বাট সে খায়ও, তারপরও জিনিসটা আল্লাহ মানে কোনো প্রকারই নষ্ট হয় নাই, ইচ্ছা ছিল আসবে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছিল। পরে এইভাবে চলতে থাকার পরে সে পাঁচ ছয় সাত মাসের সঙ্গে হয় হেসুম, সে তার হাজবেন্ড আবার চলে যায় মালয়েশিয়া।
আমাদের এক শ্রোতা আপনাকে একটা প্রশ্ন করেছে এই সময়, যেটা হচ্ছে যে টু বি অনেস্ট আমি বিশ্বাস করি আপনি যা বলছেন সব সত্য বলছেন, মিমি শিহাব নামের একজন বন্ধু প্রশ্ন করেছেন, অনেক বড় একটা এস দেয় আপনার প্রোফাইল পিকচারে, লিখেছেন যে ওই সময় কি আনোয়ার ভাইয়া ওনার গার্লফ্রেন্ডের সাথে কোন ধরনের অনৈতিক সম্পর্ক করেছিল, মানে ফিজিক্যাল রিলেশনের কথা বলতে চাচ্ছে, যে সময়টা আপনি অনেক সুযোগ পেয়েছেন প্রচুর সুযোগ পেয়েছেন এবং তার বিয়ে হয়ে গিয়েছিল, ওই সময়টা কি আপনার এই ধরনের কোন সম্পর্ক ছিল?
না, এই ধরনের কোন সম্পর্ক ছিল না। আর ও সবসময় বলতো যে আমাদের ভালোবাসা সৎ, তুমি কোনোদিনও আমার দিকে বা কোন জোরে বা কোন ই নজরে তুমি তাকাও নাই।
ওকে, ঠিক আছে, চলুন তারপরে কথা বলতে চাই যেটাতে ছিলেন আপনি।
তারপরে সে চলে যায় সাত মাস, তার হাজবেন্ড বুঝতে পারে এই মুহূর্তে নষ্ট করা সম্ভব না, যতই চেষ্টা করুক আর কিছু করতে পারবো না,
তখন হাজবেন্ড আরামসে দেশের বাইরে চলে
যাবে, দেশের বাইরে আবার চলে যাবে,
আর এই সময় আপনার সাথে সম্পর্ক করতে পারবে না কোনো,
হ্যাঁ কোনো ভাবে কিছু করতে পারবো না। তো ওই মুহূর্তে সে আবার ওই বাড়ির থেকে তার তাদের বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে আমি তার পিছিয়ে ঘুরি, তারপরও ঘুরতে থাকি, তারপরও তার পিছিয়ে ঘুরতে থাকি আসা করতে, কিন্তু হঠাৎ করে তার খালার দিয়ে আমার একটা কথা বলে যে ওকে বলিস আমার পিছিয়ে যেতে আর না ঘুরে। বললাম কেন, যে এখন মা হইতে যাইতেছে এই সময় ওর সাথে তোর সাথে কোনো কিছুই মানায় না, আর জিনিসটা তুইও করবি না, তা আমি তো বলি না যে করবো না, কয় না ওই নিজেই বলছে এখন আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, ঠিক আছে। তাই আমি বলি যে ওই যদি খুশি থাকে আমিও খুশি, খুব কষ্টে বলি, ওই যদি আমাকে ভুলে দিতে বলে ভুলে যাওয়া সুখী থাকতে পারে তাহলে আমি খুশি। তারপর সে দশ মাস হয়ে যায়, দশ মাস হওয়ার পরে তার আরেকবার আমি দেখি রাস্তায় সে আলট্রাসোনোগ্রাফ করে আসে, এর মধ্যে আর দেখিনি আমি, তার আম্মার সাথে আলট্রাসোনো করে আসে, ওর মার সাথে আমার মা আমাকে আবার বলে যে কিরে কি ব্যাপার তোমার তো ই হইতে যাইতেছে, ওর তো ছেলে হইতে যাইতেছে, অথচ ওই আমার সাথে কথা বলে না, ওই আমাকে দেখে আগে চলে যাবে হাঁটতে হাঁটতে, কোনো কথাও না, মুখটা একদম মানে কালারটা বিশ্রী করে সে আমার আগেই আমার মানে ফেলাই দিয়ে চলে যাবে, তার মা আমার সাথে কথা বলে তোর ছেলে হবে দোয়া করিস, অবশ্যই দোয়া করুন। চলে যাওয়া, চলে যাওয়ার পরে তার কিছুদিন পরে তার ছেলে হয়, ছেলেটার নাম রাখে
আনোয়ার,
না ছেলেটার নাম রাখে, নামটা কি আমি বলবো?
জি অবশ্যই প্লিজ।
নামটা হলো রাতুল,
রাতুল, ওকে, অনেক সুন্দর নাম, রাতুলের গাল তুল তুল এরকম একটা ভাব আছে,
সবাই খুশি হয় কিন্তু আমি তার ছেলের দেখতে যাই না।
আচ্ছা এই প্রসঙ্গে আসবো আমি, আমার ফেসবুক থেকে যেহেতু সবাইকে লিখছেন সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে বলতে চাই রক্তযোষা ভূত নামের একজন লিখেছেন আপনার ওই মানে কি বলে আপনার বেকারের কাহিনী শোনার পরে, সেটা এইটা কিছু হইল, পঁয়ত্রিশ টাকা দিয়ে পাউরুটি আনছি সকালের নাস্তার জন্য, এই মাত্র বারান্দা দিয়ে ফেলে দিলুম, কি বিয়ে ভাই সকালে কিন্তু আপনার বাসায় নাস্তা কর্ম কইলাম, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনি রাতের বেলায় চলে আসতে পারেন, আমরা আনোয়ারের বাসায় পাঠিয়ে দেবো আপনাকে, এবং আনোয়ারের বাসায় গিয়ে নাস্তা করে নেবেন, আনোয়ারের বাসায় এই রুটি পাউরুটি পাওয়ার কোন সম্ভাবনা নেই। যারা ফেসবুকে লিখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে ফেসবুকের কমেন্টসগুলি আমরা নেই, কোন ধরনের কোন খুদে বার্তা কিংবা কোন এসএমএস আমাদের অনুষ্ঠানে আমরা নেই না, এবং শুধুমাত্র ফেসবুকে যারা জয়েন করেন এবং ফেসবুকে যারা কমেন্টস করেন সেসব ঘটনাগুলি আমরা বা প্রশ্নগুলো আমরা আমাদের যিনি অতীত থেকে থাকেন তাকে করে থাকি। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওকে আনোয়ার, রাতুলের কথা বলছিলেন আপনি, তারপর
রাতুল হয়, রাতুল হওয়ার পরে আমি দেখতে যাই না, তার দুই মাস পরে আমি একদিন তার ভাইয়ের সাথে একসাথে বাসা যাই একটা ক্যাসেটের জন্য, আমি বলি যে আমার ক্যাসেটটা দে আমি ক্যাসেটটা দেখবো, কয় আমার বাসায় আমি তোদের বাসার জন্য, কয় সমস্যা নেই আস, পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখি ভাই ওর দরজার সামনে ওর বাচ্চাকে নিয়ে বসে রয়েছে,
আমার
কাছে খুবই ভালো লাগছে আর ওই মুহূর্তে দেখা, মানে আমার ভিতরে ফিলিংস বলতে গেলে আমি তো তারে ভালোবাসি, এটা তো সত্য, অনেকই ভালোবাসি, কিন্তু ওই মুহূর্তে তার সে যে নিয়ে বসে রয়েছে আর সে আমার দেখে একটা হাসি দিছে, আসে তারপর আমার খুবই ভালো লাগছে যে বুঝলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে যে সে আমার এখনো আমি মনে মনে ভাবি সে আমার মনে রাখছে, এখন মনে রাখছে, এখন বলে যাওয়ার পরে আমি বলি যে কেমন আছো, যে ভালো আছি,
ওর ছেলেকে কোলে নিয়ে আদর করেছে,
পরে বলতেছে যে ওকে দেখো একটু, পরে আমি বলি দেখি এখন তো খুব একদম ছোট বাচ্চা, পরে তুলতে আমি তো বাচ্চাগুলো নিতে পারি না, কয় নিয়ে আগের থেকে একটু ট্রেডিং করো, আগে একটু নেও, পরে আমার ওই মুহূর্তে আমার কুলো তুলে
দেয়,
পরে আমি তার কুলে নিই, নেওয়ার পর খুবই ভালো লাগে, পরে একটা আমি চুমা দিয়ে আমি রেখে দিই, আমার তো দেওয়ার মতো কিছু নাই তোমার ছেলেকে, যদি দিই ভবিষ্যতে আমি কিছু একটা দিব না, এই কথা বুঝলাম, আর আমি দিয়ে দিই, দিতে ও এবার আমাকে বলে যে কিছু দিতে হবে না, তুমি ওর জন্য দোয়া করো,
আচ্ছা
এতটুকু তোমার কাছে চাওয়ার কিছু না, ঠিক আছে আমি ওর কাছে নিয়ে বাসা চলে যাই। বাসা যাওয়ার পরে ঠিক ওর পোলা যে সময় একটু শক্ত হইতে থাকে, সে ওই মুহূর্তে সে আমার আবার তার খালার দিয়া আবার আমাকে প্রপোজ করে,
আবার
আবার এবারকার মতো আমার যেভাবে হোক তুমি একটু এই ওর সাথে আমার,
তখন কি ভদ্রলোক দেশের বাইরে ছিলেন?
হ্যাঁ ভদ্রলোক দেশের বাইরে ছিলেন,
তখন উনি তো ভাবছেন আরামে যে আর কোন সমস্যা নেই, ছেলে মেয়ে হয়ে গিয়েছে, রিল্যাক্স, ওকে
ওই মুহূর্তে আবার বলে, ওই মুহূর্তে বলি যে না এটা আর কিভাবে সম্ভব হয়, আমার একটা ছেলে হয়েছে একটু বড় হবে, এটার দিকে তাকে অন্তত থাকুক যায় রুমে এসে বলতেছে কি ব্যাপার, কিছু বললা না বললা, আমি এগুলো বইলা পাঠাইলাম তুমি কিছু উত্তর দিলা না। পরে আমি বলছি দেখো তুমি যেই যে সিচুয়েশন আছে এখন বর্তমান, এখন তোমার কেমনি কি করবো আমি, আমার কাছে কিছু করার নেই এই মুহূর্তে, তুমি আমার ভুলে যাওয়াই ভালো। কেনা দেখো তুমি এই কথাটা বললে না, এই লাস্ট বারের মতো তুমি আমাকে একটা চান্স দিয়ে দেখো, এই লাস্ট বারের মতো আমি তোমারে চাই। আর আমি রাজি হই, ঠিক আছে যাও তুমি।
ছেলের বয়স কত তখন?
3 মাস।
আপনারা কি প্ল্যান করেছিলেন যে ছেলেটাকে সাথেই নিয়ে নেবেন নাকি ছেলেটাকে রেখে আসবেন?
কোন প্ল্যানই ছিল না ওই মুহূর্তে। চলতে থাকে চলতে চলতে তার ছেলের সঙ্গে 2 বছর হয়ে যায়, আর্থিকে আড়ে রাস্তা দিয়ে
তারপরে 2 বছর ধরে প্রেম চলছে আবার।
আবার চলতেছে কথাবার্তা সবকিছু, রাতের রাত কথা বলতেছি
ফোনে
ফোনে না ফোনে না।
তাহলে
এইভাবে ওদের বাসার আমি পিছিয়ে যাইতাম, ওদের বাসায় আমি অনেক মশার কামড় খাইছি, অনেক
ডেঙ্গু টেঙ্গু হয়েছিল
না, ডেঙ্গু জ্বর হয়েছিল, টাইফয়েড হয়েছিল আর কি,
মশার
কামড় খাওয়ার পরে। তবে টাইফয়েড যাওয়ার সময় আমার একটা জিনিস খাওয়াইছিল, আমি বলছিলাম, সে আমার বলছিল যে তুমি কি খেতে চাও, আমি বলছিলাম যে আমি খুব ঝাল করে চানাচুর খেতে চাইছি, ওটা খাওয়াইছিল আমার।
ওকে নিজে হাতে বানিয়ে খাওয়াছিল?
হাতে বানিয়ে খাওয়াইছিল,
চানাচুর বানিয়ে।
চানাচুর বানিয়ে।
আপনি টেস্টটা নিশ্চয়ই এখনো বলেননি। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের শ্রোতারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেহেতু আপনাদের অনেক বড় সুযোগ ছিল এবং আপনি বলছিলেন যে বাসার পাশে যেতেন, তখন আপনাদের মধ্যে কোন অনৈতিক সম্পর্ক হয়?
কোন অনৈতিক কোন সম্পর্ক ছিল না আমাদের মধ্যে।
ওকে, ঠিক আছে।
তারপর
প্রেমের বয়স কত হলো তখন? 2 বছর পরে, ক্লাস 6 থেকে শুরু করে ওই 2 বছর, কত সালের ঘটনা এটা?
এটা সম্ভবত 2006 না 2007 হবে।
2006 বা 2007-এ। আর
7-8।
ওর বিয়ের কত বছর পরে এটা?
এটা বিয়ের 2 বছর পরে।
2 বছর পর, তার মানে ক্লাস 8-এ যদি ওর বিয়ে হয়ে থাকে, তার মানে আপনাদের প্রেমের বয়স প্রায় 5 বা 6 এরকম।
পরে তারপরে এরকম চলতে থাকে, চলতে থাকতে থাকতে পরে একদিন হঠাৎ করে শুনি তার হাজবেন্ড আবার ফিরে আসতেছে। কয় তারিখে? 5 তারিখ 10 11 তারিখে। কোন মাস আমি সঠিক কত সাল এটা মনে করতে পারতেছি না। 11 সাল।
কোথায় থাকতো? মালয়েশিয়া।
মালয়েশিয়া থাকতো, কুয়ালালামপুরে।
ওকে,
আসছে, ঠিক আছে আসুক। পরে সে আমার বলে তোমার সাথে তো আমি আর কোনো কথা বলতে পারবো না বা কিছু না। ওই মতো হাজবেন্ড বলে যে তোমার লেগে কি আনবো বিদেশ থেকে, তো এতদিন পর আসতেছি। একটা দিকে দাবি করে যে আমার একটা ভালো একটা সেট দিবেন কিনা,
মোবাইল সেট। আচ্ছা,
পরে সেট একটা স্যামসাং সেট একটা কিনে আনে, একটা স্যামসাং সেট কিনে আনে। কিনে আনার পরে সে ওই মুহূর্তে, আমার তো কোনো মোবাইল নাই, আমি ওই মুহূর্তে কোনো মোবাইল ব্যবহার করি না। তো আমার চাকরি করার পর আমার একটা ফ্রেন্ড হয়, ওই ফ্রেন্ডের সাথে ওর মোবাইল ছিল, একটা সিমিংস একটা সেট ছিল। আর মোবাইল অনেক সময় ওটা দেওয়া কথা বলার চেষ্টা করতাম, বা অফিসে আরো অনেকে মোবাইল ছিল ওটা দেওয়া কথা বলার চেষ্টা করতাম। এরকম ভাবে চলতে থাকে, চলতে থাকতে পরে তার জামাই আসার পরেই তার আবার নতুন করে আমার এনে ঝগড়া সৃষ্টি করে,
আবার
ঝগড়া সৃষ্টি করে, অনেক ঝগড়া, মানে এত ঝগড়া যে অনেক মিথ্যা কথা সে আমার
গায়ে হাত তোলা তোলা ব্যাপার ছিল
না, এরকম কোনো ছিল না। সে আমার নামে অনেক মিথ্যা কথা বলে, বলার পরে সে এক কথাই বলছে যে ও যদি এই গ্রামে থাকে তাহলে আমার এই গ্রামে এই বউ নিয়ে আমার থাকা আমার পক্ষে সম্ভব না, আমি অন্য কোথাও নিয়ে যেতে হইব। পরে আমার মামা বলে যে কেন ওই বাইরে যাব, যদি বাইরে যাওয়ার হয় আপনি এই জান করে নিয়ে,
মানে
আপনাকে সাথে নিয়ে যেতে বলছে। সে আমাদের নামে একটা খারাপ একটা রিপোর্ট তৈরি করে, ওই রিপোর্ট তৈরি করার পরে অনেক কিছু আমার ডাইরেক্ট সরাসরি নিয়ে যায় তাদের সামনে মোকাবিলা। পরে বল আমার উপর, বল তুই রাত্রেবেলা ওর সাথে এরকম এরকম দেখা করছিস, এরকম এরকম কাজ করছিস। আমি বলি না কখনো না, মিথ্যা কথা কয়, নিজের মুখের কথা। আমি বলি কি ব্যাপার, তুমি কি বলছো? যে না আমি বলিনি, আর আমার অনেক চাপ সৃষ্টি করতেছে, ঠিক আছে, অনেক চাপ সৃষ্টি করতেছে, আমি এগুলা কোনো কথাই বলিনি তাদের সাথে। পরর ভাইয়া আমার বলে, দেখ তুই যদি এই বিষয়ে আর কোনোদিন তোর কোনো কিছু ই করি তাহলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হবে। হ্যাঁ, এরকম একটা ঠেট দেয়। দেওয়ার পরে আমি বাইরে চলে যাই, আশে করি। আসার পরের পরে আমার মামা আমাকে বুঝায় যার দরকার নাই, তুই এক কাজ কর, তুই মেসেই চলে যা। সকালবেলা ঘুমোতে আমি কেউ আর কিছু বলি না, শুধু একটা ব্যাগের মধ্যে দুইটা কাপড় নিয়ে আমি মেসে চলে যাই। তার মা আমি আবার পিছিয়ে পিছিয়ে যায় যে ওই কোথায় গেল আনোয়ার, আসলে চলে গেল, যে হ চলে গেছে। পরে আমি যে মেসে উঠি তাদেরকেও আমি বলি না যে আমি তোদের মেসে একবারে আসতেছি, কেউ তো বইলা যাওয়ার দরকার। কিন্তু আমার ভিতরে এরকম একটা জিনিস কাজ করছে যে আমি যদি উঠি ওদের মেসে তা আমার ফালাইব না। পরে যাই, যাওয়ার পরে তাদের মেসে উঠি, ওঠার পরে শুনি, পরে আমার বলে যে মামি বলে তোমার খেদানোর জন্য ও এরকম কিছু করছে, এখন তোর জামাইয়ের সাথে খুবই ভালো, সবকিছুই ভালো, এখন জামাই জেনে যেখানে যেখানে যায় ও সেখানে সেখানে থাকে একসাথে সাথে সবকিছুই, আর সবকিছুই তাদের মধ্যে ভালো, যে কেন তাহলে এরকম করলি, ছেলেটার এলাকা ছাড়া করালি। তো হঠাৎ করে একদিন সে লোক এক লোক ভাড়া করে আর কি, তা আমি জানি না সেই লোকে ভাড়া করছে কিনা। অনেক রাত্রেবেলা আমি লাঞ্চ করতে যাই, আমার নাইট ডিউটি থাকে, আমার সাথে আমার দুজন ফ্রেন্ড থাকে, ঠিক আছে, সে একজন বলতে গেলে ফ্রেন্ড মুস্তাক, সে বর্তমান দুবাইতে আছে,
লাঞ্চ মানে খাওয়ার কথা বলছি,
ডিনার করতেছি রাত্রেবেলা, যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, রাত্রে বাজে একটা, কাপড় ভাঙা যাবো, দিয়ে কাপড়টা চালাই গেছি, সবাই একটু পরে সবাই চারজন করে ঘুমাতে যাবি, তুই কাপড়টা চালাই গেলে ভালো হইব, তুই আর ভাঙ্গা কাপড় ভাঙবো না কাপড়, আর কোন কমপ্লেনও হবে না অফিসে, এটা চালাই গিয়ে আমরা সবাই একসাথে খেতে দাম। স্যার তাহলে আমার বলতেছে যে স্যার বইলায়, আমি স্যারের বললাম যে স্যার এত অনেক কাপড়টা ভাঙা যাবো, তাই আমরা সবাই একসাথে খাইতে যাবো, এটা চালায়, কই ঠিক আছে যাও, পরে আমি চালাই একসাথে খাইতে যাবো। আসার পরে খাই আসতেছি, সবাই দুষ্টাম করতেছি, ওই আমার ডিলা মারতেছে, আমি আরো ডিলা মারতেছি, মুস্তাক আমার সাথে, এবং জুয়েল আমার সাথে, জুয়েল নামে আমার সাথে কলিক চাকরি করতো, হ্যাঁ আমার সাথে, তো ডিলা দিলি করতেছি। হঠাৎ করে এক লোক আমার ডাক দিল, মানে সে জায়গায় বাতিও নাই, যে রাত্রেবেলা রাস্তার মধ্যে বাতি থাকে বিসিক এলাকায়, সে বাতিটা নাই, ডাক দিয়ে বলতেছে আনোয়ার, হঠাৎ করে চাই দেখি 10-12 জন লোক তার মতোই বয়স্ক, পরে আমি জায়গায় মুস্তাকে বলতেছে আমার কাছে তো মোবাইল আনোয়ার, তুমি আমি বলি তোমরা এত নার্ভাস হো না, তার ভিতরে ওরকম একটা সাহস সবসময় কাজ করতো যে আমি এরকম কিছু করি নাই যে আমাকে কেউ কিছু করবে, এই জিনিসটা সবসময় কাজ করতো, বা আমার সাহস শুরু থেকে একটু অন্যরকম ছিল। তা আমি গেছি, যাওয়ার পরে খাবার আমার কলারে ধরছে, কলার ধরার পরে কইতেছে একটা গালি দেয় নোংরা বাসা, তোর লেগে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুই তো ভাইরাস না, অনেকক্ষণ পরে দিয়ে তোরে পাইলাম, বলার পরে তারা আমার দুইটা থাবড় দেয়, পরে আমি বলি যে আমার অন্যায়টা, কান্দি যে আমার অন্যায়টা, অন্যায় কোনো কথা না, তোরে বলছি তুই এলাকা ছেড়ে চলে যাবি, সেটাই তোরা যেতে এলাকায় আর কোনোদিন না দেখি, একদার বলার 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 পরে আমাকে সে ধাক্কা দিয়া যায় কোজা যা করে। আমি পরে পিছন দিকে চাই একটু চেহারা চিনতে চেষ্টা করি, ওই মুহূর্তে কি করে বয়স্ক লোকই আমার চেয়ে অনেক বছর পিছনে আমার একটা লাথি দেয় আমার কোমরে, এই কোমরের ব্যথাটা আমার এখনো মাঝে মধ্যে আসে, মানে খুবই জোরে লাথি মারে, লাথি মারার পরে যাকে যে খাই যাকিতে আমার অনেক ব্যথা পাই। পরে মোস্তাক জুয়েল কইতেছে যে চল এনে বেশিক্ষণ দেরি করা যাবে না, চল তাদের অফিসের ভিতরে চল, সব গিয়ে শুনি, পরে অফিসের ভিতরে যাই, অফিসের ভিতরে সব বলি, বলার পরে অফিস থেকে বাড়ানোর পরে শুনি যে ওই লোকেরা আমার মেসেও খবর লাগাইতেছে যে আমি মেসে থাকি কিনা, ওই মেসে না থেকে আমি কি করছি আমার বন্ধু যে মোস্তাক তার বাসায় আমি গিয়ে শুয়ে রেছি, পরে আমার মামা শুনতে পারে, মামা এমন এমন তার হয়েছিল, পরে মামা দৌড়ে যায়, যাওয়ার পরে জিজ্ঞায় কি কি হয়েছিল, পরে আমি বললাম, পরে ওই লোকরা আবার জিজ্ঞাসা করে যে আপনি সত্যি কথা বলেন কেন এই করতে এই কথা কইতে যাইতেছেন, কোন দরকার আছে, এই হয়তো এর মধ্যে নাই, হয়তো আপনার জন্য চলে গেল, তারপরও কেন এরকম করতেছেন আপনি। পরে সেই লোকে যে না আমি কোরআন শিব কোনো কিছু বিশ্বাস করি না, যদি অন্য কোনো মাজার হয় মাজারে নিয়ে যা, আমি অন্য গিয়ে কিরা কাটবো যে আমি লোক ভাড়া করি নাই, তো আর কিছু করার নাই। তারপর নানি অনেক কান্নাকাটি করে যে তুই তো মার বুকে ফিরে যা, মানে আমার দেখতে যাইবো আর কি, এরকম ধরনের মেসে দেখতে যাবো, কিন্তু মেসে দেখতে যাইতে পারে না, ওই যেদিন যাইবো সেদিন আমি সকালবেলা আমি ওই এলাকায় পাড়া দিই, পাড়া দেওয়ার পর আমার নানি দেখি সকালবেলা চলার পর বসে বসে কাঁদতেছে আমার জন্য, আর বলতেছে তুমি তুমি দাদা ভাই নানা ভাই তুমি তোমার মার বুকে, তুমি এক মার এক ছেলে, তুমি তোমার মার বুকেই ফিরা দাও, মার বুকটা তুমি খালি করো না। তো ওই মুহূর্তে আমার যে লাভার আম্মা এর বলে যে আমার মামা যে কি ব্যাপার, আপনারা কি ছেলেটাকে বাঁচতে দিবেন না? আপনি মেয়ে কি চায় না যে ওই ছেলেটা বাঁচা থাকুক লাস্ট মুহূর্তে? আর কি চান ওই ছেলেটার কাছ থেকে? আর কি আপনারা আসে বা ওর শরীরে? ওর শরীরে কিচ্ছুই নেই। আর কি ওর জানটুকুই তো আছে, এটাও যদি নেন আপনি বলেন আমরা দিয়ে দিই, নিয়ে মায়েরা ফালাই দেন। আর মামা খুব কষ্টে কথাটা বলে ছোট মামা। পরে আমার জেলাবারে ফোন দিয়ে ফোন দিয়ে বলে যে কি সত্যি? আমি হ্যাঁ সত্যি। কারা করছে কে করছে এটা আমি তো জানি, আমি তো তোমার বললো কিছু তুমি কিছু করতে পারো না। আমার কোনো ইচ্ছাও নাই কিছু করার, আর আমি পারবো না। আমার টাকা আছে, আমার তো টাকা নাই যে আমি তার সাথে লড়বো। সে টাকাটা লোক ভাড়া করছে, আমি তো টাকাটা ভাড়া করতে পারবো না। আমি কয় টাকার বেতন পাই? এইভাবে চলতে থাকে। চলতে থাকার পরে আমি বাসায় আসি। আসার পরে সে এক লোক দেওয়া বলে যাওয়ার একটু সাবধানে থাকতে কইছি। আমিও বলেছি যে আমার সাবধান থাকতে বলতে না, ওই লোকটারে বলিস যে ওই যাতে সাবধানে থাকে। আরেকদিন আমি আসি, আসার পরে আমার মামার সাথে খুব তর্কাতর্কি। মামাই হঠাৎ করে বিশ্বাস করলো না যে আমি এর মধ্যে নাই। আমার সাথে আমিও চুটা তর্ক করি, অনেক তর্ক করি। লাস্টে আমার মামা বলে যে দুধ কাত দুধ খোলা খাওয়া কালসাপ পড়ছি, আজকে সেই কালসাপে সুবল দিতে চায় তোর জন্য আমার আমাদের যত সমস্যা। পরে আমি বলি আমাদের জন্য এত সমস্যা, আমি তো চলেই গেছি, আমি তো চলেই গেছি, তোতে এখানে আর কি আছে? পরে তর্ক তুই করার পরে আমি আমার ঘরে যাই শুই। তার হাজবেন্ড কি করে, তার একটা ছবি নিয়া খারাপ একটা দৃষ্টি তৈরি করে।
খারাপ একটা দৃষ্টি মানে কার সাথে? সেটা
কেউ সাথে না, তার একাই ছবি,
মানে
ছবিটা আবার সিরা থাকে, সিরা থাকে। সে বলে যে এটা আনোয়ার ফালাই দিয়ে গেছে এই জানানা দেয়া। অথচ আমি যে তর্কতর্কি করতেছি এটা আবার তারা ওই বাসার থেকে শুনতেছে রাত্রে অনেক বাজে বারোটার মতো।
আচ্ছা
শুনতে, এমনি যদি একটা জোরে কথা বলে চিলাচিলি করে এমনি তো শুনতে পারে অনেকে, শুনতে পারে রাত্রেবেলা। পরে ওই খারাপ দৃষ্টি ছবিটা ওই আমার বাড়িতে আসে, ওয় এবং ওর জামাই বাড়িতে আসে, আসার পরে দরজা লক করে।
আচ্ছা আচ্ছা।
আমার নানি আবার সাথে, নানি বলে কে যে আমি রেখা, তুমি এখানে আসছো কেন? যে ওর সাথে কথা বলবো। পরে আমার দরজা লক করে, পরে আমি জিজ্ঞাই কে যে আমি রেখা, দরজা খুলো। আমি বলি দরজা খুলতে পারবো না, তোমার হাজবেন্ড কি তোমার সাথে আছে? কয় হ্যাঁ সাথে আছে, তুমি খুলো। আমি বুঝো আমি কিন্তু দরজা খুলে আরেক বিপদে পড়বো, তোমার হাজবেন্ড দেখবো বা এটা নিয়ে আরেক ষড়যন্ত্র তৈরি করবো, এটা নিয়ে আমি আরেক সমস্যা পড়বো, এমনি আমার মামার সাথে ঝগড়া হয়ে গেছে। তা মামা কিন্তু পাশের বাড়ি ঘর থেকে শুনতেই আছে। হঠাৎ করে দরজা খুলি, খোলার পরে সে আমারে কান্দা বলে যে এই ছবিটা করছে কে? সে আমাকে অবিশ্বাস করছে যে এই ছবিটা তৈরি করছে আমি।
ওটা কার ছবি ছিল আসলে?
এটা ওর ছবি ছিল, মানে একটা খারাপ দৃশ্যই ছিল ওই জায়গায়, কেউ সাথে ছিল না কিন্তু ছবিটা ছিঁড়া ছিল। সে ওর তার জামাই উঠেই বলতেছে যে ছবিটা যে ছিঁড়া ছিল, ওই ওই ছিঁড়া অংশটুক কোথায় সেটা বার করতে বলো ওকে, নিশ্চয় এটার মধ্যে তুই ছিলি।
ও ও ও আচ্ছা,
এরকম ধরনের একটা ই করে যে নিশ্চয় তুই ছিলি, তাহলে এই ছবিটা কে তৈরি করবো? আমি অস্বীকার যাই না, আমি কখনো না। পরাওয়ার হাজবেন্ড একটু বাইরে চলে যায়, চলে যাওয়ার পরে আমি কি তুমি কতটা বিশ্বাস করতে পারলা যে এই ছবিটা আমি তৈরি করছি? এত বছরের বিশ্বাস তুমি একটু এই কথা একটু দেখে তুমি মানে সব বিশ্বাস নষ্ট করে ফেলাইলা? পর কান্দা বলে আমি বিশ্বাস করি না এখনো, তুমি যে করবা আমি এখনো বিশ্বাস করি না। অবশ্য যেই সব জিনিস দেখে আমার মাথা ঠিক নাই, তো আমি এই জন্য তোমাকে বলছি। আর দেখো তো এই ছবিটা কে তৈরি করছে, এটা তো বার করতে পারো কিনা? আমি এটা কিভাবে বার করবো, এটা কিভাবে সম্ভব? কোন স্টুডিওতে করছে বা কোন জায়গাতে করছে এটা তো বার করা আমার পক্ষে সম্ভব না। তারপর তো চেষ্টা করো কে কি করছে, এটা কোথা থেকে আসছে। পরে সেটা বার করার লেগে আমি একটু চেষ্টা করি কিন্তু বার করতে পারি না। কিন্তু লাস্ট মধ্যে সে এই ছবি নিয়ে আবার ঝগড়া করে। ঝগড়া করার পরে সে আবার চলে যায় তার বাপের বাড়িতে।
আচ্ছা আচ্ছা।
বাপের বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের অফিসে একটা মিলাদের একটা অনুষ্ঠান থাকে, তো মিলাদটা শেষ করার পরেই আমি বাইরে 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 বেরোর পরে আমার যে যে বন্ধুর নম্বরে ফোন দিত ওই ফ্রেন্ডের নম্বরে ফোন দেয়, ফোন দেওয়া বলতেছে যে আনোয়ার কোথায়, আমার সাথে আছে, তো ফোনটা দেন। তো ফোনটা দেওয়ার পরে রিসিভ করে বলতেছে যে এই মুহূর্তে আমার সাথে তুমি দেখা করো। কি জন্য? যে তুমি যদি আমার মরা মুখ দেখতে না চাও তাহলে আমার সাথে এখনই যে কোনো যত যত দূরে তুমি থাকো না কেন আমার সাথে এখনই দেখা করবো, আর যদি না আসো তাহলে আমি যদি পরবর্তীতে আমার মরা মুখ দেখবা, আর তুমি যদি আমার ভালোবেসে থাকো তাহলে তুমি অবশ্যই দেখা করবা। পরে আমি ওই মুহূর্তে ওই যে মিষ্টির পোলটা ওটা আমি খাই না, ওটা দিয়ে আমি বলতেছি আমি বিদ্যুৎ ভয় ঢুকেছে কি জানো একটা হয়ে গেছে, যেভাবে হোক আমার যাইতে হইব। আমাদের আবার ওদের বাসা যাইতে হইলে নদী পার হইতে হয়, তুরাক নদীটা পার হইতে হয়,
আচ্ছা আচ্ছা,
নৌকা দিয়া। তো নৌকা দেওয়া তাড়াতাড়ি করে পার হইয়া ক্ষেতের মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি যাই তাদের বাসা। উঠার পরে তার মা আমাকে বলে এই ছবিটা করছে কে, একটা গালি দিয়ে আমাকে থাপ্পন মারে, একটা গালি দিয়ে খুব থাপ্পন মারে। তো ওই থাপ্পনটা আমি খুবই কষ্ট পাই, আমি তো ওই ছবিটা তৈরি করি নাই। তো তারা আমাকেই সন্দেহ করতেছে যে ছবিটা আমি করছি।
ছবিটা আসলে কি ছিল, মানে একদম মানে উলঙ্গ কোন পিকচার, এই ধরনের কোন ব্যাপার
ছিল?
আপনি তো পরবর্তীতে জানতে পেরেছিলেন যে এই এই ছবিটা কে করেছে? আসলে
পরবর্তীতে জানতে পারছি, আরো কিছু জানতে পারছি যে এই ছবিটা আসলে উনিই করছিল।
ওকে ঠিক আছে, ওকে আমরা আরো গল্পের সামনের দিকে যাই।
পরে ওই ছবিটা নিয়ে পরে আমি বলি যে আমি তো এরকম ছিল না, আর আমি ছবিটা বিশ্বাস করেন আমি ছবিটা আমি তৈরি করি নাই। তোরে কি বিশ্বাস করুন? ওরা মায় আমার কোরআন শিফ নিয়ে আসে যে কোরআন শিফ ছিয়া কবি। আমি বলি হ্যাঁ আমি বলতে পারবো। তার নানা ওই মুহূর্তে বলে যে কোরআন শিফ ছিয়া বলা দরকার নাই, আমরা এতেই বিশ্বাস করছি যে সেই ছবিটা তৈরি করে নাই। বলে মুস্তাকরে বলে যে মুস্তাক ভাই জি ওই চেষ্টা করলাম যে তোরে পাই, এরকম ধরনের কোন কিছু একটা করেন, এরকম ধরনের কিছু একটা করেন। পরে আমি করতে করতে আমি ঠিক আছে আমার মোসাকে বললো যে এরকম এরকম বলছে। বলার পরে কিছুদিন পরেই সে একটা দোকান নেয়, কসমেটিকের দোকান। কসমেটিকের দোকান নেওয়ার পরে আমাদের প্রেম কিন্তু চলতেই থাকে, সে দুই টাকা না তিন টাকা মিনিটে সে আমার ফোন দিত।
দেশের বাইরে যায়নি এরপরে?
না, এরপর আর জানি সে একবারই চলে আসছে।
এইবার প্রেম যেখানে বাধা সেখানেই বেশি। ওকে তারপর কি হলো?
তারপরে সে বলতেছে এরকম এরকম একটা ঈদ আসলো, এটা 2009। তার সাথে আমার আগে কথা হয়েছে যে আমি এবার যদি কোনোদিন ঝগড়া করিয়া যাই আমার আম্মাও বলছে এবার আর তার ভাত খাওয়া হবে না, এরকম একটা কথা বলে। আচ্ছা ঠিক আছে, 2009 যে ঈদটা আসে রোজা ঈদটা, ওই রোজা ঈদে ঈদ করা ঈদের সময় সে আমার একটা গিফট করে, একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট গিফট করে। প্রথমে একটা ইয়া গিফট করে, একটা শার্ট গিফট করে, কিন্তু শার্টটা যে কোনো মুহূর্তে আমার মামানি জানে ফেলে। জানার পরে জিজ্ঞাসা শার্টটা কে দিছে, বলি যেই দিছে। দেওয়ার পরে শার্টটা তুমি যে কাছ থেকে নিছো তারা ফিরে দিয়ে দাও, ডাইকে আমি নেব শার্টটা নেব, আগে কেন গ্রহণ করছিল শার্টটা। একথা করার পরে ওই শার্টটা ওই আমার সামনেই বড়ি দিয়া ছিঁড়া ফেলায় দিয়ে আমার মুখের মধ্যে ঢিলে দা, বলে এটা তোমার মামিকে দিয়ে বইলো, এটা দা পা মুছতে। তার পরবর্তী আমি আবার তার যে বলার পর সে আমাকে ফোন দিয়ে যে তুমি আমার এই জিনিসটা গ্রহণ করে নিয়ে ফোন দিয়ে বলতেছে কেন আবার এই জিনিসটা আমার ফেরত দিয়ে যাচ্ছ। আমি দেখো ওটা ওরকম সিচুয়েশন ছিল যে আমি তোমার কাছে নিতে পারছি না, আর তোমার আমি আগেই বলছিলাম যে তোমার কোনো জিনিস দেওয়া হলে এরকম ভাবে দিও যাতে কেউ না জানে, আর বাট সেটাই মানুষে যাই না গেল। সো ওটা আমার রাখার মতো কোনো কিছুই ছিল না, আমি এর জন্য দিয়ে দিছি। যাই হোক আমি আবার তোমার একটা জিনিস দিয়ে তুমি কিন্তু নিতে হবে। পরে সে আমার একটা পাঞ্জাবি একটা প্যান্ট দিয়ে আমি বলতেছি যে সন্ধ্যা সন্ধ্যার দিকে যাবো, সারাদিন আমি নিজেই ঘুমাবো, আমি নিজেই রান্না টান্না করি। আমি তো মানুষ অনেক সময় টাইম খেয়েছি, আমি তো আর রান্না করতে পারি না। তো আমি ভাত রান্না করছি, আলু ভর্তা করছি, আর একটা ডিম বিরিয়ানি করছি, কইরা খাই আমি শুয়ে রেছি। তো আমার ফ্রেন্ড যে হায়দার ও আমার বাসায় যায়, যায় গেট টুকায়। পরে আমি জুতা দেখাবো যে হায়দার আসছে, চাইটা চাকরি কালীন করার উপর আমার ফ্রেন্ড। হায়দার আসে পরে কিরে তুই যে যাস নাই? আমি যাই নাই, আমি যাব। তাঁতের বা হইল, তাঁতের পাঞ্জাবি পরে
তৈরি
হয় না, তৈরি হয় না, তাঁতরি আমাদের এলাকায় যাবো। পরে আমরা দুজনে যাই, যাওয়ার পরে আমি কই তুই থাক বাসায়, কাঙ্গ বাসায় কিছু খাওয়া দেয়। তো ওর মায় আবার অনেক খাদে, তারপরে আমি ওদের বাসায় আবার সেমাই টেমাই খাইয়া আমি চাইতেছি যে ওদের আগে আগে দেখবো। তো ওর হাজবেন্ড যে সে তো দোকানে গেছে ঈদের দিনও, সে দোকান করছে,
আচ্ছা
ঈদের দিনও সে দোকান করছে। সে সে আমার দেখেই সে বলতেছে তুমি দাঁড়াও আমি আসতেছি। সে আবার শাড়ি পইরা আসে, আসার পরে বলতেছে দাঁড়াইছি, তারপরে আমি বলতেছি তোমার কি সালাম করতে হইব? আপনি আমাকে তো আমি তো সালাম করতে হইব না, কথা আমার পাওনাটা আমার দিয়ে দাও, আমার পাওনাটা আমার দিয়ে দাও। পরে ওই আমার ঠোঁটের সাথে ঠোঁটানে আমি ওর একটা কিস করি, ওর যে পাওনাটা ছিল ওইটাই আর পাওনা, আর ওইটাই আমি ওর দিয়ে দিই।
আমি তো ওই বেচারির স্ট্যামিনা দেখে রীতিমতো মানে যিনি বিয়ে করছেন উনি মানে তো বিয়ে করার আগে থেকে আপনাকে নিয়েছেন, বিয়ে করার পরও আপনার অত্যাচার সহ্য করে যাচ্ছেন বা আপনাদের, ওনার স্ট্যামিনা দেখে আমি তো ওনাকে মানে স্যালুট করা উচিত। যাই হোক, তারপরে চলে গিয়েছিলেন এরকম ব্যবসা, পরে যাই। তারপরে কি হলো?
তারপরে ঈদ গেল, ঈদের দুই দিন পরে তারা অনেক ঝগড়া করে, ঝগড়া করে যে আমি শুনছি তোরা নাকি চলে যাবি ভাই এরকম কিছু একটা শুনছে, শোনার পর অনেক ঝগড়া করে।
তুই তুই করে কাকে বলতো? আপনাকে বলছো?
না না, আমাকে না, ওর মানে ওর
তুই করে
বলতো,
বিয়ে করার পরও তুই বলতো,
তুই বলতো সে তুই তুই যাবি কি আমি জানি, মানে অনেক কথা বলে। পোলাও তো মোটামুটি বড় হয়ে গেছে, এরকম তর্কাতর্কি করে করার পরে সে সিদ্ধান্ত নেয় কি যে আমি পরের দিন চার রাত্রে আইসা সে সিদ্ধান্ত নেয় যে আমি এলাকায় থাকবো না, আমার যে জায়গায় দোকান আমি ওই জায়গায় থাকবো। সে বলে না আমি ওখানে থাকতে পারবো না, আমি এখানেই থাকবো। এই কারণে দিয়ে একটা তর্কাতর্কি সে সকালবেলা সে চলে যায় তার বাপের বাড়িতে। চলে যাওয়ার পরে আমিও আমার ছুটি হয় আটটার দিকে, আটার দিকে চলে আসতেছি রাস্তাতে, ওই মুহূর্তে তার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়। দেখার পরে সে আমাকে বলে যাই শুন কি রাখা তো আজকে চলে গেছে আমার সাথে ঝগড়া টগড়া করে, এইভাবে বলতেছে যে চলে গেছে আমার সাথে ঝগড়া টগড়া করে, এখন তুই কি করবি না করবি তাড়াতাড়ি কর, আমার মাথা মাথা কিন্তু নষ্ট গেল, আমি কি করবো আমি নিজেও জানি না। পরে আমি মুহূর্তে জবাব দিই যে আপনি যা মন চাই আপনি তা করেন, যাতে আমার আয়া যায় না, তাতে আমার কোন আশা যায় না, যা মন চাই তা করেন।
তো তোমাকে মানে আপনাকে কেন বলে যে তুই কি করবি না করবি, এটা কেন বলে?
ঝগড়াই তো আমাকে নিয়ে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে বলছে যে
কার থেকে শুনছে যে আমি তার ওয়াইফ নিয়ে আমি চলে যেতেছি, এরকম একটা কথা বলে শুনছে। শোনার পরে ওই বলল ঝগড়া করলো, ঝগড়া করে বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমার হায়দার বলতেছে দেখ এত কিছু না কইলে মানুষ তো খারাপ করে, বিয়ে করার হয় তুই বিয়ে করে ফেল, যদি বিয়ে করা হয় বিয়ে করে ফেল। তার কিছুদিন যাওয়ার পরে শুনি নাকি সে দুই দিন পরেই অনেক লোকের ধরে, কিন্তু ওই মুহূর্তে সে ভাত খাইব না, তার মাও তারে আর ওই জায়গায় দিব না,
ওই ছেলের কাছে দিব
না, ওই ছেলের কাছে
দিব না। এত পেইন করলে তো আসলে এরকমই করার কথা,
আর ওই ছেলের কাছে দিব না, ওই ছেলের কাছে দিব না, দিব না, দিবই না। তারপরে নাকি আরো রাগ হয়েছে, সে এসিড নিয়েছে, সে এসিড মেরে দিব, এসিড মেরে দিব, যাতে এই চেহারা নিয়ে আর কোন ছেলেদের কাছে না যেতে পারে। সে আমার এটাও বলে, বলার পরে সে আমাকে বলে যে যা করার তাড়াতাড়ি করো, তুমি এই মুহূর্তে ডিপোজিট টাকা আমার কাছে, আমার কাছে কোনো টাকা নেই, তুমি টাকা দাও, ওর মা আমার কাছে চায় টাকাটা।
ও ছেলেকে ডিপোজিট দিতে
ডিপোজিট যাচ্ছে, পরে আমি 2000 টাকা নিয়ে দিয়ে আসি।
ফার্স্ট টাইম আপনি দিলেন একটা কিছু টাকা,
2000 টাকা নিয়ে দিয়ে আসি, আমি যা বলছি সবই সত্য।
ওকে,
2000 টাকা নিয়ে দিয়ে আসি, তার আমি বলি কেন ডিপোজিট দিতেছ না এখনো, এত জ্বর তুফান যাচ্ছে কেন দিতেছ না, এত দেরি করতেছ কেন, আমি বলি এটি আমি নিজেই বলছি যে দিমু। পরে একবার যায় যে জায়গায় যায় ডিপোজ দিতে, ওই কাজের নাকি উনি আবার ঠের দিয়ে আসে, আর জামাই যে ঈদে আপনি যাতে এই নামে মেয়েটা আসলে আপনি কিছু করলে আপনার ক্ষতি হবে, ওই লোকে ভয় পাওয়া যায়। ভয় পাওয়ার পর ওর মায় প্রশ্ন করে যে আপনি একটা সরকারি লোক, আপনার যদি একটা সাধারণ লোকের একটা কথা হয় না যদি ভয় পাওয়া যান, তাহলে আমাদের কাজটি কারে দিয়ে করাবো, কারে দিয়ে করাবো প্রশ্ন করে। পরে বলার পর ঠিক আছে আপনি মেয়ে নিয়ে আসেন আমরা করে দিতেছি। পরে হয়ে গিয়ে ডিপোজ দিয়ে আসে, ডিপোজ দেওয়ার পরে দুই দিন পরে সে আমার ডিপোজের যে অরিজিনাল যে কপিটা সে আমার দেখায়। দেখার পর কিছুদিন পর সে টাঙ্গাইল চলে যায়, টাঙ্গাইল কি আমার ফোন দেয় যে আমার তো ভালো লাগতেছে না, তো আমি টাঙ্গাইল যাবো ঘুরতে, আমার 1000 টাকা দিও। তো ওর যে খালা আন্টি ছিল সেও যাবে, তার নাকি একটা ভাই বানাইছে টাঙ্গাইল মধুপুরে, সে মধুপুর ঘুরতে যাবে। তা আমি বলি যে তোমরা যাবো তাহলে আমিও যাবো, আমাকে নিয়ে যাবো। পরে বলে দেখো তুমি যদি যাও তো অনেকে বলবে, মাইন্ড করবে, বিষয়টা আরো জানাজানি হইবে, তোমার যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, পরে আমি 1000 টাকা দিয়ে ঘুরতে যাই। কিন্তু আমি ওই জায়গার পরে একজনের মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা আমি কথা বলতে থাকি। সে আসে, আসার পরে সে আমার বলে যে তোমার তো আমি 3 দিন ধরে দেখি না, তাই তুমি আজকে আমার বাড়ির নামার দিকে একটু আইসো, আমি একটু দেখবো।
আচ্ছা, ওই ডিভোর্স দেওয়ার সময় রাতুল কি অবস্থা? রাতুল কোথায়?
রাতুল
মার সাথে ছিল নাকি?
না, বাবার কাছে ছিল, তারা আর ওই বাড়িতে দেয় না।
আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো?
তারপর ওই জায়গাতে আসলো, আসার পরে সে ওই জায়গায় গিয়ে বলে, টাঙ্গাইল গিয়ে বলে যে আমার এক পরিচিত লোক আছে, আমি সাবিনারে নামটা খালার নাম, যারা পাঠাই দিতেছি যে তুমি আমার এই জায়গায় আমি এরা বইলা আমরা এনতে বিয়ে করে নিল। ঠিক আছে, তা ওইটা আমার মাথার মধ্যে ঢুকে না যে এখন কিছু না, কয়েকদিন ছাক তুমি মতো এসে চলে আসো, চলে আসবো তুমি তো করলাই না, তা আমি তো আসবো এমন তারিখে, তুমি আমার সাথে রাত আমি আসবো সন্ধ্যার দিকে, তুমি আমার সাথে দেখা করো। পরে আমি যাই দেখা করতে, দেখা করতে গেলে তার মা ওই টাইমে যা বুঝতে পারি আমি যে তার মা আমার দিয়ে জাস্ট ব্যবহারটা যাই করাইছে, যা বলছে যে আমার সাথে তার বিয়েটা দিবে, পরবর্তী সে মানে তার মতটা চেঞ্জ হয়ে যায়, তার মতটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার কারণ কি আমি তা জানি না, তা বুঝতে পারি। তা আমার সাথে সে কথা বলতেছে, তার নানিও বলে বা সেও বলতেছে যে এখান থেকে চলে আস, অথচ সে উঠতেছে না, উঠতেছে না, দিয়ে তার মা তার গলা টিপা ধরে যে এইরকম মেয়ে মাইরালা অনেক ভালো, মাইরালা অনেক ভালো। তারপর সে বহাতে উঠে না, আমি দাঁড়ায় রয়েছি, সে বসে রয়েছে। পরে সে বলেছে তুমি যাও আমি আসতেছি, আর মারে বলে ওর বলতেছে দেখো এইভাবে কোনো কিছু করা যাবে না, আর আমাদের কোনোদিন আমার বিয়ে দিব না তোমার কাছে, আমাকে যা করতে হবে আমাদেরই করতে হবে। এইভাবে করে চলে যায়। চলে যাওয়ার পরে পহেলা বৈশাখ, এটা হবে 2010, পহেলা বৈশাখে আমার মানে যে পারভেজ আমার লাভারের ভাই বলে যে আজকে ঘুরতে যাবো। পরে আমি বলি দেখ আমার অফিসের অবস্থা খুবই খারাপ, আমি ঘুরতে মুরতে যাইতে পারবো না। তারা বলে যে তোর কি মাইরা ফেলামু, আস আজকে পয়লা বৈশাখ সবাই তো ঘুরতে যাবো, তুই কেন যাবি না, চল। আমি বলে আমার চাকরি খুবই সমস্যা হইব। ওরা মানে না, পারভেজ মানে না যে চল যাই। বা এর আগে যাওয়ার আগে মানে একটা কথা বলে যে আমরা রংপুর যাইতে সিরাখারে নিয়ে আমি বিদেশ যাবো, তুই যদি বলস আমার আব্বাকে আমার আব্বা তোর বিশ্বাসে টাকা দিব। ওর বাপে আমাকে খুব বিশ্বাস করত, খুবই ভালো জানতো। ঠিক আছে জামুনে আমি বলছিলাম যে আমার তো টাকা পয়সা নাই, তুই টাকা পয়সা নিয়ে নিস। আর পরে পয়লা বৈশাখের দিন যাই, যাওয়ার পরে আমি ওই দিন আর ডিউটি করি না, অফিস করি না, কিন্তু অফিস না করার কারণে পরের দিন আমি অফিসে যাই, সেই অফিসে আমার অনির্দিষ্টকালের জন্য ডিউটি অফ করে দেয়।
This track was downloaded from fusionbd.com.
চাকরি শেষ মানে অনির্দিষ্টকালের জন্য, তারা যদি আমাকে না ডাকে আমার কোনো কিছু করে না, এবং তুই কি আমার গেটের ভিতরে পর্যন্ত যাইতে দেয় না।
আচ্ছা,
ওই মুহূর্তে আমি বাইরে আসি, বাইরে আসার পরে চিন্তা তো নেই যে আমি রংপুর চলে যাবো, রংপুর যাবো বেড়াইতে, কিছুদিন থাক পরে আসার পরে ঠিকই চাকরি হইব, এরকম একটা কিছু ভাবি। পাওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় হ্যাঁ রংপুর আমরা যাব। পরে আমি বলি কবে যাবি, যে কালকে শনি রবি সোমবার এরকম একটা ইয়ে দিকে হবে আমি যাই। যাওয়ার পরে আমি বলি যে আমি তো এলাকাতে যাইতে পারবো না, তোকে এলাকাতে তুই আমাদের এলাকায় আয় ওরে নিয়ে, পরে আমরা একসাথে তিনজন একসাথে যাবো রংপুর। একসাথে যাই, একই রিক্সায় বসে যাই, ওদিন দেওয়া থাকে আমার খুবই একটা মজার একটা দিন, খুবই আনন্দ লাগে। ওই ফার্স্ট টাইম তার সাথে আমি কোন জায়গায় বেড়াতে যাইতেছি,
ছয় সাত বছর প্রেম করার পর
কোন জায়গায় বেড়াতেছি, তারপরে একই সিটে বসে থাকি, বসে থাকার পর তর্কতর্কি করি, তর্কতর্কি করার পর আমি যাও তোমার সাথে আমি বসবই না। পারভেজ আমাদের সামনে, আমি পারভেজ বললাম যে পারভেজ তুই পিছিয়ে যা আমি আনবই, আবার তোরা আবার তোর মধ্যে কি হইলো, পারভেজ বলে আবার ঝগড়া করছিস।
তার মানে ওর ভাই
রাতে জানিতে যাই রংপুর কুড়িগ্রামে, ওদের বাড়ি রংপুর কুড়িগ্রাম, ওই রাতে জানিতে যাই। পরে সারা রাত জায়গা থেকে কথা বলতে 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 পুরো রাত্রেই এভাবে কাটাই দিলাম। সকালে গিয়ে নামলাম, নামার পরে একই সাথে একই রিক্সাত বই, আমি আরো এক রিক্সা, ওর ভাই আরেক রিক্সায় বসে বসে গেলাম, ওদের বাড়িতে উঠলাম। ওঠার পর ওর বাপ খুবই খুশি আমি আসছি, আসার পরে তার ওই গিয়া মানে আমার লাভার গিয়া তার ফুবুরি গিয়া সব বলে যে আমার আমি বিয়ে করতে চাই, এরকম তুমি বাপারে যেভাবে হোক বোঝাও। পরে বোঝায়, বোঝানোর পরে পারভেজের কাছে ফোন আসে যে ওদিকে সব জানাজানি হয়ে গেছে, আমি রংপুর আসছি, আমার আমার মামিরা সবাই চিল্লাচিল্লি করতেছে। আমি সারা রাত জায়গা যাই, শুধু কোন মতো সারা রাত জায়গা যাই, সারা দিনটা কোন মতো কাটায়া ওই রাতটুক থেকে আবার সকালে পরের দিন সকালে আমি তাদের সামনে উপস্থিত হইতে হবে। পরে তাদের সামনে আমি পরের দিন সকালে উপস্থিত হই, আর মামিরে বলিতাম তো রংপুর জেনে তো মেসেজ ছিলাম যে শোনো তুমি কি আমাদের পেটে হয়েছিলে না আমি তোমার পেটে হয়েছিলাম, আর মামি এরকম ধরনের একটা প্রশ্ন করে। রাখবো আমি আইসা এটা উড়াই দিই, আমরা সবই জানি তুমি যে রংপুর কালকে গেছিলা। এরকম করার পরে তার ভাইয়া ওই টাকা পয়সা নিয়ে চলে আসে বিদেশ যাইব, সে আর কোনো মতে আসে না, যেভাবে হোক তার কথা আমি এই জায়গায় থাকতে হবে, রংপুর থাকবো। তো রংপুর যেভাবে হোক ওর ভাই অনেক চেষ্টা করে নিয়ে এসে পড়ার জন্য সে রংপুর থাকবে, সে রংপুর থাকে। থাকার পরে সে বলে তার ফুব আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমরা তো আমি তোর বাপের সবকিছু বলছি, তার বাপরে তোমার প্রতি রাজি হয়েছে, মানে আমার লাভারের বাপ সে রাজি হয়েছে, এখন তুমি যদি বিয়ে করো তাহলে তুমি টাকা পয়সা নিয়ে আসো। আমার চাকরি তো নাই, পর আমি আমার একটা সমিতি ছিল, ওই সমিতির থেকে আমার যে টাকা পয়সা ছিল কিছুটা উঠে যে তুমি বিয়ে শাদী করে আসতে পারে এরকম ধরনের কিছু একটা অ্যামাউন্ট আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার মতো আমি তার বাইরে বলি আবার সবকিছু, একদিন বলছি পারবেজ কি যে পারবেজ এই কথা তুই কি বলিস, ওই বলে ঠিক আছে আব্বা যেহেতু যে জায়গায় যে জায়গায় আমার কোনো কথার কোনো দাম নেই তুই যা, কিন্তু একটা কথা কি জানোস ওর দুইটা জিনিস দিতে হবে। কি কি কয়টা কি আম্মা জানে, আমি তোর আমার বলার দরকারও নাই, আমি পারবেজকে বলি তোর আম্মারে বলার দরকারও নাই, কাজে ঠিক আছে কি লাগবো আমাকে ওর যে ডিফোর্সের কাগজটা আর বুড়া আইডি কার্ডটা লাগবো, ঠিক আছে এটা আমি দিই মনে এই কথা বলে। বলার পরে আমি যেদিন টাকা পাই ওর কাছে যাই, যাওয়ার পরে ওই বুড়ার আইডি কার্ডটা এবং ডিফোর্সের যে কাগজটা ওটা দেয়। দেওয়ার পরে মানে আমার মনটা কিরকম যেন একটা চেঞ্জ হয়ে যেতে লাগে যে আমি কি করতে যেতেছি, আসলে এই কাজটা কি ওরা ঠিক হইব না ঠিক হইব না, মানে আমার মন দুইটা হয়ে যাবে, যা করবো আল্লাহ আল্লাহ ভরসা, যা করে আল্লাহ ভালোই করে। আমি নৌকাটা পার হই, আমি খুব মানে ভাবি যে আমি তো এই গ্রামে আর কোনদিন আসতে পারবো না, আমি ওই একটা গাছ আছে গাছের দিকে তাকায় থাকি, ওর ভাই আমার সাথে পার হয়। পার হওয়ার পরে রাত্রেবেলা ওই টাকা পয়সা নিয়ে আমি রাত্রেবেলা চাইতেছি যে আমি রাত্রেবেলা যাব, পরে গিয়া গাড়ি পাই না, গাড়ি একটা পাইছি যেহেতু কিন্তু গাড়িটা লোকাল ভালো না, পরে আমার বলতে পারবে যে আগে গিয়ে একবার বিপদে পড়ছিলাম, এই গাড়িতে যাওয়া তো ঠিক হবে না, তুই কাজ কর তুই কালকে সকালেই যা। পরে কোনো মতো রাইডটা আমার মানে ঘুমাইতে পারি না, কোনো মতো খালি রাইডটা কোনো মতো কাটাইয়া আমি বলেছি মুস্তাক রে, যে মুস্তাক আমি কিভাবে জাগ না পাবো এত সকালবেলা, কয়ে সুরাব মামু আমার পাশের রুমে এরা তো সকাল ছটাতে ডিউটি, তারা তোমার ডেকে দিব নে, তারা তোমার ডেকে দিব নে। তো স্যার আমার সকালবেলা ডাকেনি, তাদের ডাকের আগেই আমি উঠা চলে যাই, তারপরে আমি একটা গাড়িতে উঠি, উঠেও লোকালই ছিল, আমি বুঝতে পারি না ফার্স্ট যাইতো রংপুর একা লোকাল ছিল, তা আমার একটা মুভমেন্ট ছিল যে আমি কখন যাব বা কখন আর একটু দেখবো, এরকম ধরনের একটা আতঙ্কে ছিলাম আমি খুব, মানে সময় পার হইতেছে না, সময় পার হইতেছে না, এখন আতঙ্কে থাকি। তো যাইতে যাইতে আটটা বেজে যায় রাত্রের, রাত্রিবেলা যাওয়া আটটা বেজে যায়, তো আমি যা যা নেওয়ার মিষ্টি এবং আপেল টাপেল সবকিছু কিনা সবকিছু নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে রিক্সাও আমরা আগাইতেছে না, আমি চাইতেছি রিক্সা যাতে উইরা যায়, এরকম ধরনের একটা কিছু ভাবতেছি যে কখন যাবো ওই বাসায়, আর ওরাও আমার অপেক্ষায় রয়েছে সবাই। তা আমি গেছি, যাওয়ার পরে নামছি, নামার পরে কেউ আমাকে দেখে নাই, রাত্রিবেলা তো গ্রাম রাত্রে আটটা বাজে সবাই মানে যা যা ঘরে থাকে, মানে হেনতে বাইরে দেখি যে ওই রান্না করে রাঁধতেছে, পরে আমি ডাক দিয়ে রাখা কথা শোনার পর চমকা যায় দেহে একটা আসে দিল, তাড়াতাড়ি ঘরে আসো, ঘরে যাওয়ার পরে দিদি আর আব্বাও ঘরে বসা, পরে বাবা আসছেন আমাকে জি আসছি, আসার পরে তা সে আমার বাপে করতে মুহূর্তে জায়গা, যাওয়ার পরে ওই আমার লঙ্গি টঙ্গি দেয়, আনা দেওয়ার পরে বলে যে তো গ্রাম আমি তো তোমার সাথে সবসময় কথা বলতে পারবো না, সো তোমার কিছু লাগলে তুমি বইলো, কেন আম্মা আছে বইলো সবই পেয়ে যাবা।
ওকে, আমাদের গল্পের আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং শেষটা একটা মজার ব্যাপার হচ্ছে যে জীবনের গল্পের মজাটা আসলে ঠিক এই জায়গাটাই, মজা ঠিক বলবো না আমি শব্দ খুঁজে পাচ্ছি না, যে নাটক সিনেমার গল্পের একটা অনেকক্ষণ দু ঘন্টা ধরে কিংবা এক ঘন্টা ধরে গল্প শুনলে একটা কিছু গেস করা যায় যে শেষটা এরকম হতে পারে, কিন্তু জীবনের গল্পটার শেষটা আসলে কখনোই গেস করা যায় না যে আসলে কি হয়, এবং এখন পর্যন্ত আমরা গেস করতে পারিনি, আপনারা কেউই গেস করতে পারছেন না, অনুমান করতে পারছেন আসলে শেষ পর্যন্ত কি হবে। শেষটা শোনার জন্য সংবাদ পর্যন্ত অপেক্ষা, তারপরে আমরা গল্পটা শেষ করব খুব অল্প সময়ের মধ্যেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরও একবার মনে করিয়ে দিই, আপনারা যারা ফেসবুকে কমেন্টস করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের ফেসবুক পেজটাতে আপনি ইচ্ছে করলে এখন জয়েন করতে পারেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের আজকের এই অতিথি আনোয়ারকে, আমরা প্রশ্নের সময় চলে এসেছি, আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, HELLO8920, এবং একই সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন নম্বর রয়েছে একটি, 9115668 আবার বলছি 9115668 ফোন করে বলুন আপনার নামটি প্রথমে, তারপর আপনার সেল নাম্বার, এবং যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, অনুষ্ঠানের অতিথি সম্পর্কে যে কোনো কথা বা আপনার কথা যাই বলুন না কেন বলতে পারবেন। আপনার নামটি বলতে হবে, তারপরে সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার কথাগুলো বলতে হবে। সংবাদের পরেই আমরা ফিরে আসছি খুব অল্প সময়ের জন্য, আশা করছি মিস করবেন না। হ্যালো, 8920 আরো একবার স্বাগতম আনোয়ার। আমরা সংবাদের পর ফিরে এসেছি এবং আপনি তখন রংপুরে ছিলেন, আপনার কি বলা যায় গার্লফ্রেন্ডের বাড়িতে। আমরা খুব বেশি সময় পাবো না গল্পের, আর বলুন তারপর কি হলো।
11 জুলাই 2010 তারিখে আমাদের বিয়ে হয়।
11 জুলাই 2010 তারিখে বিয়ে হয়ে গেল। ওখানে আপনি তার আগে কতদিন ছিলেন?
বেশি দিন ছিলাম না, এক সপ্তাহ মতো।
ওকে, ওর বাবা আর ওর বাড়িতেই ছিলেন?
হ্যাঁ, বাড়িতেই ছিলাম।
এবং ওর বাবার উপস্থিতিতে আপনাদের পারিবারিক ভাবে বিয়ে হয়?
তোর বাবা আমার হাতে উঠাই দেয়। দেওয়ার পরে তারা নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে
আপনার ফ্যামিলিতে কেউ জানতো না ব্যাপারটা?
কেউ জানতো না। আমার বোনকে বলতাম, আমার বড় বোনটা, আমার বড় বোন এবং বড় বোন জামাকে বলছিলাম। বলার পরে ঠিক আছে, তো কুড়িয়ে ফেলেছি, কি করা যাবো, ঠিক আছে আসো, পরে আমি আমার আম্মাকে আমি যেভাবে হোক ম্যানেজ করবো।
এবং আপনার কোন চাকরি বাকরি
কিছু নাই? পরে আমি আসি, আমার বোন সবকিছু করে, খাওয়া দাওয়া ই করে। পরে ওই বলতেছে যে এই মুহূর্তে কি করা দরকার, ওর তো চাকরি নাই, তাহলে আমি ওর একটা চাকরি আছে, চাকরি করবো। তো যে জায়গায় হোক, উত্তরার মধ্যে একটা চাকরির জব নিয়ে আসে।
আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে আপনার ক্লাস সেভেনে যে ঘটনাটা ঘটেছিল, ক্লাস সেভেনও আপনি জবলেস ছিলেন, একেবারে কিছু ছিল না আপনার সেই সময়টাতে, ঠিক এত বছর পর, এত বছর পরে আপনার সেই ঘটনার পুনরাবৃত্তি, আবার ওই একই ঘটনাই ঘটল, তখন যদি আপনি সাহস করে ফেলতেন বা কোনো কিছু না, তখন তো সাহস করলে কোনো কিছু হতো না। তারপর আপনার জীবনের পক্ষ থেকে যদি বলি আমরা, আপনার কি মনে হয় না কখনো যে একই ঘটনা ঘটে গেল আপনার জীবনে, সেই ক্লাস সেভেনের মতোই ঘটনা ঘটল, মাঝখানে শুধু এতগুলো বছর, জীবনে শুধু দৌড়ানি ছাড়া আর কিছু না? আচ্ছা, আপনারা তারপরে কি করলেন? ওই
তারপরে ওই চাকরি নিল, নেওয়ার পরে সে চাকরি করতেছে, আর আমি কোনো কিছু করি না, করতেই না, পড়ি না, বিদায়। তারপর টুকটাক যে কাজগুলো আছে সাইডে ফাইডে, কাজগুলো করতাম, করার পরে এইভাবে সংসার চলতেছে। চলার পরে
ওই কাজ করতো আর ওর টাকা দিয়ে
সংসার চলতো, ওই চাকরি করতো, জব করতো, ওই টাকা দিয়ে সংসার চলতো। আর আমি ওই সাইডে কোনো কাজ টাজ থাকলে ওই লোকজনের মাধ্যমে আমিও কাজ করতাম। তো হঠাৎ করে আমার বলতেছে যে, আমি বলতেছি যে তোমার তো চাকরি করতে খুব কষ্ট হয়, যে না যত আমি আমি কোনোদিনও বলবো না যে তুমি অন্য আদার্স কোনো চাকরিটা কি করো। আমি এয়ারপোর্টে আবার কাগজপাতি জমা দিয়ে রাখি যে যে ভাইয়ের মধ্যে আমার কাউসার ভাই, তাই সে আমার খুবই লাইক করে এবং খুবই, তার ওয়াইফ এবং আমার ভাবি যে বলি যে খুবই করে, তারে দিয়ে আমার এক ভাইয়ের সাথে পরিচয়। হে বলে যে আমি তো চাকরি দর কেউ না, যে রিপন নামে একজন লোক আছে আমাদের হেড অফিসে, রিপন ভাই খুব মহৎ লোক, খুব ভালো একটা লোক, এরা যদি বলি সে চাকরি নিয়ে দিতে পারবে।
আচ্ছা, চাকরির ঘটনায় আমি আসছি, তার আগে বলেন তো আপনার ফ্যামিলিতে যখন জানাদিনই হলো, সেই ফ্যামিলি, মামার ফ্যামিলি কিংবা ওর মা, ওরা কি করলো?
এরা আর কি, এরা চিলাচিলি যা করণে করছে, আমরা হয়তো কোনো কান মাথা কিছুই লাগাইনি, যা বলার বলো, কদিন পর আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, এটা ওই বলছিল আমাকে, আমি ওরে বলছিলাম। তা আমি চাচ্ছি পরে এমনি চিলাচিলি করছে, কিন্তু এরপরে আর মা কোনোদিন খোঁজ নেয় না আমাদের, যে কোনো খোঁজখবর নিবার কোথায় আছে, কি খাইতেছে, কি করছে, এর মধ্যে কোনো খোঁজখবর তার মা ও নেয় না, তার ভাই ও নেয় না। তার বাপ আবার মাঝে মধ্যে ফোন করতো আমার দুলাভাইয়ের নম্বরে, আমাদের কোনো মোবাইলও ছিল না। তার নম্বরা টম্বরা সবই নিয়েছে আমাদের, আমার বোন আলাদাও করে দিছে। আলাদা করে দেওয়ার পরে আমি একটা চাকরি নেই, সিলেটে যাই এক মাসের জন্য।
আপনি চলে গেলেন সিলেট, ও থাকলো ঢাকা?
ঢাকা থাকলো এক মাসের জন্য, সিলেট চলে যাই। সেসময় সে জানার মতো সে অন্তঃসত্ত্বা, সে প্রেগনেন্ট ছিল আমার ওয়াইফ, তো ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সে আমার বলছিল। তো এক মাস থাকার পরে সে আমি আবার চলে আসি সিলেট থেকে। চলে আসার পরে আমার মা অসুস্থতার কারণে আমার মা আমাকে দেখতে আসে না এখানে, তো আমার বোনের মাধ্যমে আমি 2000 টাকা দিয়ে আমার মাকে চিকিৎসা করার জন্য দিয়ে পাঠাই, আমার মা আমাকে দেখতে আসে না। যে পরে আর কি চাকরিটা কেউ করতেছে এমন কথাবার্তি চলতেছে, তো হঠাৎ করে শুনি যে এক ছেলের সাথে সে কথা বলে ফোনে, সে আমাকে বলছে আমি সাথে কথা বলি এরকম। পরে আমি দেখো যাই করো, জীবনে এরকম কিছু ঘটনা ঘটায় না, যে জীবনে আমার, আমি যে তোমার এত কিছু, মানে এত ঘটনার পরে আমি তোমার পাইছি, যে এটা যে কোনো কিছু নষ্ট হয় না হয়ে যায় এরকম কিছু করো না। আমি ওকে খুবই বিশ্বাস করতাম, খুবই বিশ্বাস করতাম। তো ও আমার আদর করে একটা নাম ডাকতো, পাক্ষু।
পাক্ষু?
হ্যাঁ, পাক্ষু। যে পাক্ষু, তুমি কি আমার এতই সন্দেহ করো?
আমি
সোনামণি।
পাক্ষু এবং সোনামণির প্রেম কাহিনী।
আমার বলছে, পাক্ষু তুমি এত চিন্তা করো, আমি তোমার ছেড়ে কোনোদিনও কখনো যাবো না, ঠিক আছে, তুমি আর যতই লাত্তি উষ্টা যাই দাও না কেন, আমি তোমার ছেড়ে যাবো না।
সেটা বিশ্বাস করাটাই স্বাভাবিক,
কিছু করার পর সে দেহ আমার কাছে আসছে, অবিশ্বাসের কি আছে এখানে, আবার কি জন্য আমি কোনদিন ওর মাইন্ডও করি না,
খুব স্বাভাবিক।
বা এই বিষয়ে একটা সাপোর্ট দিত তার অফিসের এক নানা বলে একটা লোক ছিল, অনেক স্যার ভালো জানতো, আর সে তাকে অনেক সেভ করতো, যাই হোক তার নামটা আমি বলতে পারতেছি
না, বলা দরকার নেই।
সে অনেক কি করতো, খুব আদর করতো, সে তার হাতে রান্না খাওয়ার জন্য অনেক করছে, অনেক কিছু বলছে, কিন্তু আমি তার অনেক দাওয়াত দিই, কিন্তু সে আসার সুযোগ পায় না, সেই জায়গায় আসার কোন সুযোগ পায় না। কিন্তু তার কথা সে অনেক কিছু শুনতো, সে যা বলতো নানা নানা সব কথাই সে রাখত, এরকম ভাবে চলতে থাকে। থাকার পরে সে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পরে অসুস্থ হয়ে কি তার ভিতরে একটা আসর আসর করে, তো সে আমার বলতেছে রাস্তা দিয়ে যে আমার একটা আগায় নিয়ে যাই, আমি রাস্তাতে আগাইতে যাই, সে আমার বলতেছে কি হঠাৎ করে যে আমার পাও চলতেছে না কেন, আমি কি বলো আশ্চর্যজনক কথা, তোমার পাও চলবো না কেন, আমার ঘা জানে কিরকম চাইপে আসতেছে, আমি পাও কিন্তু চলতেছে না, ঠিক আছে পাও কিন্তু চলতেছে না, তা আমি বলতেছি পাও চলতেছে না, এরকম রাগারাই করে একটু দূরে গেছি, একটু সামনে গেছি, একটু পরে হ্যাঁ দূরে আমার দোষে দৈরা, মানে এরকম আস যে আসতে আসতে সে মানে আমি পরে বলি তুমি আমার সাথে ফান করছো, দেখো আমি কি বলি, কিছুই বলতেছে না, পরে দিয়ে সে নিঃশ্বাস ফেলাইতে পারছে না, কানতেছে। ওই মুহূর্তে সে আমাকে আমি অনেক নার্ভাস ফিল করি, আমি যে এটা কি হইলো, আমি করে দিলে খুব কান্না করি যে কি করলো সোনামণি, তোমার কি হয়েছে তুমি বলো আমাকে, বলো তোমার এরকম লাগে। ও আমাকে কলম করে বলে কি যে আমি তো উঠতে পারতেছি না, আমি কি করবো এখন তুমি আর বলো, আমি বলি তুমি উঠতে পারতেছো না, তুমি কি বলো, আমি তোমার যেভাবে হোক আমি বেঁচে থাকতে তুমি উঠতে পারবো না, আমি তোমার অবশ্যই, তারপর আমি উঠে বসাই, বসার পরে বলে আমার আশিক নামে একটা ছেলে আছে, যে আশিক বলে যে আনোয়ার ভাই এত নার্ভাস ফিল করেন না, তার আব্বা আম্মা ছিল সব ঠিক হয়ে যাবো, তা আমি জিগাই যে আমি তোমার কি হই, তুমি আনোয়ার এভাবে বলে, তুমি আনোয়ার আমি তোমার কি হই সেটা বলো, সে আমাকে ওই অপেন আমার আশিকের সামনে আমাকে কিস করে,
মানে কি মানে ঘটনাটা মানে উদ্ভট হঠাৎ করে মনে হচ্ছে কিছু একটা ঘটে যাচ্ছে,
ঘটে যাচ্ছে বলতে গিয়ে তারা ভর করছে, জিন জিন বলতে তো কিছু আছে এটা তো জানেন, এরকম কিছু একটা আসর করছে আর কি, ওই মুহূর্তে আর কি অফিস থেকে আসার সময়। পরে আর কি আসর করার পরে আমি হুজুর টুজুর আনায়া এটা জিনিসটা ছাড়া ছাড়ার পরে সে সুস্থ হয়, তারপর তাবিজ টাবিজ দিই, দেওয়ার পরে ওই পরের থেকেই তার মাথায় একটু সমস্যা দেখা দেয়, অথচ সে বলে যে তার মাথায় আমি আঘাত করছিলাম। হ্যাঁ আমি একদিন একটা থাপড় দিয়েছিলাম যে কোনো জিদ
কি কারণে,
কি কারণে সে আমি বলতেছি কি ব্যাপার তোমার সাথে কথা বলো না কেন, বিষয় একটা আগের মতো কথা বলো না, কি ব্যাপার তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না, এ কথা বলছি আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তোমার কার সাথে
সম্পর্কের মাঝখানে কি অন্য কোন লোক ঢুকে পড়েছিল, আশিক বলে আশিক বলে যেটা বলছে
না, আশিক বলতে না রাসেল বলে একটা নামে একটা ছেলে ঢুকছিল, আর আশিক যে আমার ফ্রেন্ড।
আচ্ছা রাসেল নামে যে ছেলেটা ঢুকে পড়লো সেই ছেলেটা আসলে কিভাবে ঢুকলো, মানে ওর সাথে কি ফোনে কথা বলতো বা এরকম কিছু?
ফোনে কথা বলতো,
এবং শেষ পর্যন্ত কি হয় এটার ফসল কি হয়, কত বছর ঘর সংসার করেছিলেন আপনারা?
আমরা ঘর সংসার করেছি আড়াই বছর।
আড়াই বছর, ওকে। তারপরে কি হলো?
তারপরে ওই ছেলেটা ঢুকে পড়ছে, ঢুকে দেওয়ার পরে আমার সংসারে আস্তে আস্তে অশান্তি, আমারও ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়, তাই আমি অনেক সময় চার্জ করি, অনেক সময় চার্জ করি, চার্জ করে বলে সে আমার ঠিক মতো কৈফত দেয় না, দেখো তোমার যদি এত ই না লাগে তোমার অন্য কিছু করতে পারো, মানে এরকম কিছু বলে যায় তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, আমি তোমার আটকে রাখবো না, এরকম একটা কথা বলে আর কি সে ডাইরেক্টলি বলে। আমি খুব আমার কাছে খুবই খারাপ লাগে, সে আমি বুঝাইতে পারলো না তুমি কি বললে, এত বছর আমি এত কষ্ট করে মা বাপ ভাই বোন মামা মামি সবকিছু ত্যাগ করে আমি তোমার বিয়ে করি, আর তুমি সেই লোকে যদি এই কথা বলো তাহলে আমি কারে আমি মুখ দেখাম, এই মুখ দেখানোর মতো তো আমার কেউ নাই, এই মুখ দেখার মতো তো আমার কেউ নাই, বলো বলে। তারপরে সে আমার বলে যে কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে। তারপরে এইভাবে কথা বলতে বলতে এইবার আপনার ঈদের আগে সে মাথার সমস্যা দেয়া দেয়, পরে আমি তার মারে ফোন করে বলি কি যে আপনি আপনার মেয়েরে কদিন নিয়ে যান, কদিন নিয়ে বেড়াইলে সুস্থ হয়ে যাবে না, আর একটু ডাক্তার ডুক্তার দেখাইন। তার মা বলে যে ঠিক আছে পাঠায় দাও, পরের দিন আমি যাই তারে নিয়ে নিজেই নিয়ে দিয়ে আসি, ওই রাত্রে আমার শ্বশুর বাড়ি ওই ফার্স্ট আমি ওই বাড়িতে থাকি, ওই ফার্স্ট ওই বাড়িতে আমি থাকি যাই, যাওয়ার পরে রাত্রে থেকে সকাল টুকু আমি আবার আমি অফিসে চলে আসি। তে তার কাছে মোবাইল নাই ওই সময়, তার মার ফোন দিয়া ওই ছেলের সাথে কথা বলে, আমি জানি না এর মধ্যে তারা কি প্ল্যান করছে তার মা আর মেয়ে মিলা, এটা আমার জানায় নাই, তা আমার ভিতরে কিরকম জানে লাগে যে কিরকম টাকা পাইলো কোথা থেকে, ডাক্তার দেখাইলো, এগুলো আম্মা আনছে।
আপনাদের যে আপনি বললেন যে প্রেগনেন্ট, ওই প্রেগনেন্টের ব্যাপারটা কি হলো, কত আপনাদের কি ছেলে মেয়ে কোনো কিছু আছে?
না, পরের জিনিসটা নষ্ট হয়ে যায়।
নষ্ট কে করেছে?
ওই করছে।
ওকে,
ওই জিনিস
কিভাবে করেছে আপনাকে জানিয়ে করেছে?
না, আমাকে জানায় কোনো কিছুই করেনি।
কেন করেছে?
কেন করছে আমার, আমি যেটা জানি যে সে চাচ্ছে না যে তার জীবন আমার বা কোনো কিছু, আমি তার সে আমার, অথচ আমাদের বিয়ে হওয়ার পরে আমাদের ছেলে মেয়ের নামও রাখা হয়ে গেছিল।
কি নাম রেখেছিলেন?
আমি রাখছিলাম দুটো নাম, একটা যদি আমি, ওই বলছিল যে ছেলে হলে তুমি কি রাখবা, আমি বলছিলাম ছেলে হলে নাম রাখবো ওয়াসিফ, আর যদি মেয়ে হয় তাহলে রাখবো ঐশি।
আমরা গল্পের শেষের দিকে চলে এসেছি, আপনি আমাকে বলেন যে শি ইজ ইউর এক্সিস্টিং ওয়াইফ, মানে সে কি তার আপনার এখনো ওয়াইফ নাকি সে আপনার জীবনে নাই?
সে আমার জীবনে নাই।
কেন নাই, মানে কিভাবে নাই?
কিভাবে নাই সেটা বলতেছি আমি আর একটু। তারপরে সে ডাক্তার কাছে যায়, সে পরের দিন বলে আর কি যে আমি তো ইয়া মাথা এক্সরে করতে বলছে, এক্সরে করবো। আমার মানে আমি তো তার অনেক ভালোবাসি, আমার মনটা তো ওইরকমই যে এক্সরে করবো, টাকা পাবে কোথায়, আম্মা নিয়ে আসবে। বলি তোমার আম্মার দিতে হবে না, আমাকে টাকা নিচ্ছি অফিস থেকে। তো এই বিষয়ে আমার পলাশ খুব সাহায্য করে, আমার সাথে যে আসছে পলাশ খুব সাহায্য করে, যে পলাশ বলতে যে তুই তাড়াতাড়ি গোবিন্দ স্যারের কাছে যা, গিয়ে টাকা চা, স্যারের কাছে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে টাকা চা, টাকা চাইলে তুই টাকা দিবি, ওই টাকাটা তুই তাড়াতাড়ি করে চিকিৎসা করা। পরে টাকা নেই, নেওয়ার পর আমি ফোন করি, সে আসবে না। আমি বলি যে ঠিক আছে তুমি পাঁচটা বাজে তো চিকিৎসা করতে যাবা, তাহলে আমি আসি। সে তখনও না করে যে না তোমার আসতে হবে না। তারপরে আটটা বাজে আমার মনটা খুবই ভারী দেয় যে নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। তা আমি দৌড়ে একবার চিন্তা করি আমি ইষ্টসুন নামবো নাকি আবদুল্লাপুরে নামবো। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিই আবদুল্লাপুরে নামি। আবদুল্লাপুর নামে কিছুক্ষণ হাইটা যাওয়ার পরে দেখি তার আম্মা দাঁড়ায় একা। তোমার মানে সন্দেহ হলো যে সে তো তার মেয়ে ছাড়া একা না আসবে না। তার মা আমার সাথে, আমি এত ফোন দিই অথচ আমার ফোন রিসিভ করে না। আমি ফোন কিন্তু দিতেছি কিন্তু সে ফোন রিসিভ করে না। যাওয়ার পর আমি বললাম কেমন আছেন, ভালো। আমি রেখায় কোথায়? রেখায় তো বাসায় পাঠাই দিছি। আমার আমার শাশুড়ি বলে যে বাসায় পাঠাই দিছি। বাসায় পাঠাই দিছেন? ও আচ্ছা, আমি যাও মামলার বাসায়। না তুমি আজকে যাও গা, তুমি কালকে তোমার পাঠাই দিবো।
তারপরে ও মা এই জিনিসগুলো জানতো?
হ্যাঁ, তার মাও জানতো। তারপরে সে বাসা পাঠিয়ে দিলাম। আমি না, আমি আপনার সাথে একটু কথা বললে আমি চলে আসবো, একটু কথা বললে আমি চলে আসবো। তো ওই সময় কথা বলতে তার মা নয় করতেছে, মানে এদিকে আড়াচলা করতেছে। আড়াচলা করতে করতে আমি হঠাৎ করে অটো নিয়ে নিই, অটো নিয়ে আমি ডাইরেক্ট চলি হারে নিয়ে, যে আমি এই গ্রামে যাবো আর এর সাথে কথা বলে চলে আসবো। তার মা করে, তার মা আমার অর্ধের কাছে ওইটা বলে কি যে তুমি কি বাড়ির ভিতরে যাবো? তুমি বাড়ির ভিতরে যাও না, তোর সমস্যা আছে, তুমি এই কাজ করো, আমাদের বাড়ির পাশে একটা স্ল্যাব আছে, স্ল্যাবে বসে থাকো। আমি বাড়ির পাশে স্ল্যাবে বসে থাকি। বসে থাকার পরে সে আসে না। আমার ভিতরে একটা বাড়ি দিল যে না, ওই তো বাসায় নাই, হয়তো আবদুল্লাপুরি আছে, ওই ছেলের সাথে কথা বলতেছে। দূরে তাদের বাসায় গিয়ে, বাসায় গিয়ে লক করি, দিয়ে দরজা ভিতর দা লাগেন, তার মা বাইরে হয়ে গেছে ওই বাসটা। আর দিই ভিতরে মা আমি, পরে আমি বলি দিয়ে পরে কেউ নেমকি রাখা কোথায়, সত্যি কথা বলেন, রেখা কোথায় রেখেছেন, কার কাছে রেখেছেন? সে আমার ধমক দিয়ে, আজারও কথা বলবি না, মাঝে কথা বলিস কেন, এরকম দরকার ঠেট করে। ঠিক আছে, যাওয়ার পর আমি দূরে যাই, আইতাছে দেখ টেইলার সে, দেখুন দূরে দিয়ে দিয়ে সে আবদুল্লাপুর থেকে আসে। তারপর তারা ওই মূর্তি নিয়ে, তার মায়ের যাইতে দেন, আমি ওই মূর্তি নিয়ে, তুমি কি আমার সাথে যাবা? হ্যাঁ যাবো। ওই মূর্তি তারা নিয়ে রিস্কা দামি আমার বাসায় চলে আসি। তোর সঙ্গে জিজ্ঞাসা করি যে এই টাকা দিছে কে? পরে সে আমার সব কথাই বলে যে আমি যেমন ট্রিটমেন্ট করেছি, ডাক্তার দেখেছি, পাঁচশো টাকা রাসেল দিছে, এবং যে মাথার এক্স রে করেছি সেটাও রাসেল দিছে, এবং আমার মাও রাসেলের সাথে কথা বলছে, কোন বিষয়ে কথা বলছে সেটা আর সে বলে নাই। একথা বলার পরে আমি আর নিজের নিজে সহ্য করতে পারি না, সে বাইরে যাওয়ার পরে আমি বিষ খাই। বলতেছে যে আমি বাড়িতে প্রসব করি, তোমার আমি সব বলতেছি। ওই মতো আমি বিষ খাই। বিষ খাওয়ার পরে আমার যে বন্ধু একজন ছিল জুয়েল নামে, ওই জুয়েলে পরে জুয়েলে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওই জুয়েলে আসার পরে সে আমার বেশি করে তেঁতুলের ই খাওয়ায়। খাওয়ার পরে সে, আমি বমি টমি করার পরে সে একটা কথা বলে যে ভাবি আপনি একটা কথা বলি, আপনি যাই করছেন, আমি জানি না কি কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে আপনি যদি এই মুহূর্তে কিছু করতে চান, আপনার কোনো ভালো জায়গায় যাইতে পারবেন না, বা আনোয়ার ভাইয়ের কোনো জায়গায় কোনো ভালো একটা স্থান পাবেন না। তো অতএব আমি চাইতেছি জাহানের হয়ে গেছে, আনোয়ার ভাই এটা এখানে মাটি দিয়ে দেন।
আপনাকে কি বলে, রাসেল কে সে ভালোবাসে?
না, সে সেটা বলে না, যে সে আমার রাসেলের এই কথাটাই বলে, রাসেল আমার খুব বলে যে তুমি আমার ভালোবাসো না, ভালোবাসো না। ওই মুহূর্তে যা অনেক রিকোয়েস্ট করা, মানে ই করার পরে, পাকলামি করার পরে আমি স্বীকার যাইতাম যে হ্যাঁ ভালোবাসি।
রাসেলটা কে ছিল?
আসলে একটা ছেলে,
সে তো নিশ্চয়ই আমরা জানি, কিন্তু মানে কোনো কলিগ ছিল ওর? কোনো
না, কোনো কলিগ ছিল না, সে একটা ড্রাইভার,
গাড়ির ড্রাইভার,
গাড়ির ড্রাইভার।
ফোনে সম্পর্ক হয়েছে?
ফোনে সম্পর্ক হয়েছে। সে
ওকে, আমরা ওই প্রসঙ্গে আর ডিটেল লাইভ যাই। আপনি তারপরে বলছিলেন যে আপনার জীবনে নেই, এই শেষটাতে আমরা আসতে চাই।
তারপর রোজায় যায়, রোজায় যাওয়ার পরে সে আমার সাথে শুক্রবার জুলাই আগস্টের 30 তারিখে সে বাসায় যায়। আমার শুক্রবার আমার অফিস বন্ধ কিন্তু আরো অফিস খোলা, তাই আমি বাসায় যাই। যাওয়ার পর দিই সে জ্বর, সে রান্না বাড়ি কিছুই করেনি। তো আমি গায়ে হাত দিয়ে বলি যে কি ব্যাপার, রান্না বাড়ি করো নি? যে না, রান্না বাড়ি তো করি নাই। কেন করি? আমার জ্বর খুব, আমার খুব ফাফল লাগে, আমি কিছু বলতে পারতেছি না। একথা কওয়ার পরে সে তার শরীরে আমি বলি যে আমি তার মোবাইলে গান শুনি, মাথা পানি দিবা? যে না, মাথা পানি দিব না। অনেকবারই বলি, রিকোয়েস্ট করি, সে পানি দিব না। তারপর বলি যে শরীরটা মুছাই দেয়, ওর শিকার মানে একটু মতে মত ওর শরীরটা মুছাই দিই। মুছাই দেওয়ার পরে সে ফট করে কয়ে ওঠে কি যে তোমার যে আগে একজনের সাথে প্রেম ছিল, যাকে একটা রেণু নামে মেয়ে ছিল, যে রেণু তো তোমারে বলে বলছে যে তোমার একদিনে লেগুলো পাইবো, সে আমাকে তাবিজ করছে। আমাকে কে বলছে? এটা যদি বলে থাকে তোমার আম্মা বলছে। কয় না, আমার আম্মা বলে নাই, এটা জুথি বলছে আমার আম্মার কাছে। জুথি বলতে আমার মামাতো বোন, যে জুথি বলছে যে আমার আম্মার কাছে যে এরকম এরকম রিয়াজার মা এরকম ভাবে একটা ঠেট দিছে, রিয়াজার আম্মু এরকম ধরনের একটা ঠেট।
অনেক কমপ্লেক্স একটা ব্যাপার। আপনাদের ডিভোর্সটা হয়েছিল, ডিভোর্সটা কি আপনি দিয়েছিলেন না সে দিয়েছিল?
সে দিছিল। তারপরে শুনেন, তারপরে সে ওই কথা থেকে পরে পরের দিন সকালেই 1 তারিখ সেপ্টেম্বরের 1 তারিখ সে চলে যায় সকালবেলা। সকালবেলা সেপ্টেম্বর 1 তারিখ সে এবং যায় যে তার কাপড় লতা যা আছে সম্পূর্ণ নিয়ে যায়। সে যে গোসল করে সকালবেলা ও ভিজা কাপড়টা শুদ্ধা সে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে ফোনে বলে আমি আর তোমার ভাত খামো না, আমি তোমার কাছে আর আসবো না, এরকম ধরনের কথা বলে। তো সেপ্টেম্বরের 1 তারিখে যায় সে, 5 তারিখে আবার আমি অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পরে তার আমি বলি আমি তোমার কাছে কিচ্ছুই চাই নাই, শুধু একটা আমার সবচেয়ে শখ ছিল একটা মেয়ে বা মেয়ের মুখ দেখার, তুমি সেটাই দেখাইতে পারো নাই। তো অনেক কান্নাকাটি পরে আমার বাড়ি হলে বলে যে আসো রেখা একবার। পরে আমার বলে যে দেখো আমি আসতেছি, সব বাইলে বলবো। তো আমি আসি, তো ওই মুহূর্তে আমি একটা গান শোনাই তারে। গান শোনানোর পরে সে আরো একটু ইয়ে পরে, মানে তার প্রতি যে আমার কোনো টানই না থাকতো সে আসতো না। তো গানটা শোনাই, গানটা শোনার পরে সে ঠিক আছে আমি আসতেছি, তুমি তাড়াতাড়ি আমার এমন জায়গায় এসে নিয়ে যাও। পরে আমি আমার কাউসার বাড়িকে নিয়ে, আমার ভাবিও বলে, কাউসার বাড়ির ওয়াইফ বলে, ভাবি বলে, যেভাবে হোক নিয়ে আসবা। পরে গেলাম, নেওয়ার পরে দিই তার নাক ফুল চেঞ্জ,
তার নাক ফুলটা
চেঞ্জ হয়ে গেছে। আমি বলি যে তোমার কি হয়েছে বলো। তার ব্যাগে হাত দিয়ে দিকে যে কাজী অফিসের একটা নম্বর ইয়ে আছে, কার্ড আছে। তারপরে সে বাসায় এসে বলে যে কাউসার বাড়ির সামনে কিছু বলবো না তুমি, হে করে দাও। পরে সে বলতেছে যে আমি তোমার ডিভোর্স দিছি। একথা করার পর আমার যে মাথাটা ঠিক থাকে না, আমার নিজের চুল আমি নিজেই মানে ছিঁড়ে ফেলে দিয়েছি যে কি করলাম আমি, কি এমন অপরাধ করছি ডিভোর্স দিতে। যে বলো তুমি সেদিন কেন আমার আটকে রাখলা না, যেদিন আমি 1 তারিখে চলে যাই তুমি কেন আমার এই দিন আটকে রাখলা না? আমি তো জানি না যে তুমি এই জগৎ থেকে এত কিছু করবা। সে পরে 1 তারিখে ডিভোর্স দেয়, সেদিকে বলে যে আমার বিবাহ হয় 2 তারিখে কার সাথে? রাসেলের সাথে। টাকা দেয় কে? রাসেল দেয়। কত টাকা যায়? 10,000 টাকা যায়। তোমরা কাবির নামে কত দিছে? 2 লাখ টাকা দিছে। এখন এটা কি করতে চাও? পরে আমার কাউসার ভাই বলে যে এখন রেখা তুমি সত্যি করে বলো, এটা কি করতে চাও? তুমি ডিসিশন নাও, তুমি কি এটা সমাধান চাও? হ্যাঁ আমি সমাধান চাই। সমাধান চাইলে পরে আমরা আবার নতুন করে, আমরা আমাদের নতুন করে 5 তারিখে আবার নতুন করে আমরা বিয়ে করি, নতুন করে রেজিস্টার করি।
কয় তারিখে ফিরে আসে? 1 তারিখে ফিরে আসে
না, সে 1 তারিখে ডিভোর্স, 1 তারিখে যায় আমার এখান থেকে তার বাপের বাড়িতে, 2 তারিখে ডিভোর্স দেয়।
2 তারিখে ডিভোর্স দিল, 3 তারিখে বিয়ে করলো
না, 5 তারিখে,
5 তারিখে বিয়ে করে
বুধবারে
আবার 5 তারিখে ডিভোর্স।
হ্যাঁ 5 তারিখে আবার না, 5 তারিখে ডিভোর্স দেয় না, সে আবার গিয়ে জায়গা যাওয়ার পর আমার কি বলে যায় ওর ঠিকানা তো আমি জানি না, তো ঠিকানাটা নিয়ে আসা আমি তোমারে এইখানে এসব একবারে। তা আমি ওই দিনে দিয়ে আসি, দেওয়ার পরে সে আমার বলে রিকোয়েস্ট করে তুমি আব্দুল পন্থ পর্যন্ত দিয়ে আসো। সেদিন যায়, যাওয়ার পরে আমি যেমন আমার সোনামণির আমি উঠাই দিয়ে আসি, আমি সেদিনই বুঝতে পারি যে আমার সোনামণি আর জীবন আমার জীবন আসবে না, কারণ তার চোখ দেখে আমি বুঝে ফেলাইছি। সে আমার দিকে এরকম ভাবে তাকায় রয়েছে, আমি চলে আসি, সে আমার আব্দুলে টান দেয় ঠিক মতো খায়ানিও আর এইসব ধরনের চিন্তা আমরা কিছু করুন, আমি তোমার জীবনে আসবো, সবাই কথাটা বলে। কিন্তু আমি তার চোখ দেখে বুঝে ফেলে আমি বলি যে কান্দো না, আমার কিছু হবে না, তুমি যাও, তুমি ঠিকানাটা নিয়ে চলে আসো। সে ঠিকানা নিয়ে ওই জায়গায় যাওয়ার পরে সে বিশুদ্ধ ভাই আমার ফোন দেয় সকালবেলায়, ফোন দিয়ে বলে কি তুমি আমার ফোন দিও না, আমি তোমার মিস কল দিলে তুমি আমার ফোন করো, আর আমার বার্তা বাইরে দিতেছি আমার তো অফিসে যাবো গা, তো আমি মিস কল দিলে ব্যাক করো। আচ্ছা ঠিক আছে, কথা করার পরে বুধবার যায় শুক্রবার যায়, আমার জানি কিরকম মনে হইল সে মানে হেনে গেলেই পালায় যায়। পালা যাওয়ার পরে সে আর আমার ডাইরেক্ট বলে যে আমি আর আসবো না, আসবো না, কেন আসবো না, হ্যান তেন। পরে আমি একটা মিথ্যা কথা বলি যে আমার বোন জামে আসছে, বোনের আসছে, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। যে কয় চলে আসবো ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার কিন্তু চলে আসতে হবে। আমি কিন্তু তোমার বাসায় গিয়ে থাকবো না, আমি দেখো তুমি যদি না থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? ও আমার বলে যে আমি তোমার আইন বাইরে দিয়ে আসবো, তুমি খাও, আমি বুধবারই আসবো তোমার সাথে একবারে আসবো, ঠিক আছে? এরকম একটা কথা বলে আর কি। পরে আমি ওই রাসেলকেও ফোন দিয়ে অনেক কান্নাকাটি করি যে রাসেল তুমি আমার সংসারটা ভাঙবো না। তো ওই আমার উত্তর অনেক কথা বলে, অনেক গালাগালি করে, আমি তোর সংসার কেন ভাঙতে যাব, আমি তোর সংসার ভাঙতে যাব না। তারপর ওই মুহূর্তে সে আসে, আসার পরে তার পায়ে ধরে আমি কান দিই যে দেখো তুমি আমার ফালাই দিও না, তুমি যদি আমার ফালাই দাও আমার তো আর কেউ নাই, আর আমি কেউ কাছে গিয়ে মুখ পাই না। এখনো দেখো আমার একটা অসুস্থতা হইলে আমার মা আগে আসতো, কেন আসে না, কেউ আমাকে দেখতে পায় না, আর আমি তোমার মুখ দেখে সবকিছু মারি করে দিছি। তার পায়ে ধরে সময় কান্না করি, সে আমার একটা লাত্থি মারে, লাত্থি মারার পরে আমি অনেক আমি আমার নিজের যে ইটা আমি এটা ঠিক রাখতে পারি না, নিজের বটি দিয়ে আমার নিজের মাথায় দুইটা কূপ দিই, কূপ দেওয়ার পরে রক্তে বাইসা দেয়। বাইসা যাওয়ার পরে আমার সাথে লোক ছিল, ওর বোন জামাই ছিল, ওর সাথে আসছিল, ওর বোন জামাই ধরে বলে যে কি ব্যাপার আপা ধরেন না কেন, যে অবস্থা এত রক্তে বাসায় আছে, এখনো আমার বাসায় ফ্লোরে রক্ত আছে। সে কি করে ধরে না, পরে লাশ মতো সে ধরে সিলি করতে নিয়ে যায়, সিলি করে এলাকার মানুষ সবাই জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে সে তারে কোনো মতেই বুঝাইতে পারি না সে আমার ভাত খাইব না, আর সে আজকে থাকতেই পারবে না আমার বাসায়। তো কি এমন কাজ হয়েছে যে তুমি থাকতে পারবে না, এটা বলতে হবে। তা গুলজার ভাই নামে একটা লোক ছিল, এরা আমার রফিক ভাই, এরা সবাই মিলে বিচারটা করতে আসে। বিচার করার সময় তারা সে কোনো মতে রাজি করে না, পরে যাই মিলাই টিলা দেয়, লাস্ট মুহূর্তে সে আমারে বলে, মিলাই টিলা দেওয়ার পরে তার ভাই কয়ে আসেন আমরা মিলুক, ওরা দুজন কথা হইতে বলুক। ওই মুহূর্তে সে আমার ভাত খাওয়াই দেয় ডিম দিয়ে, ওই খাওয়ায় ও খায় আমিও খাওয়াই, আমারে খাওয়াই দেয়। খাওয়া দেওয়ার পরে তার বলে আমার শরীরটা মুছতে হবে, রক্তে তো ভরা, প্যান টেন তো সব ভুইয়া গেছে রক্তে, তো রক্ত তো ভরা, আমার শরীর একটু মুছে দেওয়া একটু ভালো লাগবো। ও আমার বলে যে তুই আমার জীবনে মন পাবি না, তুই আমার জোর করে রাখছস না, তুই আমার জীবনে মন পাবি না, কিন্তু একটা কথা পরে আমি ওই সময় তোমার মন আমার লাগবো না, তোমার দেখলে আমি সারা জীবন পার করে দিতাম, তার আমি এত ভালোবাসি, আমি ওই মতো কথাটা বলি। তারপরে তার মা আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুই যদি আজকের মিতে না আসস তাহলে আমি বিষ খেয়ে মারা দাম, তোর লেগে আমার মা মরে দেবো। পরে আমি একটা বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন হয়েছে এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি না, এখন তোমার সব হয়েছে, কিংবা তুমি সমস্যায় ছিলে শুনতো তোমার মামা কোনোদিন একটা ফোন দেওয়া খোঁজখবর নেই, কি খাইছস বা কি করছস, এখন ধরনের খোঁজখবর তো তোমার মায় নেই নেই। পরে বডি দেওয়া কূপ দেওয়ার পরে পরে রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় সে থাকবে না, থাকবেই না, কোনো মতেই সে থাকবে না, সে চলে যাবো, আমার ভাত আর খাবে না। ওর ভাই জিগে তুই ওর ভাত খাবি, যে না, ওর ভাই বলে ওর ভাত আর খাওয়াবো না, ঠিক আছে? পরে আর বলে ঠিক আছে, এই ছেলে যদি কোনো সুইসাইড করে তার জন্য একটা বাড়িওলি একটা বনসই রাখে আর কি, পরে ওরা সবাই বনসই দেয়, আমিও দিই, দেওয়ার পরে ওই জায়গাতে সে চলে যায়। চলে যাওয়ার পরে সে দশ তারিখে সে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে আমার বন্ধু আমার ওর কাহিনী বলে যে কি ব্যাপার, তুই তাকে এই কথা বলছিলি, তোর এই কথা থেকে এই কথা লোক পুরান কথা সব বাদ দিয়ে দে। আর সবচেয়ে খারাপ লাগছে এটা যে আমি নাকি পশামুক, যে পশামুক দা পাওকে একটা সে শরীর নষ্ট করছে। আমি একটা কথা বলছিলাম যে আমি যদি এতই খারাপ হইতাম তুমি আমার দেখছো বা ছোটবেলার থেকে তুমি দেখে আসছো, ওই সংসারটা কেন ভেঙে গেছো, তো ভাঙার দরকার ছিল না।
ওকে, আমাদের গল্প এখানেই শেষ। আমার আপনার কাছে কোন প্রশ্ন নাই, একটা প্রশ্ন শুধু আছে শেষমেশ, একটা প্রশ্ন। আপনার নিজেকে কখনো এরকম অপরাধী মনে হয় যে রাতুলের কাছে কি আপনার নিজেকে কখনো অপরাধী মনে হয়? রাতুল তো তার প্রথম সন্তান এবং এখন পর্যন্ত এক্সিস্টিং সন্তান।
সে আমাকে মাথা ফাটা মানে নিজে কুবদা কাটার পরে সে আমার দেখতে আসছিল, আমার বাড়িতে দেখতে আসছিল। সে আমার একটা কথা বলে যে আমার বাপু এতে আসছে আপনার কাছে, আপনারও ফালাইতে হয়ে গেল। সে কেমন না?
শেষ, আমাদের গল্প এখানেই শেষ। এবং আমরা গল্প বলার শেষে শুধু একটা কথা বলি, আমরা কোনো মন্তব্য করি না, সব মন্তব্য সবকিছু আপনার উপরে। আপনি গল্পটা কিভাবে নেবেন না নেবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা ঈশপের গল্পের মতো গল্পের শেষে কোনো লেসন দিই না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। হ্যালো 8920 নিয়ে আবারও আগামী বুধবার রাত 11:10 কিবরিয়া আপনাদের স্বাগত জানাবে। সেখানে হয়তো নতুন একজন থাকবেন এবং সে তার জীবনের গল্প বলবে। যারা আমাদের এখানে জীবনের গল্প বলেন আমরা সেই জীবনের গল্পগুলোকে একেবারে তার মতো করেই, সে যেমন বারবার বলছিল আজকে আনোয়ার ভাত খাবে না ভাত খাবে না, এই জাতীয় শব্দগুলো একেবারে তার মতো করেই আমরা শোনার চেষ্টা করি, তার মতো করে উপস্থাপন করার চেষ্টা করি। দিজ আর অলওয়েজ র বলে একটা কথা আছে, একেবারে কাঁচা কাদামাটি সেরকম জীবনে যা ঘটে এখানে পরিশীলিত করে উপস্থাপন করার কোন সুযোগ নেই, এখানে ওর মতো করে ফিল করে ওর মতো করে অনুভব করে জিনিসটাকে উপস্থাপন করবে, আমরা সেটাই আপনাদের কাছে নিয়ে যাই এবং তাই গিয়েছি আজকে তিন ঘন্টা জুড়ে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রতি বুধবার রাত 11:10 হ্যালো ইট 920 নিয়ে কিপডিয়া হাজির হয়ে যাবে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আমাদের অনুষ্ঠানে ফোন করার নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। দিনরাত 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি আপনার জন্য, ফোন করুন, নাম বলুন, সেল নাম্বারটি বলুন স্পষ্ট করে, তারপরে বলুন আপনার কি বলার আছে, হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের এখানকার অতিথি। আর ফেসবুকে 24 ঘন্টা আমরা হ্যালো ইট 920 নিয়ে কথা বলি, আমাদের ফেসবুকে আপনি এসে আমাদের আজকে যে অতিথি ছিলেন তাকে খুঁজে পেতে পারেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন চাইলে, এবং একই সাথে আপনার যদি কিছু বলার থাকে অনুষ্ঠান নিয়ে কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে কিংবা পুরনো এপিসোডগুলো ডাউনলোড করতে চাইলে ফেসবুক এই পেজটা থেকে ডাউনলোড করতে পারবেন। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, আবার বলছি facebook.com/hello8920, hello8920। ভালো থাকুন।
আমার গায়ে বন্ধুয়ারে কর তোমার মনে জাল, বন্ধুয়ারে কর তোমার মনে জাল, আমার গায়ে যত দুঃখ স তোমার মনে জাল, বন্ধুয়ারে কর তোমার মনে জাল, বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে দিন হে বন্ধু ত্রিভুবনের বিচার যে দিন হ, বন্ধু আরে কর তোমার মনে জাল, বন্ধু আরে কর তোমার মনে জাল, বন্ধুরে দুঃখ দিয়াহি আর ভিতর একদিন না লইলে খবর, এই কি তোমার প্রেমের পরিচয়, মিচামিচি আশা খাই বন্ধু দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু। দূরে থাকা উচিত কি আর বন্ধু, আরে কর তোমার মনে জালো বন্ধু, আরে কর তোমার
This track was downloaded from FusionBD.com.